This track was downloaded from FusionBD.com.
বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্য বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবে এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি আরজে কিপ্রিয়া। আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আজকে ডরের গন্তব্যস্থান হচ্ছে বগুড়ার দার্কি ছেড়া ব্রিজ। দার্কি, এটা একটা বগুড়ার আঞ্চলিক শব্দ। বাঁশের তৈরি এক ধরনের মাছ ধরার যন্ত্রবিশেষ, যেটা সাধারণত স্রোতের বিপরীতে বসানো হয় এবং এখানে একটা বিশেষ ছিদ্র থাকে, যে ছিদ্র দ্বারা মাছ ভেতরে ঢুকে গেলে সাধারণত মাছ আর বের হতে পারে না। কোন একটি জায়গাতে এই দার্কি ছেড়া নিয়ে কোন একটি ঘটনা রয়েছে, যে কারণেই জায়গাটির নাম হয় দার্কি ছেড়া। বগুড়ায় আমাদের পরপর দুটো পর্ব এবং দুটো পর্বের মধ্যে বিশেষ কিছু যোগাযোগ রয়েছে। প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি ডরের 56তম পর্ব, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। অন দ্য স্পট থেকে সুমন এবং রেহান, এবং সাউন্ডে কাজ করছে লোবান। আজকে ডরে যে চারজন অতিথিকে আমরা পেয়েছি, মিঠু, মিরাজ, সজীব এবং জিয়ন, তাদের জীবনের অধিভৌতিক ঘটনাগুলো উঠে আসবে বগুড়ার এই জায়গাটিতে। আমরা শুরু করছি টরের 56তম পর্ব, এবং শুরুতেই এই বিশেষ হন্টেড প্লেসটিতে যাবার কিছু সাউন্ড বাইট আপনাদেরকে শোনাব সুমন এবং রেহানের কাছ থেকে।
দোস্ত, আজকে আমরা যে স্পটটাতে যাব, আমি ড্যাম শিওর ওইখানে আর কিছু না পাইলেও আমরা কয়েকটা দাঁত পাব।
কেন?
জায়গার নাম বলতে গিয়ে অনেকের দাঁত পড়ে যাওয়ার কথা বন্ধু।
আচ্ছা, আমি ভাবছি তুই বলবি যে না, ওই প্রকৃতির মানুষ পাবো।
না,
যাই হোক, আজকে হচ্ছে আমরা দুজনে বেশ হাসি খুশি মনে আছে, মুডে আছে আর কি। কারণ হচ্ছে এত কম জার্নি,
খুবই কম হয়
এবং বিশেষ করে ঢাকার বাইরে তো কমই হয়।
আর আমরা আজকে ঢাকার বাইরে থেকে ঢাকার বাইরে যাচ্ছি।
হ্যাঁ, জার্নি বগুড়া টু বগুড়া। আসলে এবার আমরা বগুড়ার এমন কিছু জায়গার সন্ধান পেয়েছি যে আমরা এবার ট্যুরটা শেষ করে যেতে।
এক্স্যাক্টলি, যেহেতু ভেরি কনভিনিয়েন্ট অপশন আমাদের জন্য, যেহেতু আমরা একই এলাকার আশেপাশে।
আমি জানি তুই লেকচার ভালো দিতে পারিস, দাঁড়ায় থেকে লেকচার দেওয়ার ক্ষেত্রে হাইটা তো যাইতে হবে।
এখন বাংলাদেশ অনেক উন্নত হচ্ছে, আমরা হাঁটতে হাঁটতে লেকচার দিতে পারি।
ওকে, হাঁটতে হাঁটতে লেকচার দো, তবে নিচের দিকে একটু খেয়াল রেখো, বুঝছো?
ঠিক আছে, তুই আরামে দাঁড়া, আমি হাঁটি।
কতক্ষণ হাঁটতে হবে, কোন দিকে যাইতে হবে সেটা বল।
হাইয়েস্ট 5-7 মিনিট, যেভাবে আমরা স্পটের ডেফিনেশন পাইছি, যেখানে আমরা গাড়ি থেকে নামছি ওই বোচার পুকুর। তো
তপু যেটা বলছিল যে আমাদের একটা মানে কোন দিকে এই ডানের রাস্তাতে যাব না বামের রাস্তাতে কোনটাতে যাব, তপু কোনটা বলছিল মনে আছে কি?
এটা আমি কনফিউজ দোস্ত, তপু ওই সাইডে বসে বামে বসছিল, তার মানে আমি এই সাইডে দাঁড়ায় আছি, ডানে হবে।
ওকে ফাইন, তাহলে আমরা এই রাস্তাটাই হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
ভেরি ট্রু।
যাই হোক, থ্যাংকস টু তপু যে আমাদের গত পর্বে
সুফল।
রাইট, দুজনকেই ধন্যবাদ জানাই। এবং ঘটনা হচ্ছে যে ওদেরকে আমরা নিয়ে আসতে চেয়েছিলাম, এবার কিছু ওদের ফ্যামিলি প্রবলেম এবং নিজেদের কিছু ব্যস্ততার কারণে ওরা আসতে পারেনি, আমাদেরকে যথাসম্ভব হেল্প করেছে এই স্পটটা খুঁজে পাওয়ার জন্য, এবং ইনফ্যাক্ট সন্ধানটা তারাই দিয়েছে।
তবে এটা শুনে আপনারা ভাববেন না যে সেখানে ডট টিম অন্যান্য অতিথি নিয়ে উপস্থিত হয়নি। ডট টিম কিন্তু ঠিকই তার ঢাকা টু বগুড়া যাত্রা করে আমাদের অতিথি নিয়ে এসেছে।
দেখছো তুমি, নিচে বললাম, নিচে খেয়াল করে দেখো,
আমি পড়ে গেলে তুই তো আসছিস না,
এদিকে চেপে আয়।
আচ্ছা, চাপতেছি তোর দিকে, তোর যেমন এত ভালো লাগে। আচ্ছা, যাই হোক, শোন,
আমার দিকে চাপিস না, ওই গর্ত থেকে দূরে থাক।
আচ্ছা, এখন যেটা বলতেছি, এখন এই জায়গার নামটা মুখস্থ করতে হবে। আমরা কোথায় যাচ্ছি? বোচার পুকুর।
বোচার পুকুরে যাচ্ছি এই মুহূর্তে আমরা, সেই গত সপ্তাহে ছিলাম কুকি কালিদাস গ্রামে, সেখান থেকে আমরা বাস বোচার পুকুরে চলে এসেছি। এবং আর কিছু দূরের মধ্যে তপুর কথা অনুযায়ী আমরা যদি আর হয়তো আরেকটু সামনে গেলেই আমাদের আজকের স্পট
খুঁজে পাবো। আমরা যাচ্ছি আসলে সেই ব্রিজে যেখানে কিছু ঘটনা আমাদেরকে বলেছিল তপু, আপনারাও শুনেছেন। আর ব্রিজটার নামটা নিয়ে একটু আগে বলছিলাম যে দাঁত ভাঙা একটা নাম, ডার্কিচেরা ব্রিজ। এই সেই ছোটখাটো একটা ব্রিজ বলার আসলে ঠিক হবে না, মানে ইটস লাইক আ কালভার্ট। তো
এবং এই বেইলি ব্রিজটা খুব বেশি বড় না, ব্রিজের বর্ণনা আমরা আপাতত পরেই দেই স্পটে পৌঁছে। তবে এতটুকু বলতে পারি রাতের বেলা এই একটা গ্রামের মধ্যে আমি আর রেহান যখন হেঁটে যাচ্ছি এবং বিশেষ করে এই কাদা টাদা কিছু পার করে হেঁটে যাচ্ছি, তো এটাও আমাদের জন্য একটু কম অ্যাডভেঞ্চারাস না, একটু অন্যরকমের
অ্যাডভেঞ্চারাস। বিকজ যত যাই হোক আমরা এখানকার বাসিন্দা নই, অনেক রাতের বেলা একটু বেশি অ্যাডভেঞ্চারাস
লাগে। তো যাই হোক, কথা হবে বাকিটা স্পটে বসেই।
হ্যাঁ চল তো একটু তাড়াতাড়ি হাঁটা দিই, তাই না?
বোচার পুকুর থেকে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে যাই আমাদের আজকের গন্তব্যে।
খানপাড়া এলাকার কাছাকাছি ডার্কিচেরা ব্রিজ নামক জায়গায় আমাদের আজকের স্পট।
ওকে, অবশেষে আমরা সেই কাঙ্ক্ষিত ব্রিজ,
রাইট,
এবং সেই গাছের নিচে, ঠিক যেমনটা তপু বলছিল।
এবং তপু এবং সুফল মিলে যে জায়গাটা বলেছিল, এই ডার্কিচেরা ব্রিজে মানে আসতে আমাদের খুব একটা কষ্ট হয়নি আজকে, বাট একটা সেরকম জায়গায় আসছি।
এবং অনেকেই এই ব্রিজটা সম্পর্কের ঘটনা কিন্তু অলরেডি জেনে গেছেন, কারণ গত এপিসোডে তপু কিছু ঘটনা বলেছিল যেটা এই ব্রিজটার কে ঘিরে কিছু ঘটনা, অল্প কিছু ঘটনা ঘটেছিল। তো সেই জন্য পরবর্তীতে আমরা আরো কিছু জানতে পেরেছি এই ব্রিজটা সম্পর্কে। তখন আমি আর রেহান সিদ্ধান্ত নিলাম যে এই ব্রিজটাতে আমরা
কেন মিস করতে চাই না।
এবং সেই সঙ্গে এই মুহূর্তে ডট টিম যাদেরকে নিয়ে আসছে আমাদের সামনে যারা বসে আছেন, আশা করি তাদের মুখটুক দেখে বোঝা যাচ্ছে অ্যাটলিস্ট যে তাদেরও পছন্দ হয়েছে।
এবং আজকে কিন্তু দোস্ত আমাদের কিন্তু আজকে দুইটা কাজ, এক নম্বর হচ্ছে আমাদের যে অতিথিরা তাদের গল্প শোনা, এবং একই সাথে আমাদের স্পটটা নিশ্চয়ই তোরা দেখেছি যে ডট টিম কিন্তু এমন জায়গায় বাছাই করেছে যাতে আমরা ব্রিজটা সারাক্ষণ দেখতে। এই ব্রিজের উপর থেকে যদি রাত বিরাতে কোন পথযাত্রী বা যাই বলি না কেন, যদি আসা যাওয়া করতে গিয়ে কোন রকম কোন প্রবলেমে পড়ে, আমরা কিন্তু সেটার ফুল অবজারভেশন রাখবো আজকের সারাটা রাত।
তবে লোকেশনটা কিন্তু খুব সুন্দর একটা,
খুবই সুন্দর একটা লোকেশন
এরকম একটা ওয়েদারে। তো যাই হোক, এই ব্রিজটা নিয়ে আরো কিছু ঘটনা আছে যেটা বলা হয়নি আপনাদেরকে। তো আপাতত আমরা যারা আমাদের সামনে বসে আছে একটু তাদের ঘটনাগুলো শুনি রেহান, কি বলিস? তারপরে আমরা হয়তো এক এক করে এই ব্রিজের যে ঘটনা আছে সেটা সবার সাথে শেয়ার করব।
ওকে, আবারও ডর আবারও ভয়। অ্যাজ ইউজুয়াল আমরা যে কোনো একজনের ভয়ঙ্কর একটা ঘটনা যাই বলি না কেন সেটা দিয়ে শুরু করতে চাই। কাকে দিয়ে শুরু করবি আজকে?
আমরা মিঠু ভাইকে দিয়ে শুরু করি।
ওকে, মিঠু,
পরিচয়টা পুরোপুরি তার কাছ থেকে নিতে যাচ্ছে। আমি ঠিক বলেছি আপনার নামটা?
পাখিটা না,
আপনার নাম
হচ্ছে বোরহানউদ্দিন মিঠু।
বোরহানউদ্দিন
মিনার সেই পাখিটা না?
না, এখন কথা শুনলেই বুঝা যাবে যে মিনার সেই পাখি কিনা। আপনি কোথায় থাকেন এবং কি করেন?
আমার দেশের বাড়ি হচ্ছে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থানা। আমি চট্টগ্রামে থাকি বর্তমানে, এখন এখানে ব্যবসা করতেছি পড়াশোনার পাশাপাশি। নিমতলা বিশ্বর থাকি, চট্টগ্রাম থেকে আসছি এখন।
আপনার যে এক্সপিরিয়েন্স গুলো আপনি আমাদের সাথে শেয়ার করবেন সেগুলো কি সবই আপনার সাথে ঘটা?
না, আমার সাথে না, ঠিক আমার কাজিন মামাতো, মানে আমার মামাতো ভাই জুয়েলকে নিয়ে ঘটনা। তো কিছুটা জায়গায় আমি উপস্থিত ছিলাম, ওই জন্যই এই অবস্থা আর কি।
আপনি আমাদের সাথে প্রথম কোন এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চান?
আমি প্রথমে জুয়েলের ঘটনাগুলো দিয়ে শুরু করি।
জুয়েল মানে আপনার কাজিন?
কাজিন, জি।
আচ্ছা, তাহলে দোস্ত আমরা শুরু করবো।
হ্যাঁ, শুরু করি। জুয়েলের ঘটনাটা এবার একটু বিস্তারিত বলুন।
প্রথম যে ঘটনাটা ঘটে ওর সাথে, সেটা হচ্ছে 2005 সালে ওর নানুর বাড়িতে ঘটে যাওয়া ঘটনা। তো ওর নানা আমেরিকাতে থাকে, তো ওখান থেকে আসার সময় একটা ক্যামেরা নিয়ে এসেছে। সবার মানে একটু কিরিসিটি গ্রামের যেহেতু ক্যামেরা নিয়ে আসছে, দেখতেছে সবাই দেখছে। তো একবার যে ওর হাতে ক্যামেরাটা আসে, তার সঙ্গে ও দেখতেছিল। তো পরে একবার যে সন্ধ্যার দিকে ক্যামেরাটা খুঁজে পাওয়া যাচ্ছে না, তো সবাই জুয়েলকে ইয়া করতেছে যে তুই কি করছিস, ক্যামেরাটা পাচ্ছি না আমরা। তো পরে ও তো ভয় পাইছে যে ক্যামেরা কোথায় কি করলাম, আমি তো দিয়ে দিছি, ও নানুরে দিয়ে দিছে, বাট নানু খুঁজে পাইতেছে না, খুব ভয় পাইতেছে। এক পর্যায়ে এসে সন্ধ্যার দিকে বের হয়ে যায়, মানে বিল্ডিং এর গেট থেকে বের হয়ে একটু সামনে ওখানে বসে থাকে, যে মানে সবাই বকাটা ঝগড়া করছে ওই জন্য বসে আছে। পরে এক পর্যায়ে ওর নানু বাড়ির কাজের মেয়ে যেটা, ও এসে বল যে জুয়েল চল ক্যামেরা পাওয়া গেছে। তো একটু সাহস করছে যে ক্যামেরা পাওয়া গেছে, চলেন। তো যাইতেছে যে মুহূর্তে ওকে বলছে যে ক্যামেরা পাওয়া গেছে, তো ওখান থেকে যদি বাসায় আসে সেখানে দূরত্ব হচ্ছে 10 সেকেন্ডের দূরত্ব, বাট ওখানে হাঁটতেছে জায়গাটা শেষ হচ্ছে না, প্রায় 10 মিনিটের মতো হাঁটতেছে। ও বলতেছে যে খালা কই, বাড়িতে ঢুকতে পারতেছি না কেন। তো হঠাৎ করে সে খালাকে আর আবিষ্কার করতে পারে যে খালা কই, অপরিচিত লাগতেছে ওই জায়গায়, একটা মানে কর্নারে ঝোপ ঝাড়ের ভিতরে তাকে সে আবিষ্কার করে,
জুয়েল
তাকে আবিষ্কার করে ওখানে।
আচ্ছা,
তো পরে এর মধ্যে তো সবাই ওকে খুঁজতেছে যে জুয়েল কই জুয়েল কই, সন্ধ্যার দিকে ঘটনা, খুঁজতে খুঁজতে প্রায় 8টা বেজে গেছে। বাট জোকে যেখানে খুঁজতেছে পাশেই, যেখানে থেকে ওকে নিয়েছে পাশেই জোপডালার ভিতরে, মানে ও সবাইকে দেখতেছে বাট মসজিদে প্রায় আজানও দিয়ে ফেলছে ইশারের নামাজের আজান, তো তখন একটা কম বয়সী একটা ছেলে এসে বলতেছে তো এই তো জুয়েল ভাই ওকে পাইছি। যখন জুয়েল কে দিয়েছে ছেলেটাই যখন পাইছি বলছে সবাই তো ওদিকে লুক করছে, ওখানে জুয়েল সেন্সলেস,
তখন সবাই দেখতে পাচ্ছে
একমাত্র ওই ছেলেটাই দেখতে পেয়েছে, তাই না? আর বাকি সবাই কিন্তু ওই দিক দিয়ে ঘোরাঘুরি করছিল, কিন্তু
দেখে নাই। তো পরে যখন ওই ছেলেটা ওকে বলছে যে পাইছি জুয়েল ভাইকে, তো সবাই ওই দিকে লুক করছে, যে দেখে জুয়েল সেন্সলেস হয়ে পড়ে আছে।
এই বিষয়গুলোর ক্ষেত্রে কি রেহান, অনেক সময় যে ওই যে এতগুলো মানুষের মধ্যে মাত্র ওই একটা ছেলে দেখতে পেয়েছে, আমার মনে হয় মানে এই ছেলেটার রাশি কি ধরনের রাশি ছিল জানাচ্ছে,
ওরকম একটা কিছু হতে পারে। আবার এই ক্ষেত্রে এমনও হতে পারে, ফর এক্সাম্পল তুই আটকে গেছিস কোন একটা জায়গায়, তুই একটা সার্কেলের মধ্যে আটকে গেছিস, কেউ তোকে দেখতে পাচ্ছে না শুনতে পাচ্ছে না, যেই মুহূর্তে সার্কেলটা ভেঙেছে সেই মুহূর্তে হয়তো একমাত্র ওই ছেলেটাই সেখানে ছিল, এরকম হতে পারে। তখন হয়তো বড় কেউ ওখানে দেখলে হয়তো বা দেখতে পেত, কারণ এমন কিন্তু নয় যে ছেলেটা ডাকার পরেও আর কেউ দেখতে পাচ্ছে না যে কোথায় কই আমরা তো দেখছি না, তা কিন্তু না, ও ডাকার পরে কিন্তু আবার সবাই দেখতে পাচ্ছে। তার মানে হচ্ছে তখন সে মাত্র ওই আবদ্ধ জায়গাটা থেকে বের হতে পেরেছে কোনো একভাবে, বা তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
এরপরে ওকে ঘরে নিয়ে আসা হয়, আসার পরে ওকে ঝাড়ফুঁক করে মসজিদের হুজুর ওকে মানে তাবিজ তোমার দেয়, বলে যে ওকে মানে সবার চোখের সামনে রাখতে ওকে এরকম কিছু বলছিল যে খারাপ কিছু ওকে।
কি অবস্থায় মানে সবাই যখন দেখে ওকে কি অবস্থায় দেখে,
অবস্থায় পড়ে আছে মানে মুখে দিয়ে বলতেছিল লালা বেরিতেছিল, এরকম লালা বেরিতেছিল। তারপরে যে ঘটনাটা ঘটে জুয়েলের সাথে, এটা আমার নানু বাড়িতে, এটা 2006 সালের এপ্রিল মাসে,
ওই ঘটনার অনেক পরের ঘটনা,
পরের বছরই,
এটা ছিল ডিসেম্বরের শেষের দিকে,
ওকে পরপরই ঘটনাটা ঘটে,
পরের যে ঘটনা 2-3 মাস পরে। তো ওই দিন সকালবেলা আর মুক্তা ছিল মানে আরবি পড়ার জন্য, ওখান থেকে আসছে 8টার দিকে, আসার পরে ওর আম্মু বলতেছে যে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়, তখন সে ক্লাস 4-এ পড়ে, স্কুলে যাওয়ার জন্য রেডি হন। তো বলতেছে যে ওখানে মানে স্কুলে যাবে না সে, আজকে কান্নাকাটি করতেছে অনেক, তো মামি ওরা মাইক দিছে যে ফ্যামিলি বড় ছিল, তুই যদি পড়াশোনা না করিস কি হবে, তো খুব জিদি ছিল যে স্কুলে যাবে না, মাইক খাইছে তো কিছু। তো পরে এক পর্যায়ে তার বাথরুম ধরে, বাথরুম ধরছে, গ্রামের বাড়িগুলো অনেক বড় থাকে, বাগান থাকে অনেক বড়, সে বাগানে বসে বাথরুম করতে বসছে। তো এক পর্যায়ে সে দেখলো যে তার একটা ফ্রেন্ড মানে ওর বাড়ির আর কি, তো আসি বলতেছে চল আমি স্কুলে যাবো না, আমরা ঘুরবো এদিকে। তো বলছে ঠিক আছে আমি বাস করিনি, বলছে না লাগবে না তুই চল। তো বলছে আচ্ছা ঠিক আছে। তো উঠেই ওখান থেকে যাইছে, চলে গেছে বাড়ির পিছন দিয়ে। যাওয়ার পরে ওদিক দিয়ে সে যখন যাইতেছিল, যাইতেছে হাঁটতেছে হাঁটতেছে, পথা শেষ না, ও ছেলেটার সামনে দিয়ে হাঁটতেছে। তো 2-3 মানে ওখানে একটা ময়দা খেত বলে এটাকে আমাদের গ্রাম্য ভাষায়, ময়দা খেত পার করার পরে, 2-3টা পার করার পরে একটা পথে সে মানে দেখে যে ওকে ডাকতেছে, ওই ছেলেটার নাম ছিল আলো, যে আলো দাঁড়া দাঁড়া মানে হাঁটতেছে। তো এক পর্যায়ে আলো দেখেছে একটা ওই নিচে ঘরের ভিতরে ঢুকে যেতেছে, মানে ময়দা খেতের ভিতর দিয়ে একটা ঘরের ভিতরে ঢুকে যেতে, ও পিছন পিছন চলে গেছে। যাওয়ার পর দেখেছে ওখানে আর আলো নাই। তো ও যখন ওখানে তাকে আবিষ্কার করলো, দেখে যে এরকম একটা বসতির মধ্যে সে চলে গেছে, যেখানে সে সবগুলো মানুষ অদ্ভুত টাইপের ছিল, সে কাউকে চিনতে পারতেছে না। তো এর মধ্যে একটা সর্দার ওকে বলতেছে যে তুই মানে তুমি আমাদের সাথে থেকে যাও এখানে। তো বলতেছে যে না আমি থাকবো না, আমি চলে যাবো, কান্নাকাটি করতেছে। তো আমরা ওটা খোঁজাখুঁজি করতেছি প্রচুর, এর মধ্যে
যে অদ্ভুত কিছু মানুষের মতো মানুষ বলি বা যাই বলি আমি জানি না আসলে কি।
আপনার কথায় আমরা যতটুকু বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি অদ্ভুত বলতে কিন্তু মানুষের বাইরে নয়, অন্য রকম, যে
সাধারণ মানুষকে যে রকম
না না, তাদের গেট আপ ছিল একটু অন্যরকম, তারপরে তাদের লুকিংটা ছিল অন্যরকম,
তাকে ফোর্স করছিল যে
আমাদের কাছে থেকে যায় ওখানে খুব ভালোভাবে। তো এক পর্যায়ে আমরা তো ওরে খুঁজতেছি, যেহেতু 8টার পর থেকে ওকে পাওয়া যাচ্ছে না, সকাল 8টার পর থেকে, তো আমরা খুঁজতেছি। এর মধ্যে মামি কান্নাকাটি লাগাই দিয়েছে যে আমার ছেলে কই, কারণ এর আগে একবার ওকে নিয়ে গেছিল। তো খুঁজতেছি, কান্নাকাটি করতেছি, এরকম করতে করতে বাড়ির আশপাশে 2-3 মানে বাড়ির মানুষ চলে আসে, যেহেতু গ্রামের ঘটনা, ওকে খুঁজে পাইতেছে কোন দিকে চলে গেছে। তো আমরা সবাই আসলাম, তো খুঁজতেছে পাইতেছে না, তার বাড়ির পিছনের দিকে যে ময়দা খেতটা আমরা ওদিকে যাই, যে ওকে খুঁজে পাই কিনা, ওদিকে লুকে আছে কোনো। তো ময়দা খেতে আমরা লাঠি দিয়ে আঘাত করি যে ভিতরে কে আছে কিনা, দেখেছি হঠাৎ করে আমাদের সামনে দিয়ে বাতাসের বেগে সে দৌড়ায় চলে গেছে আমাদের সামনে দিয়ে। তো যেহেতু ময়দা খেতে অনেকগুলা, একটার ভিতর দিয়ে আরেকটা দিয়ে গেলে আমরা এদিক থেকে দেখবো না, ময়দা খেতে এতই ঘন। তখন তাকে যখন ওই পাশে চলে গেছে, তখন আমরা পিছন পিছন দৌড়ায় পাশে গেলাম। তো যা বলতেছি যে এখান থেকে একটা ছেলেকে দেখছেন এরকম, তো ওই মহিলাটা আমাদের যেটা বললো যে আমি তো একটু আগেই ছেলেটাকে বাড়ির পিছন দিয়ে উঠে দিছি, মানে ও যখন দিয়েছে মহিলারা বিশ্লেষণটা এরকম ছিল যে ছেলেটা যখন আমি দেখছি ওর হাত ছাই দৌড়ছি আমি ধরে বলতেছি তুই মেম্বারের নাতি না, তোর তো সবাই খুঁজতেছে, তো চুপ করে আছে কথা বলতেছে না, তো ওরে ধরে বাড়ির সীমানা যেটা ওটা উঠে দিছে যে বাড়িতে চলে যাও, তো 5 সেকেন্ড হয়েছে আমি ওর উঠে দিয়েছি, দেখেছি পিছনের দিকে তাকাই আমরা ওরে খুঁজে পাইনি, ওই দিক থেকে বলছি জুয়েলকে পাওয়া গেছে, মানে সাউন্ড করছে জুয়েলকে দেখা গেছে, আবার যা দেখা গেছে যখন বলছে ওই দিক থেকে যখন ওরা দৌড়াইতেছে দৌড়াইতেছে বাতাসের বেগে, মানে মনে হচ্ছে যে মাটিতে পা নাই, বাতাসের বেগে ওরে কেউ আলগায় নিয়ে যেতেছে এরকম। তো আমাদের সামনে দিয়ে কর্নার একটা ঝোপঝাট, মানে যেখানে বাড়ির মানে ময়লার স্তূপ যেখানে গাছ ভাঙা টাঙা ইয়া করে ফেলা হয় লতা পাতা ঘেরা একটা জঙ্গল, ওখানে ভিতরে ঢুকে গেছে দৌড়ায় আসা, আমাদের সামনে দিয়ে ঢুকে গেছে বাতাসের বেগে, কোনো কিছু ফাঁকটা করে না, এমনি জাস্ট ফ্লাইং করে ওখানে ভিতরে ঢুকে গেছে। তো পরে ওখান থেকে আমরা মানে ঘেরাও করি, ঘেরাও করার পরে ওখানে আমরা মানে ওখান থেকে আমার মামা একটা হাত ধরে হাতটা যখন ধরে ওখানে তখন সে সেন্সলেস হয়ে পড়ে যায়,
একটু আগে সে দৌড়াদৌড়ি করছিল,
হ্যাঁ একটু আগে দৌড়াদৌড়ি করছিল, হ্যাঁ পালিয়ে বেড়াচ্ছিল। তো যখন আমরা ওকে বের করি ওখান থেকে তার পুরো গায়ে অনেক ময়লা টয়লা মনে যেন কোথায় মাটির ভিতরে গড়াগড়ি করছে এরকম ময়লা টয়লা। পরে ওকে ঘরে আনি, তো আমার নানা যেহেতু একটু হুজুর টাইপের আমার নানু একটু ঝাড়ফুঁক করে, তো ওদেরকে ঝাড়ফুঁক করতেছে, আবার আমার নানুর ভাই যিনি অনেক আগের মানুষ উনি আবার এগুলা করে, তো উনি আসি মাটিতে ওনার যে ইয়াটা ছিল আরকি তন্ত্র মন্ত্র পড়ে ইয়া করতেছে যে ওকে গ্রামবাসী দেখে ফেতুনি বলে আরকি যে ওরা ওকে অ্যাটাক করছিল নিয়ে গেছিল। এরপরে এভাবে চলতেছে দিন যাইতেছে, তাবিজ তোমার দিছে বলতেছে যে মানে রাতে যাতে বাইরে না থাকে, কারণ দুইবার করে ওকে এরকম অ্যাটাক করছে। তো এরপরে কিছুদিন পরে ওর নানুরা সবাই আমেরিকাতে চলে যায়, ওরা নানু বাড়ি উঠে যায়। তো এর মধ্যে সে আবার এখানে আসছে, তার দাদুর বাড়িতে আসছে, আসার পরে সন্ধ্যার দিকে এটা আরেকটা ঘটনা আর কি পরে এর কিছুদিন পরে, তো সন্ধ্যার দিকে যেহেতু ছোট একটু দুষ্ট টাইপের, তো নানা কি করছে বাড়িতে নামাজ পড়তে দাঁড়াইছে বয়স্ক মানুষ যেহেতু, তো এমন সময় সে কি করছে নানার পাঞ্জাবির পকেটে হাত ঢুকায় খুচরা পয়সা যেগুলো পাইছে, নানা তো নামাজে দাঁড়া গেছে মানে নামাজ ছাড়তে পারবে না, পকেটে যা পাইছে ওগুলা নিয়ে দৌড় সন্ধ্যার সময় মাগরিবের নামাজের সময় দৌড় দেয়া বাড়ির দরজা যখন গেছে ওখানে একটা তাল গাছ ছিল পাশে আপনার বাড়ির ওই বাড়ির বলতে মানে কাটা কুড়া দিয়ে ঘেরাও একটা জায়গা আর কি, প্রচুর কাটা দিয়ে রাখছে যাতে এদিকে ভিতর কেউ না ঢুকতে পারে। তো সেখানে প্রস্রাব করতে দাঁড়াইছে, টাকা নিয়ে দৌড়ায় আসছে আর সে প্রস্রাব করতে দাঁড়াইছে তাল গাছটার পাশে, যখন সে দাঁড়াইছে দাঁড়িয়ে প্রস্রাব করছে অর্ধেক করছে পিছনের দিকে তাকে দেখে যে মানে ইয়া মস্ত বড় শিঙালা একটা শার্ট তার দিকে আসতেছে, মানে চোখ গুলো ছিল একবার লাল লাল, মানে সে এমন একটা অবস্থা হয়েছে যে তাকে মানে তাকে শিমগুলা মেরে দিতেছিল এরকম
এত কাছাকাছি
এত কাছাকাছি গেছিল। পরে সে ছাদের সাথে ওই ঝোপঝাড়ের ভিতরে কাটার যে ইয়েটা ওখানে লাভ দিছে, লাভ দেওয়ার পর তো পুরো গা একদম কাটায় মানে ছিলে গেছে পুরো।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
আপনারা শুনছেন ডর, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, এবিসি রেডিও FM 89.2 এ। আমি আর জে কিপ্রিয়া রয়েছে আপনার সঙ্গে। আজকে ডরে যে চারজন অতিথিকে আমরা পেয়েছি, মিঠু, মিরাজ, সজীব এবং জিয়ন, তাদেরকে নিয়ে আমাদের দর চলছে। আর জে কিপ্রিয়া, সুমন, রেহান এবং সাউন্ড লোবান এই টিমকে সাথে করে আমরা আবারও ফিরব ডরে মাত্র 3 মিনিট পর। ডর কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। এখন থেকে ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। শ্রোতা ডর শুনছেন আপনারা, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কিপ্রিয়া রয়েছে আপনাদের সঙ্গে এবং অন দ্য স্পট থেকে রয়েছে সুমন ও রেহান, সঙ্গে রয়েছে সাউন্ড এলোবান। আজকে ডরে যে চারজন অতিথিকে আমরা পেয়েছি, মিঠু, মিরাজ, সজীব এবং জিয়ন, ফিরছি ঠিক সেখান থেকে যেখানে আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। ডর
ঝোপঝাড়ের ভিতরে কাটার যে ইয়েটা ওখানে লাভ দিছে, ওই প্রস্রাব যেখানে করতেছিল কাটার ভিতরে লাভ দিছে, লাভ দেওয়ার পর তো পুরো গা একদম কাটায় মানে ছিলে গেছে পুরো, নানা নামাজ নামাজ পড়ে চিন্তা করলো যে ইয়ে থেকে ঘুরে আসি বাজার থেকে। তো পরে দেখে যে ওই জুয়েল এখানে পড়ে আছে, তো নানা বলতেছে কিরে তো এখানে পড়ে আসিস কে, তো বলতেছে নেন আপনার পয়সাগুলা, এখানে উঠতে পারতেছে না ওখান থেকে, তো নানা হাত ধরে উঠেছে কিসে বলতেছে না কিছু। তো পরে দেখে যে কাটা পুরো ছিলে টেলে গেছে, পরে নানা ওকে নিয়ে ডাক্তারের কাছে নিয়েছে, নিয়ে কাটা দাঁতগুলা ইয়েটি লাগাইছে। তো এরপরে তো ঘুরতেছে এভাবে একটার পর একটা, তারপরে ও নানু বাড়িতে যায় ওখানে। এরকম যখন তার সাথে চলতেছিল, তো দুই তিন বছর পরে ওরা ওদের নানু বাড়িতে শিফট করে, যেহেতু নানু বাড়ির সবাই আমেরিকাতে চলে যায়, ওদেরকে ওখানে থাকতে হবে।
কোথায়
ওটা হচ্ছে যে ওদের বাড়ি থেকে 3-4 কিলোমিটার একটা নদী পাড়িতে হয়, তো ওখানে ওর নানু বাড়ি। তো সবাই ওদের আম্মুসও ওখানে চলে গেছে। ও যেখানে থাকতো যে ঘরটা ছিল, ঘরটা মানে বিল্ডিং এর ছিল, তো বাড়ির চারপাশে আবার সীমান্ত দেয়ালের সীমানা ছিল। তো ও রুমটা বসেছিল কর্নারে, ওই কর্নার ধরে ওই পাশে একটা পারিবারিক যে কবরস্থানটা, কবরস্থান ছিল, তার পাশে ছিল বড় একটা পুকুর বাড়ির সীমানার ভিতরে পুরোটা।
মানে মোটামুটি অনেক বড় সড়ো একটা
বড় সড়ো বাড়ি। ওই বাড়িতে ওনারা দুই ভাই ছিল, নানারা দুই ভাই ছিল, দুই ভাই দুই পাশে বড় দুইটা বিল্ডিং, চারপাশে সীমানা মানে দেয়ালের সীমানা। তো ওখানে সে প্রায় সময় যেটা লক্ষ্য করত যে আপনার রাত্রে 8টার দিকে যখন ইশারা আজান দিত, ওখানে পড়তে বসতো, হঠাৎ করে তার চোখটা ওই কবরস্থানের দিকে চলে যেত। পড়তেছে আজানের সাউন্ড পেয়েছে, আল্লাহ আকবার বলছে, ও সাথে সাথে চোখটা কেন জানি ওদিকে চলে যেত। সে সেখানে যেটা দেখতো প্রায় সময় যে একটা হুজুর টাইপের পাগড়ি করা একটা মানুষ, মানে অ্যারাবিয়ান মানুষরা যেরকম ইয়ে করে, একটা মানুষ ওখান থেকে মানে দাঁড়ায় আছে, দাঁড়ায় বলছে মানে উঠতেছে এরকম না, যে দাঁড়ায় ওখান থেকে হেঁটে যাচ্ছে।
কোথায় দাঁড়ায় আছে?
কবরস্থান উপর, একদম কবরটার উপর, বড়
একটা কবরের উপরে,
কবরের উপরে দাঁড়ায় আছে মানুষটা, হেঁটে যাচ্ছে। বাট এমন দেখতেছে না যে মানুষটা কবরের ভিতর থেকে উঠে আসতেছে, বাট কখনো তার সাথে আই কন্টাক্ট হয়নি। ও প্রায় সময় দেখতো, এটা প্রায় সময় বলতে এমনকি হইতো যে বলতেছে
আমি
আর কেউ দেখতো না, আবার এটা কাউকে বলতো না, কারণ ওর সাথে এটা ঘটতেছে, এটা না ভয় পেতেছে না, আবার তার ক্ষতিও ঘটতেছে না।
এখন এই ধরনের কিছু ঘটনা খুব অভ্যস্ত হয়ে গেছে,
অভ্যস্ত হয়ে গেছে, যেহেতু অনেকদিন তার সাথে এরকম কিছু ঘটতেছে, তো ওই জন্য সে আর কাউকে বলতো না এটা। তো এইভাবে প্রায় 2 বছর যাবত চলতে থাকে ওর সাথে। প্রায় সময় যখন পড়তে বসতো, মানে পড়ার টাইমটা যখন ওই টেবিলে থাকতো, ওইদিকে তাকালে এরকম কিছু একটা দেখতো। তো এই ছিল জুয়েলের ঘটনাটা আর কি।
মানে আপনার মামাতো ভাইয়ের সাথে আমরা যতটুকু বুঝতে পারলাম যে সেই ছোটবেলা থেকেই বেশ কিছু ঘটনা ঘটে গেছে।
আমার মনে হয় একদম প্রথমে আমরা যে ঘটনাটা শুনলাম জুয়েলের ব্যাপারে, এই ঘটনাটা হয়তো শুনতে অনেকের কাছে ভয়ঙ্কর না লাগতে
না লাগতে পারে,
কিন্তু জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য পার্সন, যেই লোকটা এই সিচুয়েশনে পড়েছে। তুই একটা বিপদের মধ্যে আছিস, তুই মনে কর দেখতে পাচ্ছিস পাশ থেকে আমি হেঁটে চলে যাচ্ছি, বাট তুই চিৎকার করতেছিস বা ডাকতেছিস বা ডাকার চেষ্টা করছিস, তোকে কেউ দেখতে পাচ্ছে না। হ্যাঁ, এটা কিন্তু ওই মানুষটার জন্য অনেক বড় একটা প্যানিক সিচুয়েশন, অনেক ভয়ের একটা অবস্থা।
মানে ডেফিনেটলি এটা একটা ভয়ের ঘটনা। এই পরিস্থিতিতে মানে যে পড়বে সেই বুঝতে পারবে যে এটা কিরকম ভয়ের ঘটনা। ডট টিমের কাছে যেটা শুনেছি, আরো কিছু এক্সপিরিয়েন্স আপনার আছে যেটা আপনি আমাদেরকে শোনাতে চান, তো এখন কোন ধরনের ঘটনাটা আমরা শুনবো?
এই ঘটনাটা ছিল আমার ওই কাজিন যে জুয়েল, ওর ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া ঘটনা।
কত বছর আগের ঘটনা
এটা? আপনার 2012-র ঘটনা।
আচ্ছা,
একটা 2012-র আর কি ঘটনা, এখন অন্তর্বর্তী চলতেছে
দুটো ঘটনা আপনার কাছ থেকে আমরা পাচ্ছি। তো এই প্রথম যেটা বলতে যাচ্ছেন আমরা এটাই শুনি, শুরু থেকে কিভাবে কি হয়েছে।
আমি যে ঘটনাটা এখন বলতে যাচ্ছি সেটা এখন থেকে প্রায় 30 বছর আগের ঘটনা হবে।
30 বছর?
জি, 30 বছর আগের ঘটনা। তো ঘটনাটা ঘটছিল যে আপনার ফেনীর ছাগলনাইয়া জেলা সোনাপুর গ্রামে, ওখানে ঘটনা। জুয়েলের যে ফ্রেন্ডটা, ওর নাম হচ্ছে জাহিদ, ও যেভাবে বলতেছে আমি বলতেছি, ওটা ওদের গ্রামের বাড়ির ঘটনা। তো ঘটনাটা ছিল এরকম, 30 বছর আগে যেহেতু বাড়িঘর অত ইয়া ছিল না, তো বাড়িটা কিন্তু বিশাল ছিল, বিশাল ছিল। তো ওখানে ওর একটা নানা ছিল, প্রত্যেকদিন রাত্রে মাছ ধরত। তো মাছ ধরতো প্রত্যেকদিন রাতে, উনি কিন্তু খুব সাহসী ছিল, যেহেতু এখন থেকে 30 বছর, ওনার বয়স কিন্তু তখন বেশি ছিল অনেক, প্রাণী 60-এর দিকে। তো উনি মাছ ধরতো, প্রচুর মাছ পাইতো। মাছটা বাড়ির একটা কর্নারে, একটা আপনার এই পুকুর ছিল, পুকুরের পাশ ধরে যে পানির যে ইয়েটা, ওখানে মাছ পাইতো। যখন ধরা শেষ হতো তখন দেখতো যে তার আশপাশে ওই 5-6টা মানুষ দাঁড়ায় আছে, ওই আপনার অদ্ভুত আকৃতির মানুষ, কিছু করবে না, ওকে বলতেছে আমাদেরকে মাছ দিতে হবে, সবগুলা যেমন না, আমাদেরকে অর্ধেক মাছ দিয়ে যেতে হবে। তো উনি ভয় পেত না, যেহেতু আগের মানুষ, তো বলতেছে যে ঠিক আছে মাছ দেবো, এখন না দিলে কোনো সমস্যা হবে? না, মাছ তো পাইছো অনেকগুলা, আমাদেরকে মাছ দিয়ে যেতে হবে। তো উনি প্রত্যেকদিন, মানে যেদিন একটু বৃষ্টিতে বর্ষা গেল, তো মাছ ধরতে আসতো, প্রত্যেকদিন ওদেরকে দেখতে পাইতো যে অদ্ভুত আকৃতি, হঠাৎ করে মাছ ধরা শেষ, বাড়ির দিকে চলে যাবার ইয়ে চিন্তা ভাবনা করছে, দেখেছে ওই 5-6টা এসে হাজির, আমাদেরকে মাছ দিয়ে যেতে হবে। তো
ওই 5-6 জনের ব্যাপারটা আক্রমণাত্মক ছিল
না, নরমালি আবদার যে আমাদেরকে মাছ দিয়ে যেতে হবে। তো এক পর্যায়ে ওই 30 বছর পরে না, ঠিক ওই কিছুদিন পরে, যখন মানুষ আস্তে আস্তে বাড়তে থাকে, এই 10 বছর পরে দিকে আসি, ওই বাড়ি থেকে কিছু মানুষ বাইরে দিকে চলে যায়, মানে আশপাশে জমি জায়গাগুলো মানুষজন বাড়তে থাকে যখন, তো ওই জায়গায় বাড়ির আরেকটা সদস্যকে ওই পুকুরের কর্নারটাতে একটা ঘর করে, একটা বিল্ডিং করে। গ্রামের বাড়িগুলোতে আসলে ছাদ করে, কিন্তু ছাদে উঠার জন্য সিঁড়ি যেটা, ওইটা করে না আসলে। হ্যাঁ, তো ওই ঘরের একটা মেয়ে ছিল, 16-17 বছরের একটা মেয়ে ছিল। তো ওই মেয়েটা কি করছে, ওই পুকুরের পাড়ে একটা মানে গজম গাছ ছিল, তো গাছটাতে হেঁটে হেঁটে উঠে যায় পুকুরের উপর দিয়ে,
এবং ছিল
হেঁটে উঠে যেত। তো মেয়েটা তখন মানে গাছে উঠে মানে গজম খাইছে অনেকগুলো, তো দেখছে যে গজম গাছে উঠতেছে। এরপর থেকে মেয়েটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, সবাই খুঁজতেছে যে মেয়েটা কোথায় গেছে। এরকম একটা মেয়ে পাওয়া না গেলে অনেকের কাছে অনেকেই হয়, বাড়ির সদস্য যারা তারা খুঁজতেছিল তাকে। এক পর্যায়ে সন্ধ্যার সময় দেখলো যে মেয়েটা ওই তার ছাদের উপরে বসে আছে, বসে পা ডুলেতেছে। তো পরে ওকে উনি ওখান থেকে দুটা তিনটা মানুষ উঠে ওকে ওখান থেকে নামাইছে।
তো আগেই কিন্তু এই কারণেই মিঠু ভাই বলে নিয়েছে যে গ্রামের বাড়িগুলোতে সিঁড়ি বানানো হয় না ছাদে ওঠার জন্য, কিন্তু মেয়েটা কিন্তু ছাদে
বসে আছে। আশপাশে ওরকম গাছও নাই যে সে উঠবে। তো পরে বাড়ির মই দিয়ে ওরা ওখান থেকে খুব জোর পূর্বক নামাইছে, না অনেক দুই তিনজনকে ধরে রাখতে পারতেছে না, মানে ছুটে যাইতেছে কোন একটা দিক মানে যাওয়ার জন্য ইয়ে করতেছে। এক পর্যায়ে সে সবকিছু ছাড়ায় দৌড়ায় মানে বাড়ির যে বাথরুমটা থাকে পিছনে ময়লা পাড়ার জন্য একটা টাঙ্কি থাকে, ওই টাঙ্কির স্ল্যাবটা উঠে ওখান থেকে ময়লা গুলো কিছু খাইতেছে, কিছু গায়ে মারতেছে, কিছু গায়ে মারতেছে যাতে কেউ তাকে না ধরতে পারে এরকম। তো এখন ওর মা তো ওকে ধরতে হবে, যদি মেয়ের অনেকটা অবস্থা, তো ওর মা ওকে যায় জড়ায় ধরছে। তারপর অনেকে গায়ে ফানি টানি দিছে, মা যেহেতু ধরছে একটু শান্ত হয়েছে। পরে তো আসলে এখানে একটা কথা রেখে গেছি, যখন ওকে ধরছে ধরার পরে গ্রামের খাট গুলো কিন্তু চার পায়া মানে উফুট করে ওকে হাত পা চারটা বাঁধছে, এত শক্তি হয়ে গেছে মানে বাইরে রাখছে যাতে ধরতে পারতেছে না। তো হুজুররা এসে দুই তিনটা হুজুর আসতে এসে ঝাড়পোক করে তাবিজ তোমার করে মোটামুটি নর্মাল করছে। তো দুই তিন মাস পরে মেয়েরা বিয়ে হয়, মানে কেউ কাউকে বলে না যে যদি মেয়ের এই ঘটনায় বিয়ে নাও হইতে পারে, কেউ বলে না। তো বিয়ে হওয়ার এক বছর পরে মেয়েটার একটা বাচ্চা হয়,
সময়ের মধ্যে সে কি
নর্মালই ছিল।
ওকে,
পরে যখন ওর একটা বাচ্চা হয় তিন মাসের মাথায় দেখা যাচ্ছে কি কেউ ঘরে না থাকলে ও বাচ্চাটাকে গলা টিপে ধরতো, বাচ্চাটাকে গলা টিপে ধরতো। তো আল্লাহর নিজের সন্তান তিন মাস পরে
দেখেছে।
হ্যাঁ, তো এমন একটা সিচুয়েশন হইতো যে গলা টিপে ধরছে, একটা মানুষ চলে আসছে দেখেছে গলা টিপে ধরতেছে, মানে তখন সে অদ্ভুত মানে নর্মাল একেবারে নর্মাল বাচ্চার প্রতি তার কোন ইয়ে ছিল না, মায়া ছিল না যে ওটা আমার বাচ্চা, ওকে আমি রাখতে হবে,
সন্তানকে ছেড়ে আমি চলে যাচ্ছি,
কেউ যদি শ্বশুর বাড়ি থেকে ইয়ে করে দিয়ে আমার বাচ্চা দিয়ে দিতে হবে ওরকম কিছু ছিল না। তো শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে যখন চলে আসে হঠাৎ করে আসার পর থেকে কিছুদিন পর তার ইয়েটা বেড়ে যায়,
এই পাগলামিটা
বেড়ে যায়, মানে কাউকে মারধর করে। বয়সটা কিন্তু নর্মাল থাকে না, তখন যখন মারধর করে ভালো ভালো থাকে, হঠাৎ করে মানে উদ্ভট কিছু শুরু করে। ওই বলছে তোমাকে ময়লা টাঙ্কিতে গিয়ে
বয়সটার কথা জানতে চাচ্ছি,
বয়সটা একটু মোটা হয়ে যায়, গাঢ় হয়ে যেত,
ডাবল বয়স শুনতে,
হ্যাঁ এরকম ডাবল ডাবল হয়ে যেত, এরকম করতো। তো ওরে ধরে রাখতো, যখন সবাইকে ছাড়াই আবার ময়লা টাঙ্কিটা দিয়ে চলে যেত, টাঙ্কি থেকে আবার ওখান থেকে নিয়ে কিছু খাইতো, কিছু গায়ে মারতো।
এটা কি শুধু ওই পার্টিকুলার জায়গাটা
জায়গাটাতে? তো সবাই অনেকক্ষণ হুজুর টুজুর ওরকম অনেক ইয়া করছে যে আসলে সেটা আমাদের নলেজের বাইরে চলে গেছে, আসলে যে ওকে আমরা কোনোভাবে কন্ট্রোল আনতে পারতেছি না। এরকম হুজুর গুলো অনেক সময় ভয় পাই গেছে যে ও এরকম কোন কোন দিন আমাদের উপর অ্যাটাক করে বসে গ্রামের, যেহেতু তো এইভাবে অর্ধবধি এখনো চলতেছে। ওকে কিন্তু ঘরে শিকল দিয়ে বেঁধে রাখা হয়, এখনো চলতেছে স্টিল নয়। ওকে
ডাক্তার দেখানো হয় নাকি?
হ্যাঁ ডাক্তার দেখাইছে, অনেক ডাক্তার দেখাই আনছে নাকি, ডাক্তার দেখাইছে, বাট মানসিক যে প্রবলেমটা ওরকমও কোনো প্রবলেম মানে নাই।
এখনো কি হচ্ছে তার মূল প্রবলেমটা হচ্ছে তাকে যদি ছেড়ে দেওয়া হয় সে ওই
ময়লাটার জায়গাটা গিয়ে
আর অন্য কোথাও
না, অন্য কোথাও না, শুধু ওই কর্নারটাতে, ওই কর্নারটাতে যায়। তো এখনো তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়।
মানে আমি একটা জিনিস বুঝতে পারছি না যে এমন হইলে তো বিভিন্ন জায়গায় চলে যেতে পারতো, তাই না?
সেটা
যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে
ওই জায়গাটাতে কি
পার্টিকুলার ওই জায়গাটাতেই কেন যায়, আমি আসলে এইটা আমি বুঝতে পারছি না যে ওই জায়গাটাতে কি কিছু আছে। আচ্ছা, যেই বাড়িটা তোলা হয়েছিল যেখানে বর্ণনাটা আপনি বলছেন, আগে তো এখানে বাড়ি ছিল না?
না, ওইখানে আসলে একটা কথা বলে গেছি, এখানে একটা ওই টয়লেটটাই ছিল পুরান, যখন এখন থেকে 30 বছর আগে একটা টয়লেট ছিল ওখানে, ওইখানেই মাছটা ধরতো, ওই কর্নারটাতে ওই মানুষটা মাছটা ধরতো।
ওনার
কথা অনুযায়ী পুরো ফাঁকা ছিল, টয়লেটটাই ছিল এখানে, আর বাড়ি ঘর কিচ্ছু ছিল না, পরবর্তীতে বাড়ি ঘর হয়েছে। তো এখনো এই অবস্থায়
ওই মেয়ের সাথে এখন এটা চলতেছে,
এবং স্টিল তাকে শেকল দিয়ে বেঁধেই
রাখতে
হয়। এটা হতে পারে খুব গুরুতর কোন মানসিক রোগ, স্কিজোফ্রেনিয়া নামে একটা রোগ আছে আমরা সবাই জানি। এই রোগে চূড়ান্ত পর্যায়ে গেলে মানুষ ময়লা খাবার না নিজের হাতের মাংস নিজে চাবিয়ে খেয়ে ফেলে। ইন্টারনেটে কেউ যদি সার্চ করে স্কিজোফ্রেনিয়া লিখে তাহলে এই ধরনের ঘটনাগুলো তারা খুঁজে পাবে। কিন্তু ঘটনাটা এখানেই মানে স্কিজোফ্রেনিয়া থেকে বাইর হয়ে ডরে চলে যাচ্ছে, যে পয়েন্টটা সুমন বলল যে কেন ওই একটা ময়লা জায়গার প্রতি তার আগ্রহ
চলে যাচ্ছে,
কেন ওই ছাদেই সে উঠে বসেছিল একদম শুরুতে। এবং সবচেয়ে বড় কথা, একজন মায়ের কেন তার সন্তানের প্রতি বিন্দু মাত্র ভালোবাসা বা মায়া থাকবে না, নিজে কেন গলা টিপে মেরে ফেলতে যাবে।
টোটাল ঘটনাটা শুনে মনে হচ্ছে যে এই মানুষটা আসলে নিজে আর নিজের মধ্যে নাই, আসলে তার মনের উপর তার কোন নিয়ন্ত্রণ নেই।
এক্স্যাক্টলি, নাথিং এট অল।
তো যাই হোক, আমরা শুধু এতটুকুই বলতে পারি যে দোয়া করি সে যেন সুস্থ হয়ে যায়।
উই হোপ সো।
মিঠু ভাই, আর একটা ঘটনার কথা আপনি বলছেন,
জাহিদের আর একটা ঘটনা আছে নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা। তো এই ঘটনাটা আসলে ফেনীতেই ঘটে, আমি আসলে অ্যাড্রেসটা বলতে চাচ্ছি না, যেহেতু একটা বাসা বাড়ির ঘটনা। তো জাহিদের সাথে যে ঘটনাটা ঘটে এটা 2013 সালের ঘটনা। ঘটনাটা ছিল এরকম যে ওরা নতুন বাসায় যখন শিফট করে, তো ওখানে যাওয়ার পরে মানে রাত্রে ওরা প্রায় সময় ফিল করতো যে একটা মেয়ের ভয়েস মানে কান্না করতেছে, খুব করুণ সুরা কান্না করতেছে। তো যখন কান্না করতেছে ওরা খুব ভয় পাইত, ওরা ও ছিল, ওর একটা বোন ছিল, ওর আম্মু ছিল, আবার ওর আব্বু দেশের বাইরে থাকতো। তো নতুন বাসায় যখন আসছে নতুন প্লেসে খুব ভয় পাইত ওরা যে একটা মেয়ে কান্না করছে। তো তিনজন তারা একসাথে হয়ে যেত, যে বলতো যে আম্মু একটা কান্না করতেছে, বলছে চুপ থাক ঠিক হয়ে যাবে।
মানে কান্নার আওয়াজটা কোথা থেকে আসতো
বুঝতে পারতো না, মানে হঠাৎ করে মানে ফিল করতে যে একটা মেয়ে কান্না করতেছে রাত্রে একটা দেড়টা দিন। তো যার যার রুম থেকে উঠে আম্মুর কাছে চলে আসতেছে যে আম্মু ভয় লাগতেছে, কান্না করতেছে।
সবাই শুনতে পারতো,
হ্যাঁ সবাই শুনতে পারতো, ওর আম্মু ওর আপু ও শুনতে পারতো। তো এইভাবে যাইতেছে যেতেছে মানে প্রায় সময় ইয়ে করতো এরকম। এক পর্যায়ে ওরা ওই হুজুর ডাকছিল যে এরকম এরকম। তো হুজুর কি বলছে যে ঘর বন্ধ করতে হবে। তো হুজুর ওই চারপাশে চারটা মানে ঘরের সীমানা আর কি ফাড়ির যে ঢাকনাটা ওরকম আর কি মাটির তৈরি, ওগুলাতে হুজুরের তাবিজ দিয়ে ঘরের চারটা কন্যারে বেঁধে দেয়। বাট একটা কন্যারে পরের দিনে একটা কন্যার একটা ওই ইয়াতে ঢাকনাটা পাওয়া যাচ্ছে না, মানে যে জিনিসটা দিয়ে বন্ধ করছিল ওটা পাওয়া যাচ্ছে না। যেদিন পাওয়া যাচ্ছে না ওই দিন থেকে আবার দুই তিন দিন ভালো ছিল, এরপর থেকে আবার ওই মেয়ের ভয়েসটা শোনা যাচ্ছে। কান্নাটা খুব করুণ সুরে কান্নাটা যেরকম ছিল। তো পরে এরকম যখন যাচ্ছে ওরা ভয় পেতেছে, তা একদিন ওর আম্মু গ্রামের বাড়িতে গেছে, ও তখন স্বামী রুমে শুয়েছে। তার রাত্রে যখন দেড়টার দিকে তো সে শুয়ে আছে, সে আবার অভ্যাসটা হচ্ছে এরকম যে মাথার উপর দিয়ে একদম কাপড়টা দিয়ে মানে মাথাটা লুকায় ঘুমাইতো আর কি,
মানে আমরা যেটাকে বলি যে কাঁথামুড়ি দিয়ে,
হ্যাঁ কাঁথামুড়ি দিয়ে ঘুমানো। তো ওই দিন কিন্তু আর মেয়ের ভয়েসটা শুনতেছে না, নিজের কাছে একটু রিল্যাক্স লাগতেছে যে একটু ঘুম যায় আজকে, তো ওরকম কিছু হচ্ছে না। বাট হঠাৎ করে সে ফিল করলো যেটা, ওই ওর তো ড্রয়িং রুমে শুয়েছে, তো ওর বাবা বাইর থেকে চাম নিয়ে আসছিল। চামটা হচ্ছে এরকম যে ঘরের সৌন্দর্যের জন্য, তো চামটাকে সরাই যদি কেউ রুমের ভিতরে আসে,
চাইম যেটা দরজার মধ্যে লাগানো থাকে স্পর্শ হলেই একটা উপরে
সাউন্ড হবে। তো যখন সে ফিল করলো এরকম যে ঘর ভিতর কেউ ঢুকছে, মানে সাউন্ড হচ্ছে, যখন ফিল করছে যে ঘর ভিতর কেউ ঢুকছে,
এটা কি ঘরের ভেতরের দরজা লাগানো ছিল নাকি ঘরের একদম ঢোকার দরজা?
না, ভেতরের দরজা ছিল,
মানে মূল দরজা।
না, মূল দরজা, ভেতরের দরজায়। তো পরে যখন এরকম সাউন্ড হয়েছে, ওর মনে ভয় ঢুকে গেছে যে চোর হইলে তো ভয় লাগে যে কি হয় না কি হয়, আবার দেখারও কিন্তু একটা আগ্রহ থাকে যে কি এটা। তো সে কি করছে, এক চোখ বের করে দেখতেছিল, তখন সে যেটা দেখলো যে ড্রিম লাইটের আলোতে তো একটা মানুষের অবয়ব সে দেখতে পেল, প্রায় 8-10 ফিট লম্বা, মানে এরকম যে মাথাটাকে নিচে ইয়ে করে সে ভিতরে ঢুকছে আর কি,
মাথাটা তার দরজায় লেগে যাচ্ছে,
লেগে যাচ্ছে এরকম, মানে ইয়ে করে মাথাটাকে নিচের দিকে নামে ভিতরে ঢুকছে। বাট পিছনে ফিটটা সে দেখছে, দেখার পর সে তো পুরা ভয় পেয়ে যায় যে শুনছে না গেছে আজরাইল আসে এরকম, যে ওই মানুষটার গেট আপটা ছিল এরকম যে কালো একটা মানে পর্দা দিয়ে যেরকম মাথাটা ঢেকে দেওয়া যায়, এরকম মনে ভিতর ভয় গেছে যে হয়তো আমার আজকে মৃত্যু হবে, আজরাইল চলে আসছে, যেটা শুনছে আর কি যে মানুষের কাছে আজরাইল এভাবে আসে।
মানে আমার যদি এই জিনিসটা আসে একটা কিছু দেখে,
আমার গুজবাম হচ্ছে সত্যি কথা বলতে। মানে তুই একটা চিন্তা কর, একটা ঘরের মধ্যে আছি আমি, ডিম লাইট জ্বলতেছে, মানে এখন অফকোর্স যারা ডর শুনছে রাত অনেক গভীর হয়ে গেছে, অনেক হয়তো লাইট টাইট বন্ধ করে দরজা জানালা বন্ধ করে একা একা শুনছে। যদি একবার চিন্তা করে দেখেন যে ঘরের ডিম লাইটটা জ্বলতেছে, এই খুব মানে আধো আলো অবস্থা, ঠিক এই পরিস্থিতিতে আপনি দেখছেন যে আপনার ঘরের মধ্যে কালো অবয়ব একটা অনেক লম্বা মাথা নিচু করে হেঁটে বেড়াচ্ছে, মানে কিরকম হইতে পারে সেটা।
তারপর সে কি করলো?
তো পরে যখন সে মানে ইয়ে করতেছে যে আমার হয়তো আজকে মৃত্যু হয়ে যাবে, হয়তো আজ চলে আসছে, তো পরে সে কিন্তু পিছনের পাটটাই দেখতেছিল বারবার করে। তো হঠাৎ করে সে যখন আপনার চিন্তাগুলো যে দোয়াদৌড়ে পড়তেছে যে মারা দিয়ে তো যাবোই, বাট সেন্স আছে যে মারা যেতে যাবো, দোয়াদৌড়ে কিছু পড়েনি, যে ভয় তো পাইতেছে প্রচুর, দোয়াদৌড়ে পড়তেছে আমার মুখে লাগিয়ে যেতেছিল, পুরোটা ক্লিয়ার করে পড়তে পারতেছিল না। প্রায় এক পর্যায়ে এসে যখন মানে ওই লোকটা একটু ঘোরাফেরা করার পরে যে পিছনের দিকে যখন মানে ঘুরছে ঘোরার পরে, সে কিন্তু এক চোখ দিয়ে দেখতেছে পুরো বিষয়টা, ওই এক চোখে চোখাচোকি হয়ে যায় ওর সাথে।
পরিবেশে আপনাকে নিয়ে যেতে চাই। ডরের পরিবেশ মানে হচ্ছে একলা একা ঘরের মধ্যে আপনি শুনবেন, বাতিটি অফ করা আছে, জানালাটা হালকা করে খোলা, রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড। ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, আবারও রাত 12:06 ফিরব এবং গভীর রাত মানেই ভয়, ডর। কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আপনারা এবং এই পর্বটি ধারণ করা হয়েছে বগুড়ার দারকিছেড়া ব্রিজ থেকে। প্রিয় শ্রোতা, ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আজকে ডরের চারজন অতিথি রয়েছেন মিরাজ, সজীব, জিয়ন এবং মিঠু। অন দ্য স্পট থেকে রয়েছে সুমন ও রেহান, সঙ্গে রয়েছে সাউন্ড এলোবান। আবারও ফিরছি ডরে, ঠিক সেখান থেকে যেখানে আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। ডর
পরে যখন সে মানে ইয়ে করতেছে যে আমার হয়তো আজকে মৃত্যু হয়ে যাবে, যে এরকম একটা জিনিস দেখছি যে হয়তো আজ চলে আসছে, তো পরে সে কিন্তু পিছনের পাটটাই দেখতেছিল বারবার করে। তো হঠাৎ করে সে যখন আপনার চিন্তাগুলো যে দোয়াদৌড়ে পড়তেছে যে মারা দিয়ে তো যাবোই, বাট সেন্স আছে যে মারা যেতে যাবো, দোয়াদৌড়ে কিছু পড়েনি, এরকমই ভাবতেছে সে নর্মালি। ওই লোকটা একটু ঘোরাফেরা করার পরে যে পিছনের দিকে যখন ঘুরছে ঘোরার পরে, সে কিন্তু এক চোখ দিয়ে দেখতেছে পুরো বিষয়টা, তো ওই এক চোখে চোখাচোকি হয়ে যায় ওর সাথে। এরকম চোখটা দেখে যে মানে পুরো মানে লাল একটা টকটকে চোখ একটা লাল ওর দিকে তাকাইছে, তাকানোর পর তো ভয়ে পড়ে আসে। তখন সে মুখে কিন্তু দোয়াদৌড়ে পড়তেছিল, ওই লোকটা তার দিকে তাকায় জাস্ট কিছুক্ষণ তাকাইছিল, বিশেষ করে 2-3 সেকেন্ড, চোখে যে মনে আছে ওরকমটা না, চোখটা লাল ওর দিকে তাকাইছে, তাকানোর পর সেই মানুষটা আবার যে দিক থেকে আসছে ওদিকে ব্যাক করে চলে যায়। ও ওইভাবে মাথার মুড়ি দিয়ে, যে এমন একটা সিচুয়েশন হয়েছে যে মাথাটাকে যখন মুড়ি দিয়ে ফেলে তখন কখন সে তার ঘুম চলে আসছে টের পায় না।
মানে ভয়টাতে ফেস না করার জন্য, না দেখার জন্য চোখ বন্ধ করে ফেলা আর কি, যা হয় হোক।
তো তারপরে সকালবেলা ও যখন ঘুম থেকে উঠে, খুব দেরি করে ঘুম থেকে উঠে, দেখি যে তার গায়ে প্রচন্ড জ্বর। তো এই ঘটনাটা আসলে সূত্রপাত যেখান থেকে ঘটে পরক্ষণ থেকে আমি জানতে পারি, যেটা যে ওরা তো ওই বাসায় নতুন আসছে, ভাড়াটে যারা আছে ওদের কাছ থেকে শোনা ওর যে তিনতলায় একটা মেয়ে নাকি ফাঁস দিয়েছিল ওই ঘরে, তিনতলায় যারা ভাড়াটি আসতে 2-3 মাস পরে ওখান থেকে চলে যেত, দেখতো যে মেয়েটা এখনো ঝুলে আছে, এরকম একটা সিচুয়েশন। ওরা ফিল করলো যে ওই মেয়েটার ভয়েস, যে কান্না করে মেয়েটা, ওই যে লোকটাকে সে দেখছে, আমি নিজে বুঝতে পারি না যে কি মিলটা ছিল ওখানে।
আসলে মানে ব্যাপারটা মিল এক জায়গায় যে মানুষের সাইকোলজিতে এভাবে কাজ করে, যে একটা আত্মহত্যার ঘটনা ঘটে গেলে এরপরে ভয়ঙ্কর কিছু ঘটলে মানুষ এটার সাথে রিলেট করে, এটা স্বাভাবিক। কিন্তু আমি আসলে ওভাবে ওই ঘটনার সাথে কোনো রিলেশন কিন্তু খুঁজে পাচ্ছি না, সে কিন্তু কোনো নারী অবয়ব দেখেনি।
রাইট, স্পেসিফিক বলাও যাচ্ছিল না যে কি ধরনের অবয়ব দেখেছে, তবে ডেফিনেটলি ওই মুহূর্তটার কথা চিন্তা করলে মানে যে কেউ ভয় পেয়ে যায়।
এখানে মাঝে মাঝে কিন্তু আমরা এই ধরনের সিচুয়েশন অনেক সময় ঘটে, মনে কর তুই সিঁড়ি দিয়ে উঠে আসছিস, ওই সাইড থেকে আরেকজন আসছে, ঠিক হঠাৎ করে মুখোমুখি পড়ে গেল, কিন্তু আমরা একটা শকের মতন খাই। সেখানে সে লুকিয়ে আছে, কোনো মতে ঘুমের ভান করে তাকিয়ে আছে, সেই তাকানো অবস্থা যদি চোখাচোখি হয়ে যায়, ম্যান দ্যাট ইজ
এখানে রেহান একটা বিষয় আমি একটু বলতে চাই, যে মিঠু ভাইয়ের যে ঘটনাটা বললো উনি সুইসাইড করেছে, এর পরের কোন লিঙ্ক আছে কিনা? তুই তো জানিস যে ইন্ডিয়াতে গেছিলাম জাস্ট দুই একদিনের জন্য, তো আমি একটা বাড়িতে একদিন রাতে থেকেছিলাম যেটা আমাদেরই পরিচিত, তো ওখানে একটা সত্যি ঘটনা আছে। আমি পরে টের পেয়েছি এটা, যখন আমরা নিচে নেমে আসব, ভাবি ছিল, ভাবি একা বাসায়, তো তখন বলছিল যে ভাবিকে একা বাসায় রেখে যাবে। মানে আমার কাছে বিষয়টা অদ্ভুত লাগছে, মানে জাস্ট আমরা সবাই নিচ থেকে বিদায় নিয়ে চলে আসব, তো ভাবি একা বাসায় থাকবে, এটার জন্য দুই মিনিটে বড় জোর আর কি হবে,
কি হতে পারে সেটাই।
তারপরে আমি বিষয়টা জানলাম, যেটা তারা যে ফ্লোরটাতে থাকে ঠিক নিচের ফ্লোরেই একটা মেয়ে, মানে ফ্যামিলি ঘটিত কোনো কিছু বিষয় আছে, এরকমই হবে, 17-18 বছরের একটা মেয়ে সুইসাইড করেছে। এটাও বেশি দিন আগের ঘটনা না, মাত্র এক মাস আগের ঘটনা। তো এর পরে ঘটনাটা হয়েছে কি, ধর বিল্ডিংটা ছিল 6 তলা কিংবা 7 তলার মতো বিল্ডিং, তো রাতের বেলা ওরা যেটা দেখে যে এই যখন কলাপসিবল গেট লাগানো থাকে পুরো, ওই পুরো ফ্লোরের মানুষ টের পায়, সিঁড়ি দিয়ে কেউ হেঁটে যাচ্ছে উপরে, কেউ সিঁড়ি দিয়ে আবার হেঁটে নামতেছে উপরে, পুরো ফ্লোরের মানুষ টের পায়। কয়েকজন দরজা খুলে দেখছে, মানে এত রাতের বেলা কে হাঁটতেছে, ডিস্টার্ব হচ্ছে তো, শব্দ পাচ্ছে অনেকজন, দরজা খুলে দেখছে, কাউরে খুঁজে পায় না। ইভেন নিচে যে কলাপসিবল গেট এটা তালা দেওয়া থাকে, কারো আসারও কখন প্রশ্ন নাই, প্রত্যেকটা ফ্ল্যাটের মানুষ তালা খুলে উপরে উঠে আবার তালা খুলে নেমে যায়।
তারা কি মানে পায়ের শব্দ পায়?
পায়ের শব্দ পায়, কারণ একটা
বিড়াল টেড়াল হওয়ার কোন লজিক নেই,
চান্স নাই, বিড়াল হওয়ার মতো কোনো চান্স নাই। তো ওইটা শোনার পর মানে আমি ভাবলাম, আমি যদি আগে জানতাম তাহলে হয়তো আমি চেষ্টা করতাম দরজার পাশে রাতের বেলা একটু থাকার জন্য, কিন্তু প্রত্যেকটা ফ্ল্যাটের মানুষ এই বিষয়টা নিয়ে মানে গত এক মাস যাবৎ তারা খুব ভয়ের মধ্যে আছে, যে এরকম একটা শব্দ ওরা শুনতে পাচ্ছে ঠিক মেয়েটা মারা যাওয়ার দুই একদিন পর থেকেই, এবং এটা একটা ট্রু ঘটনা। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ইন্ডিয়াতে আমি যেই কয়েকটা দিন ছিলাম ওখানে আমি আরো কয়েকটা ট্রু ঘটনা পেয়েছি, সেই ঘটনাগুলো ধীরে ধীরে ডরে আমি বলবো। তো এই ঘটনাটা জাস্ট মিঠু ভাইয়ের এই সুইসাইডের ঘটনাটা শুনে আমার ই হলো, এবং আমি এটাও বলতে পারি যে যেই এলাকাটার কথা বলছি ইন্ডিয়াতে হয়তোবা অনেকে যদি কেউ জেনে থাকে, কলকাতা শহরেরই একটা খুব ব্যস্ততম স্টেশন আছে যেটার নাম হচ্ছে দমদম স্টেশন, রেল স্টেশন, এটা থেকে জাস্ট 5 মিনিটের হাঁটা দূরত্বে গেলেই ওই মহল্লাটা আসে ওখানে।
এখনো কিন্তু ওই মেয়ের বয়সটা শোনা যায়, ও যখন এবার ঈদে বাড়িতে গেছিল ওই রমজানের ভেতরও, সে কিন্তু মেয়ের বয়সটা শুনতে পাইছে, বাট আগের মতো শোনা যায় না
ওই কান্না,
ওই কান্নাটা মায়া কান্নাটা এখনো আছে,
এখনো আছে,
এখনো আছে, এখনো আছে। ওই বাসাটাতে কেউ আসতেছে দুই এক মাস থেকে, চলে যাচ্ছে, এইভাবে কন্টিনিউ হচ্ছে।
আচ্ছা সুমন্ত, কিছু অশরীরী জিনিস কি এমন আছে যে তারা অশরীরী হয়তো বা থাকতে চাচ্ছে না কিন্তু আটকে গেছে? এই কান্নার শব্দগুলো শুনে আমার মনে হয় কি তারাই মনে হয় ভয়ে আছে বা কষ্টে আছে।
অফকোর্স কিছু জিনিস আছে যে মানে ওই যে মানে এই ওয়ার্ল্ড আর এই ওয়ার্ল্ড এর মাঝে আটকে গেছে, মানে
একটা ব্যাপার,
ওরা যেতে পারছে না,
এটা আমি জানি, আমাদের অনেক শ্রোতা বন্ধুই হয়তো অ্যাকসেপ্ট করতে চাইবে না, বাট ইটস জাস্ট আ কনসেপ্ট, আ হাইপোথেসিস মনে হয়, কারণ অনেক সময় কিন্তু আমরা কোনো মোটিভ খুঁজে পাই না যে এই মেয়েটাকে কেন দেখলো মৃত্যুর পরে আবার, বা ওই লোকটা কেন আবার ফিরে আসার চেষ্টা করলো। অনেকেই অনেক রকম এক্সপ্লেনেশন দেয়, বাট আমার মাঝে মাঝে এরকম মনে হয় যে তারা কি একটা মাছ পথে আটকে গেল, ওদিকেও যেতে পারছে না, এদিকেও আসতে পারছে না, হোয়াট ইজ ইট ম্যান।
যাই হোক, দুটো ঘটনা মিঠু ভাইয়ের কাছে যে পাইলাম, যেটা হচ্ছে একদম আনসলভ, মানে এখনো পর্যন্ত কন্টিনিউ আছে এটার সমাধান। আমরা ডরে অনেক ঘটনা পেয়েছি যেটা হয়তো একটা পর্যায়ে ঘুরতে ঘুরতে শেষ হয়ে গেছে, কিন্তু এটা শেষ হয় নাই, এখনো চলতেছে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ মিঠু ভাই, শুধু চট্টগ্রাম থেকে আপনি আমাদের জার্নিতে যোগ দিয়েছেন এবং ঘটনাগুলো শেয়ার করেছেন,
সেটাই, আর আরো অনেক ঘটনা আমাদের কাছে এখন।
তাহলে মিঠু ভাই চলেন, যে আরো যে ঘটনাগুলো আছে আমরা সেই ঘটনাগুলো শুনি,
সেই ঘটনাগুলোতে চলে যাই।
মিঠু ভাই চলেন শুনি, শুরু করে দিই।
অবশ্যই শুরু করে দিব,
কাকে দিয়ে শুরু করবে এবার? আমরা আমি বলি যে যাকে অলরেডি আরো একবার পেয়েছিলাম আমরা,
সেই 37তম এপিসোডে
পেয়েছিলাম মিরাজ ভাইকে। মিরাজ ভাই আবারও আমাদের সাথে জার্নিতে এসে যোগ দিয়েছে। কিছু ঘটনা আছে যে ঘটনাগুলো শুনে আমার কাছে মনে হয়েছে যে আমার মনে হয় সবাই একটু শোনা উচিত, মানে ইন্টারেস্টিং কিছু ঘটনা আছে, সেই জন্য মিরাজ ভাইকে আবার আমন্ত্রণ জানিয়েছে আজকের জার্নিতে। তো মিরাজ ভাই কেমন আছেন?
ভাইয়া ভালো আছি।
মিরাজ ভাই আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি তো আমাদের পরিচিত, কিন্তু আমাদের অনেক শ্রোতায় হয়তো আপনাকে ওভাবে চেনে না, তাই আপনার পরিচয়টা আরেকটু যদি আমাদের দিতেন, কোথায় থাকেন, কি করছেন?
আমার নাম মিরাজ, আমি গাজীপুরে থাকি, বোর্ডবাজারে। আচ্ছা, আমি একটা কোম্পানিতে চাকরি করি।
আচ্ছা, আপনি তো ম্যারিড?
হ্যাঁ আমি ম্যারিড।
আচ্ছা, এটা জিজ্ঞেস করলাম কেন সেটা নিশ্চয়ই আপনি জানেন,
এবং আপনারাও জেনে যাবেন কেন জিজ্ঞেস করা হয়েছে।
তো মূল ঘটনা হচ্ছে যে মেরাজ ভাই, আমি যেটা শুনেছিলাম ডট টিমের কাছে, ইভেন আপনার সাথেও পরে কথা হয়েছিল, প্রথমে যে একটা বাংলা মোটর এলাকায় একটা ঘটনা ঘটেছে আপনার, সেই ঘটনাটা আমার কাছে মনে হচ্ছে কিছুটা ইন্টারেস্টিং। জানি না ওই এলাকায় যারা আছে তাদেরও এই ধরনের এক্সপিরিয়েন্সটা আছে কিনা, তো আমরা একটু এই ঘটনাটা দিয়ে শুরু করি প্রথমে।
ঠিক আছে ভাইয়া, এই ঘটনাটা এমন হচ্ছে, আমি তখন গাজীপুরে একটা ফ্যাক্টরিতে চাকরি করতাম, তা মাঝে মাঝে আমার ব্যাংক হাউসে আসতে হতো, বাংলা মোটর একটা ব্যাংক হাউস আছে আমাদের।
এটা ঠিক কবের ঘটনা?
এটা 2012 সালের দিকে ঘটনাটা, সপ্তাহে দুই তিন দিন আসতাম। তো একদিন জেম স্যার বললো যে আজকে ব্যাংক হাউসে যাইতে হবে, বৃহস্পতিবার ছিল, আজকে যাইতে একটু দেরি হতে পারে, তুই ওই পাঁচটার দিকে বাইরেস। পাঁচটার দিকে আমি কিছু স্যাম্পল নিয়ে বাইরাই, পরে ব্যাংক হাউসে ফোন দিই, বলে লোক আছে। আমার আস্তে আস্তে এইদিক দিয়ে রাস্তা তো জানেন ভাই, মহাখালী দিদি অনেক জ্যাম থাকে, পরে জ্যামে আস্তে আস্তে আমার প্রায় নয়টা সাড়ে নয়টা এরকম বাইরে যায়। তারপর আমি আসি, আসার পর বিল্ডিং এর লিফট আছে ভিতরে, প্রথম দিকে লিফট না একটু ভিতর দিকে লিফট, আমি লিফটের সামনে যাই। আমি তো জানি না লিফটে সব বন্ধ থাকে না খোলা থাকে, পরে হঠাৎ করে একটা লিফট দেখে ওপেন করা আছে, ওপেন। আমি তো ওই লিফটটা দেখে উঠে যাই, যে ওই লিফটে উঠে আমি বারোতলা টিপ দিই, বাটনটা টাইপ করার পর দরজাটা লাগে যায়। লাগে যাওয়ার পরে আমি দেখি চারতলায় উঠছি, চারতলা পর্যন্ত ওঠার পর হঠাৎ করে লাইটটা অফ হয়ে যায়। আমি ভাবি কারেন্ট চলে গেছে
লিফটের ভিতরে, লাইট অফ হয়ে
যায়। হ্যাঁ, লাইট অফ হয়ে যায়, তো আমার একটু ভয় লাগে,
বন্ধ হয়ে যায়
লিফটটা, থেমে যায় একদম অন্ধকার, ভয় পাই একা এত রাত, মনে মনে খুব ভয় পাই, তো চোখ বুঝা দয়ে পড়তেছিলাম যে কিছু যেন না হয় না হয়। এমন
লিফটের মধ্যে এমনিতেই কারেন্ট চলে গেলে খুব একটা ভয় লাগে আমার নিজের ব্যক্তিগত ভাবে, আমি ভয়।
তারপর হঠাৎ করে মানে আমি আওয়াজ পাই, যেমন আমার পাশে কেউ একজন আছে, তাকে দেখি দুটো চোখ এমন মানে আগুনের মতো জ্বলতেছে, আমার দিকে তাকিয়ে আছে।
এই অন্ধকারের মধ্যে দুটো
চোখ দেখতে পাচ্ছি, আর কিছু আমি দেখতে পাচ্ছি।
কতটুকু দূরত্ব দেখতে পাচ্ছি?
দূরত্ব আমার পাশে দাঁড়িয়ে আছে, আমাকে দেখতে
খুব বেশি ইয়েতে না,
আমাকে আমার দিকে অন বলে তাকিয়ে আছে, আর আগুনের মতো চোখে জ্বলতেছে। আমি তো প্রচুর ভয় পেয়ে যাই, গিয়া ভয় পাওয়ার পর আমি আমার চোখ বন্ধ করে আবার তাকাই, দেখি সেটা আরো কাছে আসতেছে। পরে হঠাৎ করে আমি খুব দোয়া দোয়া পড়া শুরু করি, তারপর লিফট হঠাৎ করে উঠতে শুরু করে, লিফট ওপেন হয় না, লাইটও জ্বলে না, কিন্তু লিফট উঠতে শুরু করে, আমি ফিল করতেছি লিফট উঠতেছে। পরে আমি হঠাৎ করে অজ্ঞান হয়ে যাই, তারপর আর কিছু বলতে পারি না ভাইয়া যে কি হলো না হলো, মানে আমাকে তারপরের দিন ওই বিল্ডিং এর ছাদে পাওয়া যায়।
ওই বিল্ডিং এর ছাদে পরের দিন?
হ্যাঁ, পরের দিন সকালবেলা মানে ওখানে সিকিউরিটি আমাকে ছাদে পায়, তারপর আমাকে জিজ্ঞাসা করার পর কোথায় আসছি না আসতে, পরে আমি বললাম, তারপর আমাকে জিজ্ঞাসা করলো তুমি এমন এই জায়গায় আসলে কেমনে, পরে আমি বললাম আমি ওই লিফটে আসছি। ওনারা তো অবাক হয়ে গেছে, কেন ওই লিফট তো চলে না, তুমি ওই লিফটে কেমন উঠলা? আমি বললাম না তো আমি তো রাত্রে এসে দেখছি লিফট চলে, আর আমি উঠতেছিলাম, আমার সঙ্গে এই ঘটনা হয়ে গেল। পরে ওনারা বললো যে এখানে আসলে একটা সমস্যা আছে, যে সমস্যার জন্য এই লিফটটা মাঝে মাঝে এরকম হয়, কেউ সঙ্গে এরকম হয়ে যায়, যে একজন লোক এখানে সুইসাইড করেছিল এরকম কিছু বলে। তারপর আমি
আপনি এসে দেখেছিলেন লিফটটা কি আদৌ চলে?
আমি লিফটটাকে দেখছি যে লিফটটা আসলে ওর চলার মতো না, এরকম অবস্থায় আছে, একদম পুরাতন দেখা যাচ্ছে
অবস্থায়,
এরকম অবস্থায় আছে লিফটটা চলার মতো না। তো আমি যখন উঠি তখন দেখি একদম নিউ, যেমন একদম নিউ ভাবে আছে।
আমি জাস্ট চিন্তা করছিলাম যে রাত্রে এগারোটার পরে ম্যাক্সিমাম জায়গায় নিরবতা চলে আসে, আর কারণ বাজার হচ্ছে ঠিক তার অপোজিট, রাত্রে এগারোটার পরেই সবচেয়ে বেশি ভিড় থাকে, সবচেয়ে বেশি ব্যস্ত এলাকা। ঠিক তার পাশেই হচ্ছে বাংলা মোটর
এলাকা,
সেখানে রাত্রে নয়টা সাড়ে নয়টার সময় এ ধরনের ঘটনা ঘটে যাচ্ছে।
কিন্তু ঘটনা হচ্ছে কি, মানে বাইরের দিকটা অনেক ব্যস্ত থাকে, কিন্তু বিল্ডিং এর ভেতরের কথা যদি চিন্তা করি
তো আসলে ওভাবে ব্যস্ত থাকে,
মানে ওই দেখা গেছে বিল্ডিং এর ভেতরে এই ব্যস্ততার কোন চিহ্নই পাওয়া যায় না। এবং নয়টা সাড়ে নয়টার কথা যেহেতু বলেছে, ওই সময়ে অফিস তো সন্ধ্যার পর থেকেই অনেক আশেপাশের অফিস সব ফাঁকা হয়ে যাওয়ার কথা, তখন আরো বেশি একদম ফাঁকা ছিল হয়তোবা।
সো আর কি বলবো, যে নেক্সট টাইম থেকে একটু বুঝে শুনে লিফটে।
তবে একটা ক্ষতি হয়ে গেছে, সেটা হচ্ছে আমার একটু ক্ষতি হয়ে গেছে। এমনিতে আমি লিফটে অনেক সময় বড় বিল্ডিং এর লিফটে উঠতে আমি একটু আমার মধ্যে একটা ভীতি কাজ করে, আমি জানি এটা ফোবিয়া হতে পারে, এখন তো মনে হচ্ছে যে বিষয়টা আরো অন্য লেভেলে চলে যাবে।
লিফটে উঠলে কখনো লাইট নিভে দিস না? যাই হোক, লিফটের ব্যাপারটা তো বুঝলাম না যে আপনি কিভাবে ছাদে পৌঁছে গেলেন বা সেই জিনিসটা কি ছিল, হয়তো বা বেশ কয়েকবার আপনার যদি ওখানে যাওয়া আসা পড়তো হয়তো বা কিছু বুঝতে পারতেন।
এরপরে আর যাইনি, তারপর আমি আমার অফিসে যাওয়ার কাহিনীটা বলি, তারপর থেকে আমাকে আর পাঠায় নাই। ডাইন হাউসে পাঠায় না বলতে আমাকে আর মানে দেরি করে পাঠায় না, পাঠালে সকালে পাঠাইছে, আমি আসছি আইসা আবার ওনাদের সঙ্গে
রাতের দিকের কাজগুলো থেকে আপনাকে মোটামুটি সরিয়ে দিয়েছে,
রাতে কোনো দরকার নেই, এসব হয়ে গেছে যখন।
তো এটা শুনলাম আপনার একটা এক্সপেরিয়েন্স, এছাড়াও আমরা ডট টিমের কাছে আপনার আরো এক্সপেরিয়েন্স আছে শুনেছি মিরাজ ভাই, তো আমরা এখন কোন এক্সপেরিয়েন্সটা শুনবো?
জি, এটা আমার স্ত্রীর সঙ্গে ঘটে যাওয়া। আমি বিয়ে করেছি সবরাতের আগে ঘটনাটা এরপরে,
মানে এর আগের ডরে যখন আপনি এসেছিলেন তখন সিঙ্গেল ছিলেন,
আমি
এখন ডাবল হয়ে গেছে এবং সেই সাথে একটা ঘটনাও তৈরি হয়ে গেছে,
একটা ঘটনা হয়ে গেছে,
সেই জন্য আমরা আবারও ডরে পেয়েছি আপনাকে। তো কি ছিল সেই ঘটনাটা?
ঘটনাটা আবার এমন যে আমি আসলে চাকরি করি, তোমার স্ত্রী তো চাকরি না, উনি ওর লেখাপড়া করে, কি পরীক্ষা দিয়ে আবার পাশ করেছে, তাই কলেজে ভর্তি করেছি। প্রতিদিনের মতো অফিসে চলে যায়, অফিসে চলে গেছি, ও তো দিনে খাওয়া দেয়া, দুপুর দিকে ঘুমাচ্ছিল, দুপুর দিকে ঘটনা, দুপুর দিকে ঘুমাচ্ছে, হঠাৎ করে ও ফিল করলো যে ওর উপরে কেউ একজন বৈশা ওর গলা চিপে ধরেছে
দুপুরে।
হ্যাঁ, দুপুর দিকে,
সেটা আপনাদের
আমার বাসায়, আমার বাসায় কেউ থাকে না, শুধু ইয়াছে, গলা চাপ দিয়ে ধরছে, আর আমার একটা গেঞ্জি ছিল, এমন একটা গেঞ্জি পরা অবস্থা, মানে ও ফিল করতেছে যে আমার মতো একটা গেঞ্জি পরে আছে,
আপনার মতন একটা গেঞ্জি পরে,
আমার একটা গেঞ্জি আছে, ওই গেঞ্জিটা পরে আছে। পরে ও অনেক দোয়া পড়ার পর ওটা চলে যায়, চলে যাওয়ার পরে ওইটা অনেক হাঁপায় যায়, অনেক ঘামা যায়, তখন বাইরে পরে পাশের রুমে যায় বসে থাকে। পরে আমি আসার পর আমাকে বলে যে এরকম, আমি বললাম যে এটা তোমার মনের ভুল হতে পারে, আমি মনের ভুল হতে পারে কিন্তু আমার একটা জিনিস তো মনের ভুল না, আমি কোনটা কয়ে আমি যেটা দোয়া পড়ছি, কোন কোন দোয়া পড়ছি সব আমার মনে আছে, এটা তোমার ভুল হতে পারে না, আমি ঠিক আছে এটা সমস্যা নেই, তুমি এটা কি ভাইবো না। পরের দিনের ঘটনা যে আমি রাত্রে ঘুমাইতেছিলাম, ঘুমানোর সময় ঘটনাটা হয় 12টার দিকে, ও হঠাৎ করে মানে কান্না করে ওঠে, আমি কই কি ব্যাপার কান্না করতেছ, তাহলে কয় দেখো কে দাঁড়ায় আছে আমাকে নিয়ে যেতে চাচ্ছে,
মানে
আমি দেখতেছি না, ও বলতেছে কে দেখো কে দাঁড়ায় আছে,
অন্ধকার থেকে উঠে
হ্যাঁ কান্না করতেছে, আমি সজাগ পেয়ে গেছি, কি কান্না করবো না, আমার নিয়ে যেতে চাই, আমি যাবো না, তুমি কোথায় যাইবো না, কি বলো এইসব, আমি অবাক হয়ে যাই, আমি বলে একটু তোমার মনে বলো, আবার ওকে ধরে বললো ঘুমাও ঘুমাও। হঠাৎ করে আবার মানে দুইটা আড়াইটার দিকে সেম ঘটনা, আবার কান্না করতেছে, উঠছি আমাকে চর মারছে, আমি পরে রুমে লাইট জ্বালাইছি, লাইট জ্বালায় দেখছি জ্বরের দাগ হয়ে গেছে, আমি তো ওকে মারিনি, বলে কে মারলো আর ঘরে কে আসবে। তারপর ও অনেক কান্নাকান্ন করতেছে, পরে আমি ওকে বললাম যে ঠিক আছে আজকে রাতটা যাক, আমি কিছু একটা করবো, তুমি ঘুমাও। আবার এই রাত্রেই সেম 4টার দিকে ঘটনাটা, যে ও তখন ভালোভাবে উঠছে, ওন কান্না করে নি, হঠাৎ করে উঠছে, আমি আবার সজাগ পেয়ে গেছি, আমি বললাম কি ব্যাপার তুমি উঠলা কেন, হয় আমাকে বাটি নিয়ে যাইতে বললো, আমাকে কে ওই যে বাটি নিয়ে যাইতে বললো, কি বললো আমাকে দিবে, আমি কি দিবে তোমাকে, কয় তুমি আমাকে বাটি এনে দাও, বাটি নিয়ে যাই,
নিয়ে যাবে
আমাকে জানলার পাশ থেকে, আমার জানলা কিন্তু অফ, ও বলতেছে জানলা খোলা আছে, জানলার পাশ থেকে কে বলছে যে তুই একটা বাটি নিয়ে আয় তোকে কি দিব।
আচ্ছা,
আমি তো অবাক হয়ে যাই, কি বলো না এসব, তারপর এটা চলে যায়, আমি রাতটা ওরকে নিয়ে এরকম ভাবে চলে যায়। পরের দিন আমি হুজুরকে বলি, হুজুরকে বলার পর হুজুর বললো যে এটা একটা প্রবলেম আছে, একটা খারাপ জিন্তু আমার ই করতেছে, আমি একটা তাবিজ দিয়ে দিই, আসলে একটা তাবিজ দেয়, কিছুদিন ভালো কিছুদিন থাকে, থাকার পর হঠাৎ করে তাবিজটা আবার ছুটে যায়, তাবিজটা থাকে কিন্তু ভিতরে কিছু থাকে না, তারপর থেকে আবার ঘটনা শুরু হয়। এই কিছুদিন আগে ঘটনাটা যে আমি আরো একসঙ্গে শুয়ে আছি রাত্রে, হঠাৎ করে রাতে 3টার দিকে সজাগ পেয়েছে, মানে সজাগ পেয়ে দেখি শীতে অনেক ই করতেছে আর কাঁদতেছে, আমি কি ব্যাপার কান্দো কেন, গায়ে হাত দিছি দেখি গা এত ঠান্ডা ভাইয়া, গরমের দিন এত ঠান্ডা, কই ঠান্ডা কেন এত, আমি গোসল করে আসলাম মাত্র, আমি গোসল করে আসলাম মানে আমার উপর পানি ঢেলে দিছে, মানে আমিও তো দেখলাম হাত দিয়ে ধরে গোসল করে আসলে যেমন একটা লোকের ঠিক এমন, আমি ধর আমি তো
মানে কি ঘুমের মধ্যেই,
হ্যাঁ
তাহলে তো বিছানাও ভিজে যাওয়ার কথা,
কিন্তু কিছু ভিজে নাই, কিন্তু ওর গাটা শুধু প্রচুর ঠান্ডা হয়ে আছে। তারপর ওই দিন গেল বকা দিলাম যে তুমি তোমার তাবিজটা যত্ন সহকারে রাখতে পারো নাই, এখন সমস্যা হলে তোমায় অনেক বকছি। তারপরের দিনের ঘটনা যে ওদের বাসায় ও যায় মাঝে মাঝে, ওদের বাসাটা আমাদের বাসা থেকে একটু দূরে আছে, আমি অফিসে ছিলাম, আমার ওই দিন 10টা 12টা দিকে ছুটি হতে পারে, আমি যাইতে যাইতে 11টা 12টা বাজে জায়গায়, ওই দিনের ঘটনা ওদের বাড়ি থেকে 10টার দিকে আসতেছে, যে রাস্তা দিয়ে আসে ওই রাস্তা দিয়ে একটা মানে কোরস্থান, তার পাশে একটা মসজিদ, আর ওই দিক দিয়ে আসতে হয় একটা কৃষ্ণচূড়া গাছ আছে, ওই কৃষ্ণচূড়া গাছের ওই দিক দিয়ে আসতেছে, হঠাৎ করে দেখে দুইটা কুত্তা মানে ওর দিকে আসতেছে, আমার ওয়াইফের দিকে আসতেছে। আমার ওয়াইফ কুত্তা দেখলে খুব দৌড়াবে আমার দিকে আসে, কেন ও কাহি যা 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 যায় না আসে, ও দৌড়ায় আসে বলে ওখান থেকে, কিন্তু কুত্তা গুলো ওর পেছনে পেছনে আসে, ও আর ই করে না,
দৌড়ে আসে এবং কুকুর গুলো তার পেছনে পেছনে দৌড়ে আসে।
হ্যাঁ, দৌড়ে আসে বলে তারপরে ওই দিন ওর রাত্রে ওকে স্বপ্নে দেখায় যে ওই কুকুর গুলো ওকে টাইনে টাইনে নিয়ে যেতেছে, আর ও বলতেছে যে আমাকে নিস না, আমাকে বলতেছে আমি ওকে কুকুর গুলো করে মিথ্যা কথা বলছেন কি বলছে, বলছি যে আমাকে নিও না, আমার বাবু আছে, আমার বাবু কানবে, তারপর আমাকে ছেড়ে দিছে। আমি দেখছি অনেক মানুষকে ধরে ধরে এমন নিয়ে যাইতেছে, আমি আর ওই রাস্তা দিয়ে যাইবো না, আমাকে এমন করে বলতেছে আমি আর ওই রাস্তা দিয়ে যাবো না, ওই কুকুর গুলো আমাকে নিয়ে যাইবো।
সে তো পুরোপুরি আতঙ্কগ্রস্ত হয়ে গেছে,
মানে সে স্বপ্ন দেখছে, স্বপ্ন থেকে জেগে এই কথা বলছে।
তারপর দিনে কোন সমস্যা আছে না, রাত্রে যদি ওই দিক দিয়ে আসে ওই কুকুর গুলোকে দেখতে পারতেছে ও।
আচ্ছা, এবং প্রতিদিনই কি স্বপ্ন দেখে?
প্রতিদিন
ওই দিক দিয়ে আসে।
হ্যাঁ, ওই দিক দিয়ে আসলে স্বপ্নে দেখে, আর সপ্তাহে দুই একদিন এরকম স্বপ্নে দেখে কান্না করে ওঠে, যে মানে আমিও দেখি যে এটা বাস্তব। মানে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করছি একদিন রাতে তিনটা ঘটনা, আর দ্বিতীয়ত গোসল করার ঘটনা। আমি ওকে দৌড়ে দেখি শরীরটা এত ঠান্ডা ভাইয়া, এতটা ঠান্ডা,
একজন গোসল করে আসলে মানুষের যেরকম একটা হয় সেরকম,
এরকম ঠান্ডা, ও শীতে কাঁপতেছে। পরে আমি ওকে কম্বলি যে ই করো।
আর এরপরে কি হলো?
এরপরে ভাইয়া এখন এরকমই চলতেছে,
এখনো এরকম
এরকমই চলতেছে, যে এখন আমি তাবিজ টাবিজ কিছু আইনা দিইনি, রাগ করে যে তুমি তোমার তাবিজটা ঠিক মতো রাখতে পারো নাই, কোথায় কি ফেলাইছো না ফেলাইছো। তারপর ও বলতেছে যে আমি ইচ্ছে করে বই নাই, আর আমি ওই রাস্তা দিয়ে যাইবো না।
এখন কি শুধু ওই রাস্তা দিয়ে গেলেই প্রবলেমটা হয়?
ওই রাস্তা দিয়ে গেলে প্রবলেম হচ্ছে, আর বাসায় প্রবলেমটা হচ্ছে যে ভাইয়া মানে আমার ডান সাইডে শুইলে কোন সমস্যা হয় না, আমার বাম সাইডে শুইলেই সমস্যাটা হচ্ছে। বাম সাইডে শুইলে রাত্রে কান্না করে ওঠে যে কোনো সমস্যা হয়, যে ওকে ডাকতেছে কিংবা ই করতেছে। পরে আমি ওকে জিজ্ঞাসা করি আসলে বলো তো কেমন লোকে তোমাকে ডাকে, পরে আমাকে বললো যে তোমার মতো একটা লোক, অনেক বড় বড় দাড়ি, তোমার থেকে চলাম্বা আরো মোটা, আর অনেক পাঞ্জাবি পরে থাকে, আর আমাকে এসে এমন করে ডাকে, আমাকে বলে যে তুই আমার সঙ্গে আস, তোকে নিয়ে যাব। আমি বলি যে আমি যাবো না, আমি যাবো না। আমার স্ত্রী যেটা আমাকে বলে,
আজকে ডরে জানি না আজকে কি হচ্ছে, সব আনসলভ ঘটনাগুলো পাচ্ছি,
আনসলভড কেসেস। আসলে মানে এখন এই ঘটনা ঘটে যাচ্ছে,
এরকম হয়ে যাচ্ছে, এখন আর কিছু ঠিক হয়নি এখনো।
লাস্ট কবে ঘটেছে?
লাস্ট যেটা আপনার মানে তিন তারিখের ঘটনা,
সেপ্টেম্বর মাসের তিন তারিখে ঘটনা ঘটেছে,
তিন তারিখের ঘটনা।
এরকম একটা মানে গল্প পড়েছিলাম আমি, হুমায়ুন আহমেদ স্যারের একটা গল্প, সেখানে ব্যাপারটা ছিল যে স্ত্রী এত বেশি ভয় পেত, মানে কোনো এক কারণে তার হাজবেন্ডকে তার মনে হতো যে তার হাজবেন্ডের কোনো একটা সমস্যা আছে। হ্যাঁ, গভীর রাত্রে হঠাৎ মানুষের ঘুম ভেঙে আধো আলো আধো অন্ধকারে মানুষ চোখ খুলে তাকিয়ে হঠাৎ যদি তুই দেখিস তোর পাশের মানুষটা তোর দিকে কড়া চোখে তাকিয়ে শুয়ে আছে, তোর কেমন লাগবে? তো ওই মহিলা এভাবেই সারা রাত জেগে থাকতে থাকতে শেষ পর্যন্ত পাগল হয়ে যায়, এবং এক পর্যায়ে যেটা হয় সে জানতে পারে সাইকোলজিস্টের কাছে গিয়ে যে তার কাছে কোনো এক কারণে মনে হতো তার হাজবেন্ডের একটা চোখ পাথরের। শেষ পর্যন্ত লোকটা নিজের চোখ নিজে পেন্সিল দিয়ে উপড়ে ফেলে। যদিও এটা জাস্ট একটা গল্প ছিল, বাট আপনার স্ত্রীর ক্ষেত্রে যেটা হচ্ছে আশা করছি এটা বন্ধ হবে এবং আর হবে না। এবং এই মুহূর্তে আমার মনে হয় যে এই ধরনের ঘটনা যখন ঘটছে তখন কিন্তু সে অনেক বড় একটা ভীতির মধ্যে আছে। আমার মনে হয় আপনার তার সাথে রাগ করার ব্যাপারটা এড়িয়ে গিয়ে তাকে সঙ্গ দেওয়া উচিত,
সাপোর্ট করাটা অনেক যুক্তিসঙ্গত।
আপনি যত দূরে যাবেন তার ভয় আরো বাড়বে। শুধু ডানে এবং বামে শোয়া নিয়েই যদি প্রবলেম হয়ে থাকে তাহলে আপনি চিন্তা করেন সে কতটুকু বেশি ভীত অবস্থায় আছে। তো আমার মনে হয় আপনার উচিত হবে তাকে সঙ্গ দেওয়া ভাইয়া।
জি ভাইয়া, ঠিক আছে। আমি
সেই সাথে আমি একটু এই জিনিসটা যোগ করতে চাই, বিষয়গুলো সবসময় কবিরাজের মধ্যে সীমাবদ্ধ না রেখে কোন একটা ডাক্তারের কাছে যান, কোন একটা সাইকিয়াট্রিস্টের কাছে যান, মানে
দরকার পড়লে বাসা বদলে ফেলুন,
বাসা বদলে
অনেক কিছুই হতে পারে, there are many solutions।
না, আমাকে আসলে কবিরাজ যখন ডাক্তার কাছে গেছিলাম হঠাৎ করে জ্বর হয়েছিল, ডাক্তার জ্বর ঠিক হওয়ার পর ঠিক হয় নাই, পরে কবিরাজ দেখালাম, কবিরাজ ঠিক হয়েছে। পরে কবিরাজ বলল যে রুমে আসছো রুমটা চেঞ্জ করে ফেলো। আমি রুম চেঞ্জ করে অন্য রুমে চলে গেছি, কিন্তু
তারপরও আমি বলবো যে ডাক্তারের সাথে একটা অলওয়েজ যোগাযোগ রাখাটা আপনাদের সব বেটার হবে। হয়তো ডাক্তার চেঞ্জ করে অন্য কোন ডাক্তারের পরামর্শ নিতে পারেন।
এবং অনেক সময় ভয়টা যদি সত্যি হয়েও থাকে, যে সত্যি কিছু একটা দেখে সে ভয় পাচ্ছে, সেই ক্ষেত্রে সেই ভয় থেকে তার অনেক শারীরিক সমস্যা হতে পারে, দুর্বলতা আসতে পারে।
যেদিন ওই পানি ডাল ছিল তারপরে থেকে আর জ্বর হয়েছে, এখন পর্যন্ত মানে পুরো পরিবারে ভালো হয়নি, রাত্রে মাঝে মাঝে জ্বর আসে। মানে জ্বরটা এখনো ভালো হয়নি।
যাই হোক, আনসলভ আর একটা ঘটনা আমরা পেলাম আজকে ডরে। তো মিরাজ ভাই, আর কোন ঘটনা কি আছে?
আর একটা ঘটনা আছে যে আমার, আমি যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে যে আমার আব্বুর কাছে শোনা, যে আমার আব্বুর সঙ্গে একজন লোক ব্যবসা করতো, যে আমার আঙ্কেল আমি সম্ভবত ভালোভাবে চিনি না।
কত বছর আগের ঘটনা
এটা? আপনার 95-96 দিকে ঘটনা।
আচ্ছা,
আমি তখন একটু ছোটই ছিলাম, তেমন চিনি না। আব্বুর কাছে এই ঘটনাটা আমি শুনি, যেমন হয় যে আব্বুর সঙ্গে ব্যবসা করতেছে ভালো, প্রতিদিন ওনারা, আর আব্বুর সাইকেল ছিল না, ওনার সাইকেল ছিল, ওনার বাড়ি ছিল একদিকে আর আমাদের বাড়ি ছিল একদিকে।
শুনছেন আপনি হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ছোট একটা বিরতির সময় হয়ে গেল, মাত্র 4 মিনিটের বিরতি। ডর শুনছেন আপনি আরজে কিবরিয়ার সাথে, সঙ্গে আছে সুমন, রেহান এবং সাউন্ডে রয়েছে লোবান। আজকে ডরে যে 4 জন অতিথিকে আমরা পেয়েছি, মিঠু, মিরাজ, সজীব এবং জিয়ন, 4 মিনিট পর আমরা আবারও ফিরে আসব ডরে। ডর
FM 89.2 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 শুনছেন ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। চার মিনিট পর আরো একবার স্বাগত ডরে। আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। ডর চলাকালীন আমরা বেশ কিছু ছবি ফেসবুকে দিয়ে থাকি, আপনারা চাইলে ফেসবুকে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradiofm89.2। আজকে ডরের চারজন অতিথি রয়েছেন, মিরাজ, সজীব, জিয়ন এবং মিঠু। ফিরছি ঠিক সেখান থেকে যেখানে আমরা বিরতি নিয়েছিলাম। ডর
আব্বু আব্বু মতো আসবার তো ওনার মতো অনেক যেদিক যেত, মানে ওনাদের বাড়িতে ওখানে একটা মানে শ্মশান পড়তো, শ্মশানের পাশে দিয়ে রাস্তাটা ছিল। যে উনি প্রতিদিনের মতো ওদিনেও যাচ্ছিল, সাইকেল চালিয়ে যাচ্ছে, শ্মশানে দিয়ে তাকাই দেখে কি মানে একজন লাশ পোড়া হচ্ছে। উনিও বলে যে এত রাত্রে লাশ পোড়া হচ্ছে, বারোটা সাড়ে বারোটা বাজে, এত রাত্রে লাশ পোড়া হচ্ছে। উনি দাঁড়ায় কত হল জাগে, তাই দাঁড়ায় আর জিজ্ঞাসা করে যে ভাই কাকে পোড়াচ্ছে আর কে মরছে জিজ্ঞাসা করে, কোন উত্তর আসে না। আর
এটা রাস্তা থেকে কতটুকু দূরে?
রাস্তা থেকে মেরাম 100 গজ মেরামন দূর, গ্রামাঞ্চল তো ছিল।
একটু জোরে হাত দেখে জিজ্ঞেস করছিল যে কে মারা গেছে।
তারপর উনি উত্তর না পালে সাইকেলটা মানে রাখে আমি দেখবো, ওর পিছন দিকে তাকাই দেখে কি ওনার পিছনে একটা লোক দাঁড়িয়ে আছে। আর শ্মশানে দিয়ে তাকাই না, আমার ওই আঙ্কেলের পিছনে,
আঙ্কেলের পিছনে
ওখানে দেখে ওনার পিছনে একজন লোক দাঁড়িয়ে আছে। আর শ্মশানের দিকে তাকাই দেখে কিচ্ছু নাই।
আচ্ছা,
উনি তো দেখে ওদিন অজ্ঞান হয়ে যায় ওখানে।
এত কিছু আগুন, চিতা, এই ধরনের কিছু
কিছু নেই, শুধু একজন লোক ওনার সামনে দাঁড়িয়ে আছে সাদা কাপড় পরে। তারপর উনি মনে করেন অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হওয়ার পরে পরদিন সকালবেলা একজন লোক ওনাকে ওখানে পায়, পাওয়ার পরে নিয়ে যায় সুস্থ টুস্থ করে আমার বাড়িতে পাঠিয়ে দেয়। পরে উনি বাড়িতে যাওয়ার পর আর এটা বাড়িতে কিছু বলে না, যে ওনার স্ত্রী জিগায় না যে কোথায় আছে না আছে। পরের দিন সেম এরকমই ঘটনা হয় যে আগুন দিয়ে লাশ পোড়াচ্ছে। ওদিন উনি জিজ্ঞাসা করে না, আমি আজকে জিগাবো না, যাই হোক চলে যাবো। কিন্তু উনি একটা বট গাছ আছে শ্মশানের পাশে, বট গাছের পাশ দিয়ে যাওয়া শুরু করে ওখানেই ওনার সাইকেলের চেনটা ছিঁড়ে যায়। ছিঁড়ে যাওয়ার পরে উনি ওখানে দাঁড়ায় যায়, দাঁড়ায় সাইকেলের চেনটা দেখতেছে, হঠাৎ করে ওনার হাতে একটা পানি জাতীয় কিছু পড়ে। উনি দেখে রক্ত, রক্ত দেখে তো অবাক হয়ে যায়। রক্ত গাছের উপরের দিকে, ওনার কাছে লাইট ছিল, গাছের উপরের দিকে লাইট দিতেই দেখে কি একটা কালো শেপ জাতীয় কিছু, যে একটা বাচ্চার মতো কিছু দৌড়ে দৌড়ে খাচ্ছে। উনি দেখে তো একদর সাইকেলটাকে ফালা একদরে যায়, বাড়িতে চলে যায়। ওদিন প্রচুর ভয় পায়, কবিরাজ টবিরাজ অনেক কিছু দেখানো হয়। দেখানোর পরে কবিরাজ বলে যে এটা অনেক খারাপ কিছু, ওদিক দিয়ে তুমি আসা যাওয়া একটু কম করো, আর তাবিজ টুবিজ দেয়, আর কিছু হয় না। কিন্তু বেশ কিছুদিন পর হঠাৎ করে তাবিজটা কেমন করে চলে যায় উনি নিজেও বলতে পারবে না। ওই ওই রাস্তা দিয়ে যায় না, হঠাৎ করে একদিন খুব জরুরি ছিল যে ওই রাস্তাটা শর্টকাট একটা রাস্তা ওনার বাড়িতে যাওয়ার, সাহস করে যায়। তারপরে যে দেখি মানে আমরা যেটা পাই সকালবেলা যে ওনার লাশটা ওই বট গাছের ভিতরে ঝুলতেছে,
মানে যেই বট গাছে উনি একবার একটা বাচ্চাকে খেতে দেখেছিল ওই বট গাছে ওনার লাশ
ঝুলতেছে। আর একটা আশ্চর্য ঘটনা হচ্ছে যে এমন যে ওই লাশটা এমন জায়গায় ঝুলছিল যে ওনার পাওটা কোন রশি দিয়ে কোনো কিছু দিয়ে বান্ধা ছিল না, যে পাটা উপরে দিকে ছিল, মাথাটা নিচ দিকে ছিল, যেন গাছের ডাল দিয়ে কেউ পাটা বেঁধে ওখানে ঝুলাই রাখছে।
আচ্ছা আচ্ছা, মানে ওই গাছের ডালার মধ্যেই পেঁচিয়ে কোনো ভাবে ইয়ে হয়েছে, কোনো দড়ি টড়ি দিয়ে
না কোনো কিছু দিয়ে
ছিল না।
তারপর ওখানে আর এমন যে ওখানে মানুষ যাওয়ার মতো অবস্থা না যে ওখানে মানুষ যেতে পারে,
যে মানুষ গিয়ে এই গাছটা করবে।
তারপর ওনাকে মৃত অবস্থা পাই, তারপর যা করার করি। আর যেটা ভাবি যে এটা কোনো আত্মার কাজ, খারাপ জিনের কাজ হতে পারে।
মানে আসলে এর আগে তো এই বট গাছে যে ওনার আগের এক্সপিরিয়েন্সটা ছিল ওটা তো আপনারা জানেন, আপনারা শুনেছেন উনি বলেছিল। আসলে উনি হয়তো বেঁচে থাকলে বুঝা যেত যে এইখানে কি ঘটনা
কি হয়েছিল,
কারো বলা সম্ভব হচ্ছে না। তবে একটা ধারণা করা যাচ্ছে যে এই গাছের এখানে উনি আগে যেই ধরনের অদ্ভুত ঘটনা দেখেছেন এটার সাথে এটার কোন একটা যোগসূত্র রয়েছে। আসলে এরকম অনেক সময় অনেক কিছু ঘটে যায়, এই জন্যই বলা হয় যে খুব বেশি মানে দুঃসাহস না দেখিয়ে অনেক সময় অনেক কিছু সাবধান থাকাই ভালো। তো যাই হোক, অনেক ধন্যবাদ মিরাজ ভাই দ্বিতীয়বারের মতো ডরের জার্নিতে এসে আপনার এই এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করার জন্য।
ওকে, তো আবারও একজনের ঘটনা শোনা শেষ করে আরেকজনের ঘটনায় চলে যাব। যেভাবে হয় সবসময় ডরে, ঠিক সেভাবেই এখন আমরা যার এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা যারটা শুনবো। সজীব ভাই কেমন আছেন আপনি?
জি ভাইয়া ভালো আছি, আপনি ভালো আছেন?
এই তো, আপনি কি করছেন এখন ভাইয়া?
আমি অ্যাকচুয়ালি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি আর কি।
ওকে, আমরা না হয় সজীব ভাই অনেকক্ষণ যাবত তো ঘটনা শুনতেছি, আজকে ঘটনাগুলো ইন্টারেস্টিং ঘটনা পাচ্ছি, আনসলভ অনেক কিছু পেয়েছি। তো ওনার ঘটনার দিকে চলে যায়, আনসলভ কিছু থাকে না সলভ কিছু পাওয়া যায়, কি বলিস রেন?
Not a bad idea.
আমার যে ঘটনাটি এটি হচ্ছে ঢাকাতেই, এন্ড এই ঘটনাটি ঘটে হচ্ছে গত জুন মাসে 18 তারিখ রমজানের আগের দিন।
ওকে,
এই ঘটনাটি ঘটেছে বর্ধপুরে।
আচ্ছা,
যেটার জন্য আসলে আমি প্রিপেয়ার ছিলাম না। ঘটনাটি ঘটে হচ্ছে ঢাকার সেন্টারে একটি ফেমাস ইংলিশ কোচিং সেন্টার আছে।
আচ্ছা, ইংলিশ ল্যাঙ্গুয়েজের কোচিং সেন্টার।
জি জি, ল্যাঙ্গুয়েজ কোচিং সেন্টার। তো আমি ওইখানে আইএলটিএস করতেছি আর কি।
আচ্ছা,
তো হয়তো প্রবলেমের কারণে আমি এখন নামটা বলতে চাচ্ছি না, কারণ এটা হয়তো বা আমারও প্রবলেম হতে পারে।
আমরা কোন ধরনের কোন অর্গানাইজেশন, স্কুল, অফিস, স্পেসিফিক কোন বিল্ডিং এগুলোর কোন নামই আমরা কখনোই বলি না, কারণ অনেক রকম সমস্যা হয়।
যখন ঘটনা চলে যাই,
প্লিজ,
ওই দিন তারিখ ছিল 18 তারিখ, রমজানের আগের দিন। রমজান শুরু হয়েছিল শুক্রবারে, আমাদের যে ক্লাসটা ছিল বৃহস্পতিবারে। তো আমরা যখন কোচিং সেন্টারে যাই, আমার ফ্রেন্ড ছিল তুহিন। আমি একটু বর্ণনা দিচ্ছি যে আমার কোচিং সেন্টারে আপনার দুই ধাপে আমাদের মক টেস্ট গুলো হয়।
আচ্ছা,
ফার্স্ট লিসনিং, রিডিং এন্ড রাইটিং হয় আপনার চারতলাতে, এন্ড দেন দি স্পিকিং টেস্টটা এটা হয়েছে নিচতলাতে।
আচ্ছা,
আমরা ওইখানে তিনটা ধাপ চারতলাতে শেষ করে নিচতলায় আসতে হয় স্পিকিং দেওয়ার জন্য। তো আমাদের ক্লাস শুরু হয় 11:15 থেকে।
আচ্ছা,
তো 11:15 থেকে প্রায় 12:00 পর্যন্ত আমরা ওইখানে তিনটা ধাপ এক্সাম দেই। দেওয়ার পর আমি এন্ড তুহিন নিচে আসি
পরের অংশটুকু,
পরের স্পিকিং টেস্টটা দেওয়ার জন্য।
আচ্ছা,
তো আসার সময় যে এতক্ষণ পরীক্ষা দিয়েছি স্বাভাবিক একটু টায়ার্ড হয়ে গেছি।
অফকোর্স,
তো আমার ফ্রেন্ডকে আমি বলতেছি যে দোস্ত চলো আমরা ওয়াশরুম থেকে একটু ফ্রেশ হয়ে আসি, যেহেতু এতক্ষণ পরীক্ষা দিলাম টায়ার্ড হয়ে গেলাম। তো ও বলল যে না তুমি যাও, আমি স্পিকিং টেস্টটা দেই, তুমি ফ্রেশ হয়ে আসো, দেন দেখা যাক কি করা যায়। তো একটু বলে রাখা ভালো যে আমাদের যে বয়েজ ওয়াশরুমটা এটা হচ্ছে ওই বিল্ডিংটা থেকে সম্পূর্ণ একদম আউটসাইডে।
আচ্ছা,
আর যে আমাদের স্টাফ টিচার্সদের জন্য আছে যে ওয়াশরুমটা, এটা হচ্ছে তিনতলার মধ্যে।
আচ্ছা,
আমাদের যে বয়েজ ওয়াশরুমটা এটার জন্য আমাদেরকে এক থেকে দেড় মিনিট হাঁটতে হয়, দেয়ালের চিপা গুলি দিয়ে একদম পিছনের দিকে যাইতে হয়। তো আমি একাই ছিলাম
দুপুর বেলা
পনেরো দুইটা থেকে দুইটা তখন বাজার টাইম। আমি যখন ওয়াশরুমের কাছাকাছি যাই তখনই একটা গরম হাওয়া আমার উপর লাগে। তো আমি ভাবতেছিলাম যে হয়তোবা এসি থেকে আসলাম, এর জন্য হয়তোবা গরম বাতাসটা হঠাৎ করে গরমটা আমার উপর লাগতেছে, কিন্তু ঘটনাটা আসলে এরকম না। আমি যখন ওয়াশরুমটাতে একদম যাবো, দরজাটা কাছাকাছি আছে, তখনই দেখতে পারি যে একটা মহিলা টাইপ, উনি হচ্ছে আপনার চুলগুলো সারা, জাস্ট শি ওয়াজ হ্যাঙ্গিং অন দ্য গ্র্যাভিটি। অ্যাপ্রক্সিমেটলি আপনার ওয়ান ফিট হবে না, একটু নিচে হবে, গ্রাউন্ড থেকে উনি হ্যাঙ্গিং করে আছে,
মানে ভাসতেছে উপরে, সে
শূন্যের মধ্যে ভাসতেছে। এন্ড ওর ফেস হচ্ছে দুইটা চেহারা,
দুইটা মানে
সামনের দিকেও ফেস, পিছনের দিকেও ফেস। উনি হচ্ছে আয়না দিকে মুভ করে আছে, একটা ফেস হচ্ছে আয়নার দিকে,
আয়নাতে তার রিফ্লেকশন দেখতে
পাচ্ছি। আমার আমার চোখ তো আপনার আয়নাতেই পড়ে, ওর উপর আমার চোখটা পড়ে নেই, কারণ আয়নাটা হচ্ছে দরজার থেকে একদম সরাসরি। ও আয়নাতে ওর ফেসটা দেখা যাচ্ছে, ইভেন ওর যে পিছন সেট দিয়ে মাথা দেখার কথা, কিন্তু ওই পিছন সেট দিয়ে ফেস দেখা যাচ্ছে।
একই মানুষ একই সাথে আয়নাতেও তাকিয়ে আছে,
আমার দিকেও তাকিয়ে আছে। ইভেন উনি হচ্ছে আপনার চিরুনিতে চুলগুলো আসরাচ্ছে আসরাচ্ছে, এবং ওর পাটা আমি দেখতে পাচ্ছি না, হাতগুলো ছিল একদম বুড়ো মানুষ আছে না ওরকম, একদম হাতগুলো বটি রয়েছে, চেহারা একদম বিক্ষিপ্ত অবস্থা ছিল আর কি, চেহারাটার মানে একদম যে বৃদ্ধ মহিলা, একশো বছর বা নব্বই বছর বৃদ্ধ মহিলা এরকম বোঝা যাচ্ছে আর কি ফেসটা। আমি তাদেরকে আসলে একদম ওইখানে ফ্রিজ হয়ে যাই, তেমন কিছু করা ছিল না, আর ডাকলে কেউ শুনবে না। পিছনে হচ্ছে আপনার দেয়াল, সাথে হচ্ছে বিল্ডিং, বিল্ডিং থেকে এক থেকে দেড় মিনিট হাঁটার পরেই তো আপনার যে কেয়ারটেকার, হ্যাঁ যেহেতু কেয়ারটেকার ওইখানে সামনে রাস্তা মেনের সাথে, অথবা ডাকলে আসলে এরকম কেউ শুনবে না। তো আমি ওইখানে সেন্সলেস হয়ে যাই, দেন আমি যখন সেন্সলেস থেকে কামব্যাক করি তখন আমি ঢাকারে এর পাশে একটা ফেমাস হসপিটাল, ওইখানে আমি আমাকে দেখতে পাই। আমি হসপিটালের নামটা বলতে চাই না। তো অ্যাকচুয়ালি ওই জায়গায় আমি কাকে দেখতে পাই, আমাদের যে ডিরেক্টর সাহেব আছেন উনি একজন ফেমাস মানুষ এবং খুব ভালো একজন নামকরা টিচার। আমাদের দুজন ম্যাম ছিলেন এবং আমার ফ্রেন্ড তুহিন ছিলেন। তো তুহিনকে আমি আস্ক করি যে আসলে ব্যাপারটা কি, ও বলল যে না ব্যাপারটা কোনো কিছুই না, তোমাকে তো আমরা ওইখানে সেন্সলেস অবস্থা পাইছি আর কি।
তুহিন হচ্ছে সেই ফ্রেন্ড আপনি যে বলছিল যে তুই যা,
হ্যাঁ তুই যা আমি আসি। তো ও পরে হয়তো গেছে অষ্টমে গিয়ে আমাকে ওইখানে
পেয়েছে।
জি জি। তো ওকে বললাম, তো ও বললাম আমাকে বলতেছে যে কি ঘটনা, তো আমি সবকিছু বললাম যে এই ঘটনা আমার সাথে ঘটছে। তো দেন যে আমাদের যে টিচার ডিরেক্টর সাহেব উনি বললো যে সজীব তুমি এই ঘটনাটা আসলে কারোর সাথে শেয়ার করো না, বিকজ দিস ইজ রিলেটেড টু আওয়ার রেপুটেশন। আমাদের প্রতিষ্ঠান একটা নাম করা প্রতিষ্ঠান, তুমি যদি বলো আমরা তাহলে স্টুডেন্ট পাবো না। তো এরপরে আমি আর এই ঘটনাটা কারোর সাথে শেয়ার করিনি। তো আমার তুহিন যে ও এখন মালয়েশিয়াতে স্টাডি করতেছে।
পরে কি আপনি ওই প্রতিষ্ঠানে আরো ক্লাস করেছেন?
ক্লাস এরকম আমি করি না, কারণ আমার অলরেডি আইএলটিএস কমপ্লিট হয়ে গেছে, আমার আমেরিকাতে যাওয়ার জন্য রিকোয়ারমেন্ট যতটুকু ছিল আমি পেয়ে গেছি
ওই প্রতিষ্ঠানে, আর আপনার
আমার এখনো পর্যন্ত আমি আর যাইনি।
আচ্ছা, আপনি বলছিলেন যে আপনি যখন হসপিটালাইজড অবস্থায় ছিলেন তখন আপনাদের কিছু ম্যাম, ইনফ্যাক্ট আপনাদের সবচেয়ে সিনিয়র স্যার যে রেসপেক্টেড এবং পপুলার যার কথা বললেন, সেও আপনাদের সাথে ছিল। তো ওনারা কি আপনাকে কোন রকম কোন এক্সপ্লেনেশন দিয়েছে বা এই ব্যাপারে কোনো কিছু বলেছে?
এক্সপ্লেনেশন বলতে পাইনি, তবে তুহিনের কাছে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তুই গোপনে কেয়ারটেকারের সাথে আলাপ করিস, এখানে কোনো কিছু হয় কিনা। কেয়ারটেকার নাকি বলেছে যে না এখানে এরকম প্রায় হয়, এটা জিনিসটা তেমন কোনো কিছু না, স্টুডেন্ট দেখি প্রায় ভয় পায়। তো
ওই আপনার যে টিচার যে আপনি ডিরেক্টরের কথা বলছেন, ওনারা কি এই ধরনের প্রবলেম আরো
ফেস করেছে? হ্যাঁ,
আচ্ছা,
ফেস করেছে,
কিন্তু বিষয়টা সবার কাছে
হাইট রেখেছে, কারণ এটা ওদের রেপুটেশনের সাথে রিলেটেড।
আচ্ছা,
এর জন্য আর কি এ ছিল আমার
ফার্স্ট এক্সপেরিয়েন্স। ওকে, মানে ঢাকা শহরে তাও দিনের বেলায়,
রাইট? ওটাই ভাবছিলাম, অদ্ভুত। একই সাথে আমরা কিছু আনসলভড ঘটনাও পাচ্ছি এবং এমন কিছু জায়গায় ঘটনা পাচ্ছি যেখানে সাধারণত মানুষ চিন্তা করতে পারে না যে ধরনের কিছু থাকতে পারে। ফর এক্সাম্পল, যে জায়গাটার কথা আমাদের কাছে গোপন রেখেছেন, কিন্তু সেই জায়গাটা আমরা তো জানি আসলে কোথায়। ইটস ডিভাস্টেটিং ম্যান, আমি বুঝতে পারছি না।
এবং ইনফ্যাক্ট আমরা যদি সেই অ্যাড্রেসটা আপনাদেরকে বলতে পারতাম, আপনারা নিজেরাও মানে
শকড হয়ে যেতেন যে এখানে এরকম
কিভাবে ঘটে।
অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমি ওই এলাকাতেই থাকি, খুব ভালো করে চিনি প্রত্যেকটা বাসাবাড়ি। সো এই কারণে আমি আপনাকে অনেক কিছু খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করছিলাম। যাই হোক, সেই ঘটনার মধ্যে আমরা পড়ে না থাকি। আমার কেন যেন মনে হচ্ছে এর চেয়েও ভয়ঙ্কর কিছু ঘটনা আপনি আমাদের সাথে শেয়ার করতে চান।
অবশ্যই অবশ্যই।
আমি
এখন যে ঘটনাটা শেয়ার করবো আপনাদের সাথে, এই ঘটনাটা আসলে আমার লাইফে খুবই একটা টেরিফিক এন্ড প্যাথেটিক একটা ঘটনা।
তাহলে আমরা শুরু থেকে শুনি যে কি ছিল।
হ্যাঁ, আমি তাহলে ঘটনা সরাসরি চলে যাই। ঘটনাটা ঘটে হচ্ছে 2007 জানুয়ারির ফার্স্ট উইকে। তো ওই দিন আমার দাদা আমাকে ডাকে, তখন কিন্তু আমরা আবার ওই মিরসিগড় গ্রাম থেকে হোমনা শহরে ছিলাম আমাদের পড়াশোনার জন্য, আমরা ওইখানে মুভ করে ফেলি
হোমনাতে। আপনি যে এলাকার কথা বলছেন এটা কোথায়? এটা
আমি ঘটনাটা বলতেছি, আমরা এখন হোমনা সিটিতে আছি 2004 থেকে এখন পর্যন্ত। আর আমাদের গ্রাম বাড়ি হচ্ছে মিরসিগড় গ্রাম, হোমনা থেকে প্রায় 1-1.5 কিলোমিটার দূরে। আর আমি যে ঘটনাটা বলবো এটা হচ্ছে মিরসিগড় থেকে আরো ইস্টে আপনার 1-1.5 কিলোমিটার দূরে ঘাড়মোড়া গ্রাম।
আচ্ছা,
ওইখানে যে কেন্দ্রীয় কবরস্থানটা আছে ওই কবরস্থানের ঘটনাটা আমি এখন বলবো। তো ওই দিন আমার দাদা আমাকে কল করে যে সজীব তুমি আসো, আমরা বেড়াতে যাব আমার কাকার শ্বশুর বাড়িতে আর কি। তো ওই দিন যাই, দাদা কাজটা সারে, সারার পর ওই দিন আমরা 1-1.5 রওনা দিই।
কয়টার দিকে?
1-1.5 রওনা দিই দুপুরবেলা। তো আমাদের সাথে রিক্সা চালক স্বপন ভাইও ছিল, উনি আমাদের পাশের বাড়িরই, আমাদের সাথে খুব ভালো সম্পর্ক। তখন আমরা কোথাও গেলে ওনাকে নিয়ে যেতাম আর কি, স্পেশালি দাদা ওনাকে নিয়ে যেত। তো ইন দ্য মিন টাইম আমি আমার দাদার নামটা বলতে চাচ্ছি, কারণ ওনাকে সবাই মোটামুটি চিনে। আমার দাদার নাম হচ্ছে বাহাদুর সাহেব, উনি হচ্ছে একজন ফেমাস পার্সন আমাদের এলাকায়। তো আমরা মিরসিগড় থেকে যখন রওনা দিই, ওইখানে রঘুনাথপুর গ্রামে যাই আমরা। মিরসিগড় থেকে 18-20 কিলোমিটার দূরে বিয়েটা হয়, অনুষ্ঠানটা হয়। তো আমরা ওইখানে বিয়েটে অনুষ্ঠান সেরে টেরে আপনার আস্তে আস্তে প্রায় রাত্র 10-10:30 বেজে যায়। রিক্সাতে ছিলাম শুধু আমি, দাদা এন্ড রিক্সা চালক স্বপন,
তিনজন
ছিলাম। তো আমরা যখন ওই গারমোড়া কবরস্থানের কাছে আসি, কবরস্থানটা আমি একটু বর্ণনা দিচ্ছি, এটা হচ্ছে মেন রাস্তার একদম পাশে। আর পাশে হচ্ছে আমাদের যে মধুমতি নদীর ব্রাঞ্চটা, একটা ছোট একটা ব্রাঞ্চ আসছে আর কি দিক দিয়ে। তো এর পাশে হচ্ছে নদীটা অনেক গভীর, একদম অনেক নিচে আর কি, রাস্তা থেকে অনেক নিচে। তো আমরা যখন কবরস্থানটার কাছাকাছি আসি, তখনই দেখি যে আপনার একটা আলো, আলোটা হচ্ছে আপনার একটা লাইটার জাহাজের মতো, একদম
লাইটার জাহাজে যে ধরনের আলোটা থাকে।
তো ওটা করে কি আপনার
কোথায় দেখতে পাচ্ছেন?
নদী থেকে আপনার উঠতেছে উপরের দিকে।
আচ্ছা,
হ্যাঁ, উপর দিকে উঠে।
কিন্তু আপনি যে নদীটার কথা বলছেন ওইখানে তো কি জাহাজ যাওয়ার মতো
একদম ইম্পসিবল, জাহাজ প্রশ্নই উঠে না এখানে জাহাজের কথা। আমরা ওইটাই থিংকিং করতেছিলাম যে এখানে এত রাত্রে ওই রাস্তা দিয়ে আপনার গাড়ি যাওয়ার কথা না, যে এত বড় গাড়ি যাওয়ার কথা না, আর জাহাজ তো প্রশ্নই উঠে না।
আচ্ছা,
এরকম আলোটা আমরা কিন্তু ওই আলোটাতেই সবকিছু দেখতে পাচ্ছি আশেপাশের। কবরটা একদম স্পষ্ট দেখা যাচ্ছে, অনেক দূরে ছিলাম তখন আমরা। তো আলোটা আস্তে আস্তে উঠে উপরের দিকে, আমরা আস্তে আস্তে কবরস্থানের দিকে আসি। একদম কবরস্থান থেকে 100-150 ফিট কাছাকাছি আমরা তখন। তো দেন আলোটা কি করে আপনার ওই কবরস্থানে উঠে, ওই এরকম একটা আলো গোলাকৃতি রিঙাকৃতি আলোটা আপনার কবরস্থানে উঠে, ওঠার পর আমরা একটু ভয় পেয়ে যাই
নদী থেকে উঠে আস্তে আস্তে
কবরে আসে। তো আমরা একটু ভয় পেয়ে যাই বিষয়টা। তো পাশে কোনো বাড়িঘর ছিল না, ছিল শুধু একটা মসজিদ। মসজিদটা ছিল আপনার একটা ঘর আর কি, আগে তো তেমন মসজিদ পাকা ছিল না ওইদিকে। তো একটা ঘর ছিল রাস্তার পাশেই। তো আমরা রিক্সাটা থামিয়ে মসজিদের পেছনে যাই, যাওয়ার পর হুজুরকে আমরা ডাকি যে হুজুর উঠেন এখানে কি হচ্ছে দেখেন। তো হুজুর উঠে তো একটু স্বাভাবিক, উনিও একটু ভয় পেয়ে যায়। তো উনি আবার অ্যাকচুয়ালি এটা ইউজ টু ছিল, উনি বলতেছে যে বাহাদুর সাহেব এটা তো কোনো ব্যাপার না, আপনার ভয় পেয়ে না, এরকম ঘটনা আমি প্রায় সময় দেখি এখানে, এরকম ঘটে। ঘটার পর
ওই হুজুর ওই মসজিদেই
থাকে। তো তারপরেও হুজুর দোয়া পড়তেছিল, দাদা দোয়া পড়তেছিল, আমি অলরেডি আপনার কান্নাকাটি শুরু করে দিচ্ছিলাম। এটা হচ্ছে ওই যে আলোটা, গোলা আলোটা আপনার একটা শেপ ধারণ করে, শেপটা ছিল আপনার যে গরুর বাসুর আছে না, ছোট বাসুর, জাস্ট জন্মগ্রহণ করে যেরকম বাসুরগুলা ঠিক ওই রকম একটা শেপ ধারণ করে। ধারণ করার পর কবরটা আপনার খুঁড়তে শুরু করে
নিজেই
একদম।
তখন সময় কয়টা, কতটা বাজে?
সাড়ে দশটা থেকে এগারোটা বাজবে। হ্যাঁ, টাইমটা একজ্যাক্ট আমার জানা নেই, এরকম হবে। কিন্তু ডিপ নাইট ছিল, মানুষ গ্রামে
তো অনেক গভীর
গভীর,
রাতের আগেই নীরব হয়ে
নীরব হয়ে যায়। হ্যামলেট সেট তো অ্যাকচুয়ালি এরকম হয়, আটটা নটার সময় আপনার সবাই ঘুমিয়ে পড়ে। তো যখন এটা শেপ ধারণ করে তখন তো আমরা সবাই ভয় পেয়ে যাই। তো হুজুরও দেখতেছে, হুজুর তেমন একটা ভয় পায় না, কারণ হুজুর এগুলোর সাথে অভ্যস্ত। তো উনি বলতেছে যে ঠিক আছে, তোমরা ভয় পেয়ে না, আমাদের বলতেছে দাদাকে বলতেছে যে বাহাদুর সাহেব আপনি ভয় পেয়েন না, কিন্তু কোনো কিছু হবে না। তো তারপরে দাদা দেখতেছে যে কি ঘটে। তো অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটে, ওই যে কবরটা ওই দিনই মারা যায়। আমাদের এলাকার ফেমাস একজন টিচার, নাম হচ্ছে বৌরা স্যার,
লোকাল
ভাবে সবাই চিনি আর কি। তো বৌরা স্যার ওই দিনই মারা যায়। দাদা উনার জানাজাটা পরে, ওই দিন উনি সকালে জানাজাটা পরে দশটার সময়
পরে, রাত্রি ঘটনা।
হ্যাঁ, ওই দিন রাত্রি ঘটনা।
আচ্ছা,
তো ওই লাশটা কে কি করতেছে আপনার ওই যে শেপটা ধারণ করে ওইটা তুলে ফেলছে। আমরা একদম দেখতেছি যখন স্পষ্ট আমাদের চোখের সামনে,
হুজুরও দেখছে,
হুজুর, আমি, রিক্সা চালক স্বপন এবং আমার দাদা,
চারটা মানুষের চোখের সামনে এই ঘটনা।
আমি তো অলরেডি আপনার কান্নাকাটি শুরু করে দিয়েছি, তখন ছোট ছিলাম তো তেমন ছাতা প্রশ্ন হবে। তো আপনার লাশটা তুলে ওটা আপনার একদম যে খেয়ে ফেলতে সেরকম একটা ভাব, লাশটা খেয়ে ফেলবে
দেখতে পাচ্ছেন।
আমরা একদম স্পষ্ট দেখতেছি, আলো তো ছিল একদম,
সেই কবরস্থানের হুজুর কিছু বলছে, হুজুর বলতেছে,
আমরা বলতেছি দাদা বলতেছে যে এটা কি, এরকম একটা ফেমাস মানুষের লাশ খেয়ে ফেলতেছে, আমাদের কোনো কিছু করা উচিত। তখন হুজুর বলতেছে না আপনি ভয় পেন না, এরকম ঘটনা ঘটে এবং কোনো কিছু হবে না সকালে, এগুলো কোনো কিছু না, নাথিং। তারপর দাদা কি করলো, হুজুরকে জোর করে তুমি ইয়ে করো, হারিকেনটা দাও। হারিকেন ছিল তখন আর কি, যে হারিকেনটা দাও আমি যাচ্ছি সামনে। হুজুর অনেক মানা করে, তারপর দাদা একটু জিদি ছিল, রাগ করে হারিকেনটা নেয়। আমি দাদার আপনার কাপড়ে ধরেছিলাম, জানালে ধরেছিলাম যে যাইয়েন না, কান্নাকাটি করতেছি। আমাকে দেখা দেয় সর ওইদিকে,
ধাক্কা দিয়ে
সরে যায়, কারণ ওইদিকে ফেমাস একজন মানুষ, উনার লাস্ট এভাবে খেয়ে ফেলবে, এটা তো একটা প্যাথেটিক ব্যাপার, মেনে নিতে পারছিল না আর কি উনি। উনি করে কি আপনার কবরস্থানের কাছাকাছি যায়। হ্যাঁ, যার পর ওইটাকে বলতেছে আই সর এখানে কি করতেছস, এটা এটা খাচ্ছস কেন, এরকম একটা কমিউনিকেট করতেছে ওইটার সাথে। তো ওইটা করে কি ওই লাশটা খাওয়া আপনার স্টপ করে ফেলে, করে জাস্ট দাদার দিকে আপনার মুখ করে চেয়ে থাকে এক থেকে দেড় মিনিট।
এবং সেটা আপনারাও দেখতে,
আমরা একদম স্পষ্ট দেখতে পাচ্ছি, দাদারও কোনো
আছে আপনার দাদার দিকে,
জি জি, দাদারও কোনো কথা নেই আপনার, ওইটা তো কোনো আমরা কথাই শুনতে পাচ্ছি না, জাস্ট শুধু আলোটা। তখনও কিন্তু আপনার পুরো কবরস্থানটা একদম স্পষ্ট আমরা দেখতে পাচ্ছিলাম। তো ওইটা কি করে দাদার দিকে এক থেকে দেড় মিনিট চেয়েছিল, যাওয়ার পর এক লাফ দিয়ে আলোটা হঠাৎ করে আপনার ওই যেখান থেকে উঠছে নদীতে নেমে যায়, চলে যায়, এবং পুরো এরিয়াটা আপনার একদম অন্ধকার হয়ে যায়। যখন অন্ধকার হয়ে যায় তখন আমরা আমার দাদাকে খুঁজে জন যাচ্ছি, দাদাকে আর দেখতে পাচ্ছি না।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। শুনছেন ডর, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। প্রত্যেকের জীবনে এমন কিছু না কিছু ঘটে, যেমনটা আজকে আমাদেরকে বলে যাচ্ছেন মিঠু, মিরাজ, সজীব এবং জীবন। আপনার জীবনেও কখনো না কখনো ঘটেছে, হয়তো পাত্তা পেয়েছে কিংবা পাত্তা দেননি। কারো কারো জীবনে এমন ভাবে ঘটে যা সারাটা জীবন সে মনে রাখে, মনে দাগ কেটে যায়। সেরকম কিছু ঘটনা নিয়েই আপনি যদি আমাদের এই ডরে অংশগ্রহণ করতে চান, প্লিজ আমাদেরকে ফোন দিন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। আরো একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরব ঠিক রাত একটায়। ডর কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। এখন থেকে ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। শুনছেন ডর, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, সময় রাত একটা, এবিসি রেডিও FM 89.2 এ।
ডরে যে চারজন অতিথিকে আমরা পেয়েছি, মিঠু, মিরাজ, সজীব এবং জিয়ন,
আর আপনারা উপভোগ করছেন ডর। ফিরছি আমরা ডরের শেষ ভাগে।
ডর
দাদা একটু জিদি ছিল, উনি করে কি আপনার কবরস্থানের কাছাকাছি যায়, ওইটাকে বলতেছে এই সর এটা এটা খাচ্ছস কেন, ওইটা করে কি ওই লাস্টটা খাওয়া স্টপ করে ফেলে, করে জাস্ট দাদার দিকে মুভ করে চেয়ে থাকে এক থেকে দেড় মিনিট।
এবং সেটা আপনারাও দেখে
আমরা একদম স্পষ্ট দেখতে পাচ্ছি, দাদারও কোনো কথা নেই, আপনার ওইটা তো কোনো আমরা কথাই শুনতে পাচ্ছি না, জাস্ট শুধু আলোটা, তখনও কিন্তু আপনার পুরো কবরস্থানটা একদম স্পষ্ট আমরা দেখতে পাচ্ছিলাম। ওইটা কি করে দাদার দিকে এক থেকে দেড় মিনিট চেয়েছিল, চাওয়ার পর এক লাফ দিয়ে আলোটা হঠাৎ করে আপনার ওই যেখান থেকে উঠছে নদীতে নদীতে নেমে যায়, পুরো এরিয়াটা আমরা একদম অন্ধকার হয়ে যায়। যখন অন্ধকার হয়ে যায় তখন আমরা দাদাকে খোঁজার জন্য যাচ্ছি, দাদাকে আর দেখতে পাচ্ছি না,
দাদার হাতে হারিকেন ছিল, ওটাও নিভে গেছে কিন্তু।
হ্যাঁ হ্যাঁ, হারিকেন তো নাই, দাদাকে আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না, অন্ধকার একদম।
যখন অন্ধকার হয়ে গেছে আপনারা যখন আসছেন কবরের এখানে ওনাকে খোঁজার জন্য, খোঁজার জন্য
আর দেখতে পাচ্ছি না কাউকে, তো আমরা একটু ভয় পেয়ে যাই, হুজুরও ভয় পেয়ে যায়, অন্ধকার কি করবে। তো হুজুর আমরা তিনজনই পাশে, একটা গ্রাম ছিল পাশে বলতে তেমন দূর না, দুই থেকে তিন মিনিট লাগে গ্রামে যেতে, তো গ্রামে যাই, যাওয়ার পর সবাইকে ডাকতেছি যে বাহাদুর সাহেব তো এখানে প্রবলেম আছে আপনারা আসেন। তো ওরা কি করে হারিকেন নেয়, তারপর লাঠি শুকা নেয়, অনেকে যে অন্য কোনো কিছু কিনা বা যে কুকুর টুকুর বা শিয়াল টেল এরকম কোনো কিছু হইতে পারে কবর যেহেতু, ওরা এগুলো নিয়ে আসে, আসার পর দাদাকে আমরা শেষ পর্যন্ত খুঁজে একটা গর্তের মধ্যে পাই, কবরে কবরের মধ্যে পাই সেন্সলেস অবস্থায়।
কোনো ভাঙা কবর বা এই ধরনের কিছু কবরের মধ্যে?
হ্যাঁ, পুরোনো কবর, একটা গর্ত জাস্ট রাস্তার পাশে গর্তটা ছিল। আমরা ওনাদের সহযোগিতায় দাদাকে বাসায় শেষ পর্যন্ত নেই, বাসায় নেওয়ার পর গরম পানি দিয়ে গোসল করানো হয়, আশেপাশে সবাই চলে আসে, মানুষ যে বাহাদুর সাহেবের এরকম ঘটনা ঘটছে, সবাই দেখতেছে দাদার সেন্সলেস অবস্থায় কোনো কিছু তো আর ইয়ানি, সবাই কান্নাকাটি করতেছে। দেন গরম পানি দিয়ে গোসল করে আপনার ঘরে নিয়ে যাই আমরা, সকালে দাদার জ্ঞান ফিরি কিন্তু অনেকটা অসুস্থ অবস্থায়, যাক আস্তে আস্তে একদিন তিন যাওয়ার পর দেখতেছি ওনার পুরো বডিটা আপনার একদম নীল হয়ে যায়, উনি তেমন কথাটা তো বলতে পারে না। তো আমরা ওনাকে ঢাকা মেডিকেল নিয়ে আসি প্রথম, তো ঢাকা মেডিকেল রিফিউজ করে দেয় যে না আমরা এটাকে বাঁচাতে পারবো না, আমাদের
কোনো ধরনের কোনো রোগ ছিল
না, না না, দাদা একদম স্ট্রং ছিল,
মানে পুরো সুস্থ ছিল,
সুস্থ সবল ছিল।
ঘটনার পর থেকে
অবস্থাটা
হয়ে যায় এবং একদিনই কয়েকদিনের
ব্যবধানে, দুই তিন দিনের ব্যবধান,
দিন থেকেই সে নীলচে রং ধারণ করে,
নীলচে রং ধারণ করে একদম পুরো বইটি একদম নীল হয়ে
যায়। মেডিকেল কলেজ থেকে রিফিউজ করে,
জি জি, তারপর আমরা ইপিসিনেতে ভর্তি করানোর জন্য নিয়ে আসি কিন্তু ওরাও রাখিনি, ওরা বলতেছে না,
ডাক্তারদের অবজারভেশন অনুযায়ী কি ছিল, কিছু তো তারা বলেছে যে এই কারণে
না, ওরা কোনো রোগ পাচ্ছে না, ওরা বলছে যে না আমরা কোনো রোগ পাচ্ছি না, আর এটা কি ট্রিটমেন্ট দেবো আমরা কোনো বুঝতে পারতেছি না, আপনি নিয়ে যান বাড়িতে, নিয়ে দেখেন অন্য কোনো ব্যবস্থা করতে পারেন কিনা।
ডাক্তাররা ডাইরেক্ট রিফিউজ করে দিচ্ছে,
আমার ধারণা হচ্ছে ডাক্তাররা মানে চিন্তা করছে যে মানে আছে না, কোন রোগী যখন লাস্ট স্টেজে চলে যায় তখন তাদের আয়ত্তের বাইরে,
তো যেহেতু এইসবের উপর স্টাডি করে ওরা বুঝতে পারে যে কন্ডিশনটা বুঝতে পারে।
তারপর কি হলো,
ওরা কিন্তু একটা বাণিজ্যিক যেহেতু হসপিটাল, ওরা কিন্তু টাকা দরকার, রোগী দরকার।
চিন্তা করছি একটা জিনিস, চিন্তা করছি যে আমরা যখন জানি যে আইসিইউ নামে মৃত রোগী রেখেও নাকি
বাণিজ্য করা হয় অনেক জায়গায়,
তো সেইখানে একটা রোগীকে রিফিউজ করে
দেয়
পারবে না বলে, তার মানে তাদের মানে তাদের কতটা আয়ত্তের
বাইরে, এবং তারা যথেষ্ট ভীত ছিল যে এই রেসপন্সিবিলিটি নিয়ে তাদের আরো অনেক ঝামেলা হয়ে যেতে পারে।
তারপর রিফিউজড করে দেয়, রিফিউজড করারই ছিল না, দেন আমরা দাদাকে আমাদের বাড়িতে নিয়ে যাই, তারপর যে লোকাল যে আপনার ওজা আছে কবিরাজ আছে আর কি, তো ওদের দ্বারা আমরা অনেক ট্রিটমেন্ট দেওয়ার ট্রাই করি, বাট এটা হয়নি, দাদাকে বাঁচানো সম্ভব হয়নি। আপনার জানুয়ারি মাসে 21 তারিখ সকাল 10টার সময় আমার দাদা মারা যান আর কি, এই ঘটনাটার কারণে।
আর 21 তারিখে মারা যায়,
জি জি,
ওনার সাথে ঘটনাটা ঘটেছিল গত
মেবি 6 কি 7 তারিখ, ফার্স্ট উইকে,
মানে উইদিন 2 উইকস,
এই সপ্তাহের ব্যবধানে একটা মানুষ মারা যায়। তারপর
তো এই ছিল আমার ঘটনা আর কি। তো আমার দাদা ছিল আমার সবচেয়ে ভালো ফ্রেন্ড, আমাকে সাপোর্ট দেওয়ার জন্য বা আমার ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য, বাবা হচ্ছে একমার এক ছেলে, তো দাদা ছিল আমাদের গার্ডিয়ান, ও ক্ষেত্রে দাদা তো কতটুকু ইম্পর্টেন্ট আমাদের ফ্যামিলির জন্য বুঝতেই পারেন।
অবাক লাগে কি রেহান, যে আমরা সাধারণত এই ঘটনাগুলো পাই যে যখন আশেপাশে কেউ থাকে না,
এক্স্যাক্টলি,
আর এখানে প্রায় 3টা মানুষের চোখের সামনে ঘটনাটা ঘটেছে।
আচ্ছা, এই ঘটনার আশেপাশে বা ইভেন আপনার দাদা যখন অসুস্থ ছিল, সেই যে কবরস্থানের বুড়ো লোকটা, তার সাথে কি কোনো কথা হয়েছিল?
না না না, একটা ঘটনা ঘটনা আছে এখানে যে আমরা এলাকাবাসী পরে কিন্তু আপনার কবরস্থানে যাই, যাওয়ার পর দেখে যে ওই কবরস্থানটা আগের অবস্থায় ছিল,
কোনো কাটাকাটি
কোনো কাটা নাই, আপনার মানুষ মারা যাওয়ার পর কবর দেওয়ার পরে কিন্তু আপনার ইয়ে করে তিল নাকি সরিষা টাইপের দেয়, তারপর ভুসি টাইপের কোনো কিছু কবরে দেয়, তারপর হচ্ছে আপনার গাছ লাগিয়ে দেয়, ওইগুলো সবই ঠিক
অবস্থায় ছিল, কোনো ধরনের
একদম একটা আচরণ ছিল না, ছিল না। কারণ হুজুর কিন্তু আমাদেরকে মানা করেছিল যে এখানে কোনো কিছু হবে না, আপনি যাওয়ার দরকার নেই, কারণ এরকম ঘটনা প্রায় সময় ঘটে, কিন্তু সকালে দেখি যে কোনো কিছুই নেই। হুজুর কিন্তু আমাদেরকে প্রথমেই মানা করেছিল দাদাকে, কবরটা আপনার আগের অবস্থায় রয়ে গেছে,
আপনারা চারটা মানুষ দেখেছেন,
দেখেছেন এরকম ঘটনা ঘটেছে এবং লাস্টটাকে
পুরো একটা ইলিউশন বলতে পারে বা ভেলকি যেটাই বলে না কেন।
তো আসলে
কিছুই আমাদের বর্তমানে করার নেই, জাস্ট কি বলবো যে একটা জিনিস শুধু শ্রোতাদেরকে বলতে পারি, এ ধরনের অনেক সময় অনেক আশেপাশের মানুষ যখন আপনাকে কোনো কিছু নিয়ে সাবধান করবে যে এখানে না যাওয়াটাই বেটার হবে, কখনোই সাহস করবেন না, দুঃসাহস মাঝে মাঝে চরম পর্যায়ের বোকামি। যাই হোক, এছাড়া আর কোন ঘটনা কি আপনি আমাদের সাথে শেয়ার করতে চান?
জি অবশ্যই আমি শেয়ার করতে চাই, কারণ এইসব ঘটনার সাথে আমি ইউজ টু, ছোটবেলা থেকে আমি
আশেপাশে ঘটছে
ঘটছে। ইভেন আমি এখন যে ধানমন্ডিতে যে বাসাটাতে থাকি, এই বাসাতে অ্যাকচুয়ালি এরকম প্যারানর্মাল অ্যাক্টিভিটিস প্রায় সময় ঘটে।
কিরকম?
এই বাড়িটা হচ্ছে অ্যাকচুয়ালি অনেক আগের, প্রায় 30-40 বছর আগে বাড়িটা করা হয়, পাঁচতলা বিল্ডিং, তো আমরা নিচতলায় থাকি। তো আমার সাথে যে আমার রুমমেট হালিম ভাই, উনি হচ্ছে MBA করতেছে, আমরা দুজনে থাকি ওই রুমটাতে। তো এখানে কি হয়, প্রায় সময় রাতে দেখা যায় যে আমাদের ওপর বোবা ধরনের এরকম টাইপের কোন কিছু আমাদের অ্যাটাক করে, অ্যাটাক করে আমরা সবকিছু দেখতে পাচ্ছি। ইভেন আমার সাথে এরকম প্রায় সময় ঘটছে যে আমি দেখতে পাচ্ছি সবকিছু ওকে, বাট আমি কোনো কিছু করতে পারতেছি না, নড়াচড়া করতে পারতেছি না, কোনো কিছু আমার আয়ত্তে নাই, বোবাই দলে যে অবস্থা। তো হালিম ভাই প্রায় সময় এরকম অবস্থা হয় বোবাই দরে। তো লাস্ট উইক একটা যে ঘটনা ঘটে, ওই দিন আমি বসেছিলাম আমার খাটে, নামাজ পড়ে আসি, এশার নামাজ আমি আমার খাটে বসেছিলাম, আর হালিম ভাইয়ের ব্যাটটা হচ্ছে জানালার পাশে, হালিম ভাই বসেছে। তো আমি অ্যাকচুয়ালি আমার এক্সাম ছিল, এর জন্য গিটারটা আমি টিউন করতে পারিনি এতদিন। তো ওই দিন এক্সাম শেষ, তো ভাবলাম যে গিটারটা টিউন করি। তো আমি গিটারটা নিয়ে টিউন করা শুরু করে রাখি, একটা গানে খালি সুর দেই, এমন অবস্থায় আমার পিছন দিক দিয়ে বাতাস, ঠান্ডা বাতাস একদম চলে যায়, দিয়ে আপনার হালিম ভাইয়ের সামনে দিয়ে জানালা দিয়ে চলে যায়। হালিম ভাই একদম স্পষ্ট বুঝতে পারছে, আমি একদম স্পষ্ট
বুঝতে পারছি,
পাস করে গেছে একদম স্পষ্ট, এবং লাইটটা অন ছিল, আমরা একে অপরের দিক একদম স্তম্ভভাবে চেয়ে রয়েছি, কি ঘটলো আমাদের সাথে, এটা কি ঘটলো একচুয়ালি, লাইট আছে এরকম সময় 8:30 বাজে তখন, যে কি ঘটবে এখন। তো একটু পর দেখি যে আমার যে ডান কাতটা আপনার কাঁধের উপর ব্যথা করতেছে,
যেখানে আপনার বাতাসটা পাস করেছে,
হ্যাঁ আমার এদিক দিয়ে চলে গেছে ডান দিক দিয়ে। তো একচুয়ালি ব্যথা করছে, ব্যাপার কি আমার ডান কাত ব্যথা করে কেন? তো ডান কাতটা আসলে আমি তখন লক্ষ্য করে দেখি যে এখানে 3টা আঁচড় পড়ে যায় আমার কাঁধের উপর,
আঁচড় পড়ে গেছে,
আঁচড় একদম স্পষ্ট বোঝা যায়, এবং আঁচড়টা আমি পরে আমার ম্যাচের সবাইকে আমি দেখাই, প্রায় 11:00-12:00 পর্যন্ত আঁচড়টা ছিল, আঁচড় পড়ে যায়। হালিম ভাইকে বলতে, হালিম ভাই দেখুন তো এখানে কি হলো, আমি তো এখানে ব্যথা করতেছে প্রচুর,
আঁচড় বলতে আপনার হচ্ছে লাল,
হ্যাঁ লাল হয়ে যায় একদম, আমার এখানে একদম লাল হয়ে যায়
ওই বাতাসটা পাস করার পরপরই,
হ্যাঁ ব্যথা শুরু হয়েছে। তখন আমি লক্ষ্য করি, লক্ষ্য করার পর দেখি যে আঁচড় গুলা 3টা আঁচড় ছিল একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। হালিম ভাই যখন আঁচড় গুলো দেখে তুমি ভয় পেয়ে যায়, এতক্ষণ ভাবছি যে হয়তো কোন একটা বাতাস সামথিং কোন কিছু একটা, দেন উনি আঁচড়টা দেখে একটু ভয় পেয়ে যায়। তো উনি আমাকে বলে চলো ট্রিটমেন্ট দিয়ে আসি, আমি বলি যে না সমস্যা নাই, পানি টানি দিয়ে আপনার একটু ইয়ে করি আর কি। তো অনেকক্ষণ ছিল, আমি সবাইকে মেসেজ বলি ঘটনাটা, দেন যে কেয়ারটেকার রফিক মামা, উনি এখানে প্রায় 30-35 বছর যাবত এখানে কেয়ারটেকার কাজ
করছেন, প্রায় বাড়িটার বয়স,
হ্যাঁ উনি শুনছি উনি নাকি বাড়িটা কাজটা সবকিছু করছে। তো উনাকে আমি বলি যে মামা এই ব্যাপার আসলে ঘটনাটা কি, এরকম ঘটনা ঘটছে, আপনি আঁচড়টা দেখেন 3টা আঁচড় এখনো আছে। তো উনি বলতেছে যে আসলে মামা তোমার আগে এই রুমেতে যারা ছিল ওরা এরকম ফেস করছে যে ওদের উপর দিয়ে ঠান্ডা বাতাস যাচ্ছে হঠাৎ করে, ওদেরকে কেউ ডাকতেছে এরকম, রুমের পাশে এসে ডাকতেছে, আমাদের পাশে হচ্ছে আপনার একদম চিপা যে গলিটা, হ্যাঁ দেন ঠান্ডা বাতাস পায় মাঝে মধ্যে গরম বাতাস পায়। তো আমি বললি মামা অ্যাকচুয়ালি আমি তো খুব ভয় পেয়েছি, আপনি একটা কিছু করেন। তো মামা কি করে ওই আমাদের যে হুজুর আছে হুজুরকে নিয়ে আসে, আনার পর হুজুর বলতেছে যে না এখানে অ্যাকচুয়ালি বাড়িটা অনেক পুরনো, এর আগে এটা দুবা ছিল একটা, এখানে হয়তো কোনো প্রবলেম ছিল, লাস্ট ফালানো হয়েছে বা এখন সামথিং কোন রং ছিল আর কি, এর কারণে হয়তো বা এই রুমটা হচ্ছে ওদের লাইনে, ওদের রাস্তা হচ্ছে রোডটা, এর জন্য তোমাদেরকে প্রবলেম করতেছে এবং যে আসে তাকে প্রবলেম করে। তো এর জন্য কি করে হুজুর একটু দোয়াটা পরে দেয় আর কি, রুমটা বন্ধ করে দেয়। তারপর আমি এখন ওই রুমটা অলরেডি ছেড়ে দিয়েছি, আমি সামনের মাসে এক তারিখ থেকে ঈদের পরে এসে আমি অন্য একটা রুমে চলে যাব।
আচ্ছা একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আপনার সাথে যখন ঘটনাটা ঘটে, বাতাসটা যখন আপনাকে পাস করলো, সেই বাতাসটা আপনি বলছিলেন যে হালিম ভাইয়ের উপর থেকেও গেছে কিছু।
জি 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 জি।
তো ওনার কি কোন রকম ক্ষয়ক্ষতি বা কোন রকম স্ক্র্যাচ বা কিছু?
না না, ওনার কোনো ক্ষতি হয় না, কিন্তু ওনার বুঝতে পারছে যে এখানে একটা বাতাস চলে গেছে এবং উনি সাথে সাথে আমার দিকে চেয়ে রয়েছে একদম স্তম্ভ হইয়া,
মানে দুজনে দুজনের দিকে তৎক্ষণাৎ তাকিয়েছে, দুজনেই অ্যাবনর্মালিটিটা ফিল করেছে।
ফিল করেছি, হ্যাঁ।
আমরা আগেও বলেছিলাম যে আমরা কয়েকটা আমেরিকার ঘটনা পেয়েছিলাম যে আসলে এই যে দুই ওয়ার্ল্ড এর যে একটা রাস্তা থাকে,
কানেকশনটা থাকে,
কানেকশন থাকে, ওইখানে যদি কোনো কিছু পড়ে যায়, সেটা বাড়ি হোক বা কিছু হোক, এই ধরনের ঘটনা অ্যাক্টিভিটিস ঘটতেই থাকে, অভিশপ্ত হয়ে যায়।
এবং এইসব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যাপারগুলো খুব অ্যাটাকিং হয়।
আরেকটা ঘটনা আমার এ বাড়িতে ঘটে, এক থেকে দেড় মাস হবে আর কি, এ বাড়িতেই মামা আমেরিকা থেকে ফোন করছে আমার সাথে, আমি তো এখন আমেরিকা যাওয়ার ট্রাই করতেছি, তো এই ব্যাপারে আপনার কথা হচ্ছে। তো ফোন দেওয়ার পর আমি করছি কি, আপনার ফোনটা নিয়ে একটু বাইরে চলে যাই, বাইরেটা পিছনে থাকে হচ্ছে একটু জঙ্গল টাইপের, কচু গাছ, লাউ গাছ, সিম গাছ, এই ধরনের গাছ করে রাখি, এটা গ্রাম টাইপের। তো ওইখানে আমি যাই, যাওয়ার পর কথা বলতেছি মামার সাথে, তো কথা বলতেছি হঠাৎ করে আমার মনে হলো যে আমার সামনে দিকে একটা শেপ আপনার দৌড় দিয়ে চলে গেল।
কোন দিক থেকে? কোন দিক?
আপনার ডান দিক থেকে বাম দিকে, আমার সামনে দিয়ে একদম। আমি শেপটা তো এরকম দেখতে পারি নাই, কিন্তু শেপটা আমি স্পষ্ট বুঝতে পারছি যে এখান দিয়ে অবশ্যই কোনো কিছু একটা গেছে আমার সামনে দিয়ে।
কিসের শেপটা, কিসের ছিল
ছায়া?
সেটা কি কোনো মানুষের শেপের মতো?
আমি বুঝতে পারিনি আসলে একজন মানুষ কিনা, কিন্তু একটা ছায়া টাইপের, ডান দিক থেকে আপনার বাম দিকে একদম স্পিড ফাস্ট করে চলে গেছে।
আচ্ছা, সোজা কথা, আপনি যে বাড়িটাতে এই মুহূর্তে আছেন, যেটা আপনি চেঞ্জ করবেন, এখানে কন্টিনিউয়াসলি কোনো না কোনো কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস চলছে?
চলছে, হ্যাঁ চলছে।
অলরাইট, বুঝতে পেরেছি। আসলে এই পথের ব্যাপারটা আমরা আগে অনেকবার পেয়েছি, ডরে তিন চারবার আমাদের সাথে এমন কিছু মানুষের সাথে যোগাযোগ হয়েছে যারা কিনা দুর্ভাগ্যক্রমে এমন একটা জায়গায় বাসস্থান তৈরি করেছে যেটা হয়তোবা আসা যাওয়ার কোন একটা পথ ছিল, কিংবা দুটো পৃথিবীর মধ্যে কানেকশন প্লেস। অনেকে বিশ্বাস করে না এই ধরনের কথা, যার যার বিশ্বাস।
আসলে অনেকে বিশ্বাস করে না, কিন্তু যারা এই যে সজীব ভাইদের মতো যারা আছে, যারা ভুক্তভোগী, আসলে তাদের বিশ্বাস।
আমি সেটাই বলতে চাই, যারা এগুলো ফেস করে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস, তাদের ছাড়া আসলে উড়ে বুঝে যে এটা কতটুকু টেরিফিক।
ওকে, অনেক ধন্যবাদ
আপনাদের মাধ্যমে। আপনাদের কিছু ফ্রেন্ডস আছে খুব বক্ত আপনাদের ডরের, ওদের নাম বলতে চাই
প্লিজ।
তার মধ্যে সবচেয়ে বড় ফ্রেন্ড হচ্ছে আলাউদ্দিন, রাজীব আহমেদ, আমার কাজিন শাহপুরান লিপু, অভিদীপ্ত, মোহনা আছে, মোহনা প্রত্যেকটা এপিসোড ওরা শোনে আর কি, পুরো ফুল ফ্যামিলি। তো স্পেশালি থ্যাংকস টু মোহনা। হ্যাঁ,
তো আমরাও আমাদের তরফ থেকে, ডট টিমের তরফ থেকে, মোহনাকে এবং সেই সঙ্গে আপনি যাদের নাম বলেছেন প্রত্যেককে অনেক ধন্যবাদ জানাই,
সবাইকে, রেহান, সুমন এবং ডরের পক্ষ থেকে স্পেশাল থ্যাংকস।
আপনাদের এত ভালোবাসা আছে বলেই হয়তো ডর চলছে, এবং আপনাদের ভালোবাসা যতদিন থাকবে ডর চলতে পারবে। অনেক ধন্যবাদ সজীব ভাই।
জি ভাই, ধন্যবাদ আপনাদের
আমাদের এই জার্নিতে এসে আপনার এই এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করার জন্য।
ডর টিমকে ধন্যবাদ যে আমাদেরকে অ্যাকচুয়ালি এরকম পরিবেশে আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য সুযোগ দিয়েছেন।
থ্যাংক ইউ ব্রাদার।
ওকে, ডট চলছে এবং সেই সঙ্গে একের পর এক ঘটনা আজকে শুনতে পাচ্ছি আমরা, এবং সেই ধারাবাহিকতায় আবারও গল্পে চলে যেতে চাই। কথা না বাড়িয়ে এই মুহূর্তে যার কাছে যেতে চাই তার পরিচয়টা একটু তার কাছেই আমরা নিয়ে নিই। আপনার নাম, কি করেন আপনি, কোথায় থাকেন?
জি ভাই, আমার নাম জিওন, আমি বিএসসি করতেছি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং থার্ড ইয়ারে।
ওকে জিওন।
জি ভাই, জিওন।
ওকে, তো ডট টিমের কাছে আমরা যেটা শুনলাম, আপনার কাছে বেশ কিছু ঘটনা আছে, যেই ঘটনাগুলো আপনি আজকে সবার সাথে শেয়ার করতে চান আমাদের মাধ্যমে। তো আমরা শুরুতে এবার ঘটনার দিকেই চলে যাই। ফার্স্টে কোন ঘটনাটা আপনি সবার সাথে শেয়ার করতে চান?
ফার্স্টে আমার রংপুরের একটা ঘটনা শেয়ার করতে চাই। আমি তখন 2007 এর ঘটনা এটা।
আচ্ছা,
তখন আমার বাবার চাকরির সুবাদে আমি রংপুরে বিজিবি ক্যাম্পে ছিলাম, ওখানে কোয়ার্টার পাইছিল, আব্বু কোয়ার্টারে ছিলাম। তা আমার যে ঘটনাটা সেটা কোন একটা রাতের ঘটনা ছিল। ওই সময় সেদিন মেবি কোন ঝড় বা ওরকম ছিল, বাতাসটা খুব একটু বেশি ছিল। আব্বু স্বাভাবিকভাবে প্রতি রাত 12টার দিকে বাসায় আসে, মানে অফিস শেষ করার পর বাসায় আসে 12টার সময়। আমি তখন ছোট ছিলাম, পড়ালেখা করতাম একাই রুমে, আম্মু পাশের রুমে ছোট ভাই কিনে থাকতো। আমি যে রুমটা ছিলাম ওইটা হচ্ছে দরজার পাশের রুমটা, সে রুমে আমি যখন রাত তখন 10টা কি 10:30 মতো বাজে শুয়ে পড়তেছিলাম, তো হঠাৎ কারেন্ট চলে গেল। কারেন্ট চলে যাওয়ার পর মানে দরজা নক হইতেছে, একবার, দুইবার, তিনবার, এভাবে তিনবার নক হওয়ার পর আমি দরজা নক খুললাম। খোলার পর আমার একটা সন্দেহ ছিল যে কলিং বেল আছে তাহলে দরজা নক করবে কে, কেউ তো আসলে কলিং বেলে চাপ দিবে।
বাসায় তখন আর কেউ ছিল না?
হ্যাঁ, আমার মা ছিল, ছোট ভাইকে নিয়ে ঘুমাচ্ছিল পাশে।
আচ্ছা, আপনি খুলতে গেছেন?
হ্যাঁ আমি।
তখন আপনার বাবা বাসায় ফিরেছে?
না, আব্বু বাসায় ফিরে রাত 12টার সময়।
আচ্ছা, আর নকটা হচ্ছে কয়টার দিকে?
10:30।
ওকে,
তখন আমি তিনবার নক হওয়ার পর তিনবারই খুললাম, দেখি যে কেউ নেই, ফাঁকা। আমাদের আমরা চারতলা ছিলাম, চারতলা বিল্ডিং, তার উপরে ছাদ ছিল, আর পাশের যে ফ্যামিলিটা ওটাও বাসায় নেই। আমরা টোটালি ওই বিল্ডিংটা চারটা ফ্যামিলি ছিলাম, আটটা অ্যাপার্টমেন্টে চারটা ফ্যামিলি ছিলাম।
আচ্ছা, আর বাকি ফ্ল্যাটগুলো খুব
ফাঁকা ছিল, এখন আসি নাই। ফার্স্টের দিকে তো ব্যাটালিয়ন বদলি হয়ে গেছে তখন, এই জন্য। তখন তৃতীয় বার নখর পর খোলার পর দেখি যে কেউ নেই, চতুর্থ বার নখর পর খুললাম, খোলার পর দেখি যে আমাদের সেকেন্ড ফ্লোরে যারা থাকে, আঙ্কেল আন্টি তার দুই ছেলে, তাদের সাথে আমাদের মোটামুটি একটা ভালো সম্পর্ক ছিল। তা আমাকে বলতেছি যে কারেন্ট চলে গেছে, তুমি ছাদে যাবা? তা আমি বলতেছি যে এত রাতে ছাদে যাবো, আমি বকা দিতে পারে, তখন একটু ছোট ছিলাম। আমাকে, না আন্টি আমি যাবো না, আপনারা যান। তখন আন্টিরা চলে গেল, আমি আবার দরজা লাগাই দিলাম। তার ঠিক 5 মিনিট পরে আবার নক। আমি ভাবলাম হয়তো বা তারা আবার ব্যাক করছে, এই জন্য নক করছে। আমি খুলিনি দরজা। তারপর আবার দু একবার নক হওয়ার পরও আমি খুলতেছি না, একটু মানে বিরক্তই খুলতেছি না। তারপর কই কেউ আসলে তো কলিং বেলে চাপ দিবে, তারপর বারবার নক করতেছে কেন? আব্বু আসলে তো কখনো কলিং বেল ছাড়া দরজা নক করে না।
আচ্ছা,
তো আমি মোটামুটি ছুঁয়ে আসছি, তখনও কারেন্ট আসে নাই। তার ঠিক 5 থেকে 10 মিনিট পরে আমি শুনতে পেলাম যে আমার ছাদের উপরে, মানে আমার রুমের উপরে যে ছাদটা, সেখানে নূপুর পড়ার সাউন্ড, মানে নূপুর পরে কেউ দৌড়াদৌড়ি করলে যে রুম একটা সাউন্ড আসবে, আমার জানলা দিয়ে সাউন্ড আসতেছিল, আর মনে হচ্ছিল যে কেউ দৌড়াদৌড়ি করতেছিল, বাট নূপুর পরে কেউ দৌড়াদৌড়ি করার মতো নাই। আঙ্কেল আন্টি যারা গেছে তাদের দুই ছেলে, ছোট ছোট ছেলে, তারা নূপুর পরে কখন দৌড়াদৌড়ি করবে না, স্বাভাবিক। তা আমি এটা একটু মানে মোটামুটি ভয় পেয়ে যায় যে নূপুর পরে দৌড়াদৌড়ি করবে কেন। তারপরে কিছুক্ষণ পর মোটামুটি 3-4 মিনিটের মতো এরকম দৌড়াদৌড়ি করছে, দৌড়াদৌড়ি বলতে কি মানে সে কেউ নাচতে ছিল এরকম একটা বোঝা যাচ্ছে যে কেউ নাচতে ছিল। পরে কিছুক্ষণ পর সাউন্ড অফ হয়ে যায়। সাউন্ড অফ হয়ে যাওয়ার পর
তখন কি, যখন আপনি ওই নূপুরের সাউন্ড পাচ্ছিলেন দরজায় তো আর নক হচ্ছিল
না? না, তখন দরজা নক হচ্ছিল না, সাউন্ডই পাচ্ছিলাম। তারপরে কিছুক্ষণ পর সাউন্ডটা মনে হলো যে সিঁড়ি দিয়ে নামলে যেরকম একটা শব্দ পাওয়া যায়, আর আমার রুমটা তো সিঁড়ির পাশে, বোঝা যাচ্ছিল যে সিঁড়ি দিয়ে একটা একটা করে নামতেছে, মানে একটা একটা পাতলে নামতেছিল। তা সাউন্ড এসে আমার ঠিক দরজায় নক করে, মানে দরজার কাছে থেমে নক করে। তখন মোটামুটি একটু বেশি ভয় পেয়ে যায়, আর মানে বের হয়ে যে রুম থেকে যাব তখন ওই দরজার পাশ দিয়ে আমাকে যাইতে হবে, একটা ভয় কাজ করতেছিল যদি নিচ দিয়ে কেউ টাইনে ধরে। তো এই ভয়ে মানে মোটামুটি একটু বেশি ভয় পেয়ে সেন্সলেস হয়ে যায়। যখন আমার জ্ঞান ফেরে তখন আমি আমাদের এমআই রুমে, মানে আমাদের যে ডাক্তার রুমটা আছে ওখানে, তখন দেখলাম যে পাশে আব্বু বসে আছে আর একজন ডাক্তার বসে আছে। মানে যখন জ্ঞান ফিরলো তখন আমাকে জিজ্ঞেস করলো যে কি হয়েছে, আমি বললাম যে আমি এখানে কেন, এটা বলে আবার সেন্সলেস হয়ে যায়। সেন্সলেস হয়ে যাওয়ার পর আমি পরের দিন সকালবেলা আমার জ্ঞান ফিরে, মানে টোটালি সারা রাত আমি সেন্সলেস অবস্থা ছিলাম। সকালবেলা উঠে আব্বুকে বললাম এই সব কাহিনীগুলা, কাহিনী বলার পর আব্বু ওই দিন বাসা চেঞ্জ করে ফেলে টোটালি, মানে আমি স্কুলে যাই, স্কুলে যাওয়ার পর সেই ফাঁকে বাসাটা চেঞ্জ করতো।
এরপরে আর কোন ধরনের কোনো কিছু কি শুনেছিলেন এই জায়গাটা নিয়ে বা এই বাসাটা নিয়ে, যে কেন এই ধরনের কিছু শোনা যায়, অন্য কেউ শুনেছে কিনা?
হ্যাঁ, এই ঘটনাটা আমি আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করি।
আপনার যে ওই ফ্ল্যাটে দেখা গেছে আরো তিনটা ফ্যামিলি ছিল, আপনি যেটা বলেছিলেন,
সরি ভাই একটু বলতে ভুলে গেছি, যে আঙ্কেল আন্টিরা রাত্রিবেলা এসেছিল তাদেরকে আমরা সকালবেলা মানে নক করি, মানে ডাকি, ডাকার পর তাদের জিজ্ঞেস করি যে আঙ্কেল এরকম রাত্রিবেলা তো এসেছিলেন? রাত্রিবেলা তো আমি ভয় পাইছি, আব্বু ডাকছিল, বলে কই না তো আমরা গতকাল রাতে আমরা বাসায় ছিলাম না, আমরা আজকে সকালবেলা বাসায় এসেছি।
আচ্ছা,
মানে গতকাল রাতে তারা কেউ বাসায় ছিল না।
আর এমনিতে এর আগে কি ওনারা এই ধরনের সাউন্ড কি পেয়েছে বা ওনাদের দরজায় নক হয়েছে, এই ধরনের কিছু ঘটনা কি
এর আগে? আমাদের আগে যারা ছিল তারা তো ব্যাটালিয়ন বদলি হওয়ার পর চলে গেছে, মানে কারোর সাথে
ওইভাবে
কথাই হয়নি।
তো এই ছিল আপনার প্রথম এক্সপিরিয়েন্স?
জি।
ওকে, আর কোন ধরনের কোনো কিছু?
এরপরে মোটামুটি অনেক বছর আমি ভালোই ছিলাম, মানে কোনো ঘটনা ঘটেনি আমার সাথে। এরপরে যখন আমি এডমিশন টেস্টের জন্য কোচিং করতে আসি, তখন
কোথায় আসেন? ঢাকায়?
হ্যাঁ, ঢাকায়। ঢাকায় কোচিং করছি, তখন আমি মিরপুর 6 থাকতাম। মিরপুর 6 একটা ঘটনা বলি, ওখানে একটা মেসে থাকতাম, মেসটা হচ্ছে মিরপুর গার্লস স্কুলের পাশের একটা বিল্ডিং। পাশের বিল্ডিংটা এমন যে আমাদের মেসের বাহিরে একটু ফাঁকা জায়গা আছে, তার তারপরে ওই স্কুলের দেয়াল, মানে কেউ যে আসা যাওয়া করবে ওইদিক দিয়ে, ওইদিক দিয়ে এরকম কোন পসিবিলিটি নাই বা ওখানে আসার কোন স্কোপ নাই যদি আমাদের বাসা দিয়ে সে না যায়। তা সেদিন রাতের বেলা ঠিক একটা দিকে আমাদের একটু বদ বসছে কাঠ খেলার, তা আমি আবার পরের দিন এক্সাম ছিল, ইনকোর্স এক্সাম ছিল কোচিং এ, কোচিং গুলো এক্সামের জন্য আমি রাতে একটার সময় শুয়ে যাই। ওরা সবাই ফার্স্ট রুমে ছিল, আমাদের তিনটা রুম ছিল, তা আমি লাস্টের রুমটা যাই শুইতে যাই যেখানে পরে ফাঁকা জায়গা। তা শুইতে যাওয়ার পর ওখানে ফার্স্টে একটু ঠান্ডা ঠান্ডা ছিল, দেখে আমি জানলা গুলো বন্ধ করে দেয়, জানলা বন্ধ করে দেওয়ার পর একা রুমে শুয়ে আছি, তো মানে একটু কাঁথা গেঁথে শুয়ে আছি, একটু তন্দ্রার মতো আসছে, ঠিক কতক্ষণ পরে এটা আমার মনে নাই বাট একটু তন্দ্রার মতো আসছে। আসার পর আবার দেখি যে মাথায় ঠান্ডা বাতাস লাগতেছে, বাতাসটা এমন যে এসির একটা বাতাস যেমন আসে এরকম, আমার বাসায় অবশ্যই এসে নেই, ফ্যান অফ ছিল, তারপর ঠান্ডা বাতাস আসতেছিল। তখন একটু বিরক্ত লাগলো আমার কাছে যে আমি তো জানলা লাগাইছিলাম, তো জানলা খুললো কে?
আচ্ছা,
উঠা মানে জানলাটার দিকে তাকাবো, মানে তাকাবো যে জানলাটা খুলছে, দেখি যে একটা লোক মানে মাথায় পাগড়ি পরা, সাদা পাগড়ি পরা এবং সাদা জুব্বা পরা, এবং তার গা থেকে এসি থেকে যেভাবে বাতাস বের হয় ঠিক সেভাবে বাতাসটা বেরোচ্ছিল এবং জানলা দিয়ে আমার ঢুকতেছিল, এবং সে আমার দিকেই তাকিয়ে আছে জানলা ধরে। তার ফেসটা আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছিলাম যে সে আমার দিকে তাকিয়ে আছে। এটা দেখে আমি একটা চিৎকার দিই, চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যায়। আমি মামাদের সাথে থাকতাম, ওরা আমাকে এসে পরে মানে নেয় এখান থেকে, নেয়ার পর প্রায় দুই ঘন্টা পরে আমার সেন্স ফিরে, সেন্স ফেরার পর মোটামুটি ওদেরকে আমি শেয়ার করি ঘটনাটা, বললো ঠিক আছে যাই হোক পরে ঘুমায় যাও। ঘুমায় যাওয়ার পর সকালবেলা উঠিস, নামাজ পড়ার পর মসজিদে একটা অ্যানাউন্সমেন্ট হয় যে কেউ একজন মারা গেছে, তার জানাজা হবে।
আচ্ছা,
তা আমরা আবার যাই, আমাদের দুই তিনজন ছিল, আমরা ম্যাচ থেকে যাই। যাওয়ার পর মানে আমি লাস্টটা দেখতে যাই ওখানে, যাওয়ার পর যেটা দেখি আসলে রাতে যে লোকটা ছিল ঠিক সেম লোকটাই, বাট আমি তাদের কাছ থেকে শুনি যে সে মারা গেছে রাত 12টার সময়, বাট আমি তাকে দেখছি রাত 1টার সময়।
মানে ঘটনাটা এমন ছিল, আমি একটু ক্লিয়ার করি না আমার শ্রোতা বন্ধুদের একটু বুঝতে প্রবলেম হতে পারে, যেই লোকটাকে আপনি রাতের বেলা দেখে ভয়ে সেন্সলেস হয়ে গেছিলেন একটার সময়, পরের দিন আপনি জানতে পারলেন এই লোকটা রাত 12টার সময় মারা গেছে, অর্থাৎ তার মৃত্যুর 1 ঘন্টা পরে আপনি তাকে দেখতে পেয়েছেন।
1 ঘন্টা পরে আমার যে ভুল হবে তারও কোন স্কোপ নেই।
লোকটা থাকতো কোথায়?
লোকটা কোথায় থাকতো আমি ঠিক জানি না, তবে আমাদের মিরপুর 6 যে এরিয়ায় থাকে
ওই এরিয়াতে কিন্তু আমি বুঝলাম না যে এত কিছু থাকতে এখানেই কেন এবং আপনার সাথেই বা কেন দেখা দিয়েছে। লোকটাকে তো আপনি আগে থেকে চিনতেন?
আমি কখনো ওনাকে এর আগে দেখি নাই,
কিন্তু আপনার এই রাতের বেলা তার চেহারাটা ঠিকই মনে আছে?
ঠিকই মনে আছে, এমন ভাবে তাকে মানে আমি দেখছি ফেসটা এত কাছ থেকে, আমার জানালার কাছে আমি মাথা দিয়ে ঘুমাই, মানে উঠলে তার ফেস থেকে আমার দূরত্ব হাইয়েস্ট হলে 1 ফিট দূরত্ব থেকে আমি তাকে
এত কাছ থেকে,
এত কাছ থেকে, মানে এই জন্য আমার চেহারাটা বেশি মনে আছে।
ওকে, আমি জানি না যে এত কিছু থাকতে কোনো কানেকশন আমি খুঁজে পাচ্ছি না যে আপনার সাথে ওই লোকটার কিংবা ওই লোকটার সাথে এই বিল্ডিংটার কোনো কানেকশন আছে কিনা, এই জায়গাটার কোনো কানেকশন আছে কিনা। আসলে আজকে আরো কিছু আনসলভের ঘটনাই সামনে চলে আসছে, দেখা যাক সামনে আরো কি ঘটনা পেতে যাচ্ছি আপনার কাছ থেকে। আরো কোন ধরনের কোন স্টোরি কি আছে আপনার?
জি ভাই, এরপরে আমি ম্যাচটা চেঞ্জ করে ফেলাই, মানে আমার যখন ভর্তি হয়ে যায় ভার্সিটিতে, তারপরে ম্যাচ চেঞ্জ করে আমি আজিমপুরে চলে যাই আমার ফ্রেন্ডের সাথে, উঠে আজিমপুর বিডিআর ক্যাম্পের একটা গেট আছে ওখানে উঠি। তো ওখান থেকে আমার ক্যাম্পাসে আসতে, আমার ক্যাম্পাস ধানমুড়িতে, ক্যাম্পাসে আসতে হলে আমাকে নিউ মার্কেট ঘুরে আসতে হয়, মানে অনেকটা দূরত্ব পার হয়, তো অনেক দূরত্ব পার হয়ে যায়। আমার এক ফ্রেন্ডকে বলি যে আচ্ছা এখান থেকে কোনো শর্টকাট রাস্তা আছে, তা একদিন আমার এক ফ্রেন্ড মনির নামুর ও আমাকে একটা শর্টকাট রাস্তা দেখায়, সেটা হচ্ছে আজিমপুর ওই পাশের যে গেট, মেইন গেট যে কবরস্থানের, সেই গেট থেকে এই পাশে নিউ মার্কেটের পিছনে একটা গেট আছে ঢাকা ভার্সিটির সোশ্যাল ডিপার্টমেন্ট হলের সামনে, তো এখান থেকে আসলে টাইমটা খুব কম লাগে, এই গেটটা প্রায় খোলা থাকে এই টাইমটা, আমরা যে টাইমটা আর কি ভার্সিটিতে যাই বা আসি, তো আমাকে ওই গেটটা দেখাই দেয়, আর পাশে একটা ছোট ইয়ে ছিল ওইটাও আমাকে দেখাই দেয় যে এদিক দিয়েও মাঝে মাঝে যাওয়া আসা করছে, একটা প্রাচীর ভাঙা ছিল। তো সেদিন কোনো একটা তাড়াহুড়ার কারণে আমার ঠিক 2:30 দিকে নিউ মার্কেট আসতে হবে, তো আমি ওই দিন বাসা থেকে রওনা দিই। তো আজিমপুর ফার্স্টে যে মেইন গেটটা, সেখানে আসার পর আমি ভাবলাম যে তাহলে আমি তো এদিক দিয়ে যেতে পারি, কবরস্থানের ভিতর দিয়ে গেলে তো আমার শর্টকাট হবে, টাইমও খুব কম লাগবে, আমি সেইভাবে রওনা দিই। গেটে ঢুকতে দেখি যে গেটে 2-3 জন মানুষ আছে, আর পুরো কবরস্থানটা ভালো করে দেখলাম এদিক ওদিক তাকায় যে কেউ নাই, একটু ভয় পাচ্ছিলাম যেহেতু অনেকটাই রাস্তা কবরস্থানের ভিতরে, প্রায় 5 মিনিটের মতো রাস্তা, এত দূর একা একা যাবো, তারপরও ভাবি যে না যাই যেহেতু তারা আছে এদিক দিয়ে যাই। তবে আমি চলে গেলাম, মোটামুটি গেটের কাছে চলে আসছি, তখন আবার দেখলাম যে না আশেপাশে কেউই নেই আমার, শুধু আমি একা আছি। গেটের কাছে গেলাম, যে দেখেছি গেট অফ, এখন তো বিপদে পড়ে গেলাম, আবার এত দূর ব্যাক করবো। তা পাশে যে প্রাচীর ভাঙাটা, এটা বেশি দূর না, তাও 100 গজের মতো হবে। এর পরে প্রাচীরটা কবরস্থানের ভিতর দিয়ে যাইতে হয় জায়গাটা। আমি এটা মানে গেটের দিকে তাকায় ভাবতেছিলাম যে আমি কি এদিক দিয়ে যাবো, এদিক দিয়ে গেলে তো বের হইতে পারবো। এটা ভেবে ঘুরলাম পিছনের দিকে, ঘোরার সাথে সাথেই দেখি যে একজন হুজুর আমার থেকে লম্বা, আমার হাইট 5'10" মতো, তা উনি আমার থেকে আরো বেশি লম্বা, প্রায় 6 ফিটেরও বেশি লম্বা।
তখন তো দুপুরের সময়টা,
হ্যাঁ 2:30 বাজে, তো আমার ঘড়িতে দেখছিলাম 2:30। তা আমি তাকে দেখে একটু অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, আমি তো আশেপাশে কাউকে দেখলাম না, তাহলে উনি কোথা থেকে আসলো? যাই হোক, এত কিছু ভাবলাম না। তা আমি কিছু বলার আগেই উনি আমাকে বললো যে তুমি কি ওই দিক দিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছো, মানে যে প্রাচীরটা ভাঙা ছিল ওই দিক দিয়ে। তা আমি বললাম যে জি, কিন্তু আপনি কিভাবে জানলেন? আশেপাশে দেখো তো। সে আমার কোনো কথার উত্তর দিচ্ছে না, প্রশ্ন উত্তর দিচ্ছে না। সে বলতেছে, বলতেছে আশেপাশে দেখো তো, কাউকে দেখতে পাচ্ছ কিনা? আমি জি না। তাহলে তুমি একা কিভাবে সাহস করে দিতে যাওয়ার, একা কবরস্থানের ভিতর দিয়ে? আমি বললাম যে আসলে আমার একটু খুব তাড়া ছিল, এই জন্য মানে আমি ইয়ে করছিলাম। তো বললো যে ঠিক আছে আসো, আমি গেট খুলে দিচ্ছি। সে গেটটা খুলে দেয়, চাবি দিয়ে খুলে দেয় গেটটা। গেটটা খুলে দেওয়ার পর আমি বের হলাম, বের হওয়ার পর সেই গেটটা লাগাই দেয়। লাগাই দেওয়ার পর আমি একটু কিউরিয়াসিটি জাগলো যে কি ব্যাপার, কে আসলো, কোথা থেকে, আমি কিভাবে গেট খুলে দিল। আমি পিছনে তাকাইলাম, ঠিক গেট দিয়ে পিছনে তাকাইলাম। আপনি জানেন হয়তো ভাই, আজিমপুর কবরস্থানের যে দেয়াল, এটা মোটামুটি 15 থেকে 16 ফিটেরও বেশি লম্বা,
অনেক উঁচু থাকে।
আমি তাকানোর সাথে সাথে দেখলাম যে তার ফেসটা দেখা যাচ্ছে আমার বাহির থেকে, দেখা যাচ্ছে এবং সে
দেয়ালের বাইরে থেকে,
দেয়ালের উপর দিয়ে দেখা যাচ্ছে এবং সে আমার দিকে তাকে হাসতেছে মোটামুটি।
মানে এত উপরে তো মানুষের
কখনোই পসিবল না, এবং আমি তার হাইটটা দেখছি 6 ফিটের মতো, তাহলে সে কিভাবে 15 থেকে 16 ফিট
ডাবল,
হ্যাঁ কিভাবে দেখা যায়? এই জিনিসটা দেখে আমি মোটামুটি বেশি একটু শক হয়ে যায়, ওখান থেকে তাড়াতাড়ি চলে আসি, তারপরে ওই দিকতে আমার যাওয়া হয় না।
আসলে মানে জাস্ট এটা অনেকের কাছে শুনে মনে হতে পারে যে ঘটনাটা আসলে মানে কি, এটা তো কিছুই না, ভৌতিকতার কোনো কিছু খুঁজে পান না। কিন্তু একটা পয়েন্ট যদি আপনারা খেয়াল করেন, যে প্রথমত হুট করে ওই লোকটার চলে আসা, যেটা একটা লোক যখন আপনার পেছনে এসে দাঁড়াবে দিনের বেলাতে, আপনি কিছু না কিছু লোক খেয়াল করলে দেখবেন যে আশেপাশে কেউ যদি আসতে থাকে, আপনি দেখতে পাবেন যে ওই লোকটা আসতেছে। আপনি হুট করে পেছনে তাকিয়ে দেখলেন যে একটা লোক মানে হুট করে চলে আসলো। এবং সব সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে যেটা, এত বড় দেয়ালের উঁচু দিয়ে ওই লোকটা কিভাবে দেখতে পারে, এটা কিভাবে সম্ভব?
15 থেকে 16 ফিটের কম হবে না দেয়ালটা আমার,
রাইট? সেই দেয়ালগুলো অনেক উঁচুই থাকে, তো সেই উঁচু দেয়ালের উপর দিয়ে কিভাবে দেখতে পাচ্ছে? এবং উনি কিন্তু বলেছিল আশেপাশে কোনো মানুষ দেখতে পাচ্ছ? তখন কিন্তু কোনো মানুষজন ছিল না ওই এলাকাটাতে। আসলে হয়ে যায় অনেক সময়, দেখা গেছে যে যখন আপনি কোনো কিছু ভাবতেও পারবেন না এই জায়গাটা নিয়ে, মুহূর্তের মধ্যে এরকম অনেক কিছু অদ্ভুত ঘটনা ঘটে যেতেই পারে। ওকে, আর কোন ঘটনা কি আছে?
হ্যাঁ ভাইয়া, আমি আরেকটা ঘটনা বলতে চাচ্ছিলাম। এটা হচ্ছে 2013 দিকের ঘটনা, তখন আমি কাজীপাড়ায় থাকি। এরপর ওই আজিমপুরের ম্যাচটা আমাকে চেঞ্জ করতে হয় একটা অন্য প্রবলেমের জন্য।
আচ্ছা,
আমি ম্যাচ চেঞ্জ করে আমার মামার বাসায় উঠি। তখন আমি ম্যাচে উঠি না, ডাইরেক্ট মামার বাসায় উঠি। 13-র মাঝামাঝির দিকে, জুন জুলাইয়ের দিকে ঘটনা। তো একটা ফ্রেন্ডের বার্থডে ছিল ওই দিন রাতের বেলা। আমরা বার্থডে শেষ করে তিনটা ফ্রেন্ড, কৌশিক, পূর্ণ আর আমি, রিস্কায় করে যাচ্ছিলাম কাজীপাড়া থেকে। আমরা রিস্কা নেই, কাজীপাড়ার ভিতরে ঢুকতে হয় আমাদের, LTCL এর পাশ দিয়ে একটা রাস্তা ঢুকছে, মোটামুটি সবাই চিনে রাস্তাটা। তো ওখানে আমরা যখন যাই, তখন রিস্কাটা মোড় ঘোরার ঠিক 5 থেকে 7 মিনিট পরে যাচ্ছিল রিস্কাটা, হঠাৎ আমার যে একটা ফ্রেন্ড আছে কৌশিক, ও রিস্কাওয়ালাকে বললো যে মামা রিস্কাটা দাঁড়া করো। তখন আমরা বললাম যে কেন, কি হয়েছে? তখন আমাদের কিছু না বলে ও নেমে গেল, নেমে একটু পিছনে গেল। পিছনে গিয়ে দেখলাম যে মানি ব্যাগ থেকে টাকা বের করে, মানে টাকাটা এমন ভাবে দিল কাউকে যে মনে হচ্ছে যে কাউকে দিচ্ছে।
আচ্ছা,
কিন্তু আমরা কাউকে দেখতে পাচ্ছি না যে মানে কাকে দিচ্ছে।
মানে ঘটনাটা হচ্ছে যে এরকম, সে হয়তো কাউকে দিচ্ছে দেখে মনে হচ্ছে যে আমরা যেভাবে কাউকে টাকা দেই, যে রাস্তায় কোন একটা ভিক্ষুক বসে আছে তাকে আমরা টাকা দিচ্ছি যেভাবে, কিন্তু আপনারা কাউকে দেখতে পাচ্ছেন
না। কাউকে দেখতে পাচ্ছি না, আমি পূর্ণ রিস্কওয়ালা ছিল, কাউকে দেখতে পাচ্ছি না। তখন যখন ব্যাক করলো, তখন আমরা
মনে হচ্ছে যে সে খালি জায়গাতেই টাকাটা
রাস্তায় ফেলাই দিয়েছে, এরকম আমরা দেখলাম রাস্তায় পড়ে গেল টাকাটা, সে কিন্তু কাউকে দিচ্ছে এরকম মনে হচ্ছে। তখন যখন ব্যাক করে আসলো, তখন আমি বললাম যে কি ব্যাপার, টাকা কি বেশি হয়েছে ফেলাই দিয়ে আসছো? তখন আমার আর একটা ফ্রেন্ড যে আছে পূর্ণ, ও একটু মজা করতেছিল। তখন ও বললো কই, কেন দেখতেছিস না যে একটা ভিক্ষুক বসে আছে, ওকে তো টাকা দিয়ে আসলাম। তখন রাত 12:30 বাজে প্রায়। তখন আমরা বললাম এত রাতে? তখন ওই পূর্ণ ফ্রেন্ড যে আছে ও একটু মজা করে বললো, এত রাতে কি তোর নানা বসে আছে? তো এই ঘটনার একটু বেশি মজা হয়ে গেল। রিস্কালা বললো যে মামা উঠেন, আমাদের যেতে হবে। তা কৌশিক রিস্কা উঠলো, তারপরে ওদের বাসা
টাকাটা দিয়েছিল কৌশিক।
হ্যাঁ কৌশিক।
আর মজা করছিলেন আপনারা পূর্ণ, বিশেষ করে পূর্ণ মজা করছিল ঘটনাটা।
আমি তো ফার্স্টে একটা জাস্ট কথা বলছিলাম যে কাকে টাকা দিছো বেশি আছেন।
ওকে, তারপর
তারপরে রিস্কা চলে আসলো, ওদের বাসাটা আমার বাসার আগে পড়ে, তো ওরা দুজনই দুজনের বাসার সামনে নেমে যায়, আমার লাস্টে আমার বাসা। রিস্কালাকে জিজ্ঞেস করলাম যে মামা কাহিনী কি কি হয়েছে, মামা এরকম মাঝে মাঝে দেখা যায় দু একজন ভিক্ষুককে, এটা কোনো ব্যাপার না, আর উনি মজা করে কাজটা ঠিক করে নেই, এটা বললো। তারপর রিস্কা চলে গেল, আমি বাসা চলে গেলাম। তার ঠিক দুদিন পরে পূর্ণ হঠাৎ করে মানে সুইসাইড করে, আমরা খবর পাই যে সুইসাইড করছে।
মানে মানে যেই পূর্ণ হচ্ছে ওই ঘটনাটা নিয়ে মজা করছিল সে সুইসাইড করে।
হ্যাঁ সুইসাইড করে হঠাৎ করে,
কোন ঘটনা কোন, যেহেতু আপনারা ফ্রেন্ড মানে আপনাদের তো জানার কথা যে কোন প্রেম ঘটিত বা এই ঘটনা এই বয়সে মানে পোলাপানের মধ্যে যে এই প্রবণতা গুলো একটু বেশি থাকে, ইমোশনাল থাকে, কোনো কিছুতে খুব সহজে ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারে,
এরকম কোনো কিছুই ছিল না।
তার ফ্যামিলিতে কোনো প্রবলেম,
ফ্যামিলিতে কোনো প্রবলেম ছিল না। আমরা আঙ্কেল আন্টির সাথে কথা বলছি পরে, আঙ্কেল আন্টি বললো যে না আমাদের ফ্যামিলি এতই ভালো ছিল বা এত সুখী ছিল, ও সবসময় হাসি খুশি থাকতো, কারোর সাথে কোনো মন খারাপও করতো না, কিছুই করতো না,
প্রেম ঘটিত হোক বা অন্য কোন প্রবলেম হোক, ক্লোজ বন্ধু বান্ধব যারা আছে তারা তো জানতে পারে,
জানতে পারে, কিন্তু ওরকম আমাদের কিছু ছিল না। আর কৌশিকের পরের বছর স্কলারশিপ হয়ে যায়, ও আমেরিকা চলে যায়।
পূর্ণ যে মারা গেল সুইসাইড করলো, কিভাবে করেছিল সুইসাইড?
বিষ খেয়েছিল।
বিষ খেয়েছিল,
কিন্তু ওই বিষটা যে বাজার থেকে কেউ বাসায় আনছিল এরকম কিছু নেই, ও নিজেও কিনে নেয়, ওর কখনো এরকম মানে দোকানে যেয়ে কোনো কিছু কেনার অভ্যাস ছিল না, কিছু লাগলে ওর বাবা মাকে বলতো, ওর বাবা মাই নিয়ে এসে দিত, কিন্তু বাসায় বিষটা কোথা থেকে আসলো তারাও বুঝতে পারে না।
আচ্ছা, মানে আসলে এটা একটা মিস্ট্রি, মানে প্রথমত হচ্ছে তার সুইসাইড করার মতো কোনো কারণ না, আপনারা খুব ক্লোজ ফ্রেন্ড হয়ে আপনারা খুঁজে পাচ্ছেন না, তার ফ্যামিলির কোনো মানুষজন খুঁজে পাচ্ছে, এবং আমি যতটুকু বুঝতে পারছি যে ছেলেটা খুব বাবা মার সাথে খুব টাইট একটা বন্ধন ছিল,
খুব ভালো একটা সম্পর্ক ছিল, ফ্রেন্ডলি ছিল, সবকিছু বাবা মার সাথে শেয়ার করত, তারা তারাও
মানে এখানে মানে যেটা দেখা যাচ্ছে যে বিশেষ করে আপনি যেটা লিংক করতে চাইছেন মানে সেই ভিক্ষুককে নিয়ে যে ঘটনাটা হয়েছিল এর ঠিক দুদিন পরেই এই ঘটনা।
ও এর মাঝে একটু কথা বলে রাখি, এই যে মাঝে যে দুই দিন ছিল, এই দুই দিন মানে মোটামুটি একটু কেমন যেন মানে বিহেভ করতো, যে আমাদের সাথে ভালোভাবে কথা বলতো না, কিন্তু বিহেভটা ওইরকম কিছু না যে আমাদের সাথে কোনো ঝামেলা হয়েছে বা কোনো কিছু, বাট ওর বিহেভটা একটু কেমন যেন ছিল,
অদ্ভুত।
হ্যাঁ একটু অদ্ভুত ছিল,
যেটা রিক্সাওয়ালা আপনাদেরকে একবার সাবধান করেছিল যে হয়তো বা বিষয়টা একটু মজাটা বেশি করা হয়ে গেছে। জানি না আসলে এটা কি ছিল, এটার সাথে এটার আদৌ কোনো সম্পর্ক আছে কিনা, তবে এরকম অনেক কিছুই আছে যে সম্পর্কটা আমরা আসলে বের করতে পারি না, খুঁজে বের করতে পারি না। যেমন আমরা বের করতে পারি নাই যে একটা মানুষ যেটা মারা গিয়েছিল এক ঘন্টা পরে আপনি কেন দেখতে
পেলেন, এটা আমি কিভাবে দেখতে পেলাম।
যাই হোক, অনেক ধন্যবাদ আপনাকে যে ডরের জার্নিতে এসে আপনি আপনার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করেছেন।
শ্রোতা বন্ধুরা মানে খুব বেশি আগ্রহ নিয়ে অপেক্ষা করে থাকে তাহলে একটু একটু হয়তো হতাশ হতে পারে, কারণ এই ব্রিজ সংগঠিত যেই ঘটনাগুলো আমরা শুনেছি সেগুলো আসলে ঠিক এক্সাক্ট ঘটনা বলা যায় না, বরং বলা যায় যে এক প্রকার আতঙ্ক, যেটাকে কিনা মৌখিকভাবে ডেসক্রাইব করা সম্ভব না। তো এই ব্রিজে যেই ঘটনাগুলো অ্যাকচুয়ালি ঘটেছে সেগুলো না কেমন যেন মানে আমরা যে কয়জনের কাছ থেকে শুনেছি এই ব্রিজে না আসলে ঠিক ফিল করা যাবে না, ইটস লাইক আ ফিলিংস, একটা অনুভূতি, যেটা কিনা অনেক সময় গা ছমছম অনুভূতিও বলা যায় কিন্তু তার চেয়েও মনে হয় একটু অন্যরকম, তাই না?
দুই একজন যদি এই ব্রিজ দিয়ে হেঁটে যান রাতের বেলায়, আমি জানি না এটা হয়তো বা এই এলাকার মানুষের একটা মানসিক মাথার ভেতরে ঢুকে গেছে যে
হতে পারে
এইখানে কিছু একটা প্রবলেম আছে, আসা মাত্রই তাদের মানে ভীতি একটা কাজ করে, কিন্তু এই ভীতিটা কাজ করার পেছনে ওদের দোষ দিয়ে কিন্তু লাভ নেই, রিজন আছে। যেমন তপুর গাছে আমরা শুনেছিলাম একজন হুজুরের বলেছিল যে এখানে সে সাইকেল নিয়ে একটা প্রবলেমে পড়েছিল, তো এরকম আরো অনেকে অনেক ধরনের প্রবলেমে পড়েছে,
এবং অনেকের কাছে আমরা এভাবে শুনেছি মানে ব্যাপারটা হচ্ছে যে কি যেন একটা আছে বা কোন রকম একটা কিছু, চলেন ভাই একসাথে দেখে আসি, না 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 আমি যাবো না, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, রাতের পরে কেউ কিন্তু ঠিকই আসতে চাচ্ছে না সন্ধ্যার পরে, কিন্তু স্পেসিফিক ভাবে কি ভয় পাচ্ছে তারা বলছে না। ইটস লাইক অনেক সময় যেটা হয় যে খুব বাজে স্বপ্ন দেখে ঘুম থেকে ওঠার পর একটা ভয় কাজ করে না অনেকক্ষণ যে কি যেন একটা হতে যাচ্ছে, এই ব্রিজের আশেপাশে ক্রস করতে গেলে অনেকে এই ধরনের ঝামেলায় পড়ছে। একটা প্যানিকের মধ্যে পড়ে যাচ্ছে, কোন দিকে যাবো, যাবো কি যাবো না, কনফিউশন, ক্রস করবো নাকি এদিকেই থেকে যাবো, ও পাশে মনে হয় কিছু একটা আছে, এই ধরনের আতঙ্ক এই ব্রিজটাকে ঘিরে থাকে।
এবং আমরা ইনফ্যাক্ট এমন কিছু কথাও শুনেছি যে অনেকে, যদি আমরা এটার মানে স্পেসিফিক ভাবে কারো কাছে কোনো ব্যাখ্যা পাইনি বা আদৌ দেখেছি কিনা, এরকম কিছু কথা শুনেছি এই ব্রিজটাতে রাতের বেলা যাওয়ার সময় অনেকে অনেক ধরনের কিছু দেখেছে। এটা আসলে আমরা সবার সাথে কথা বলেছি, একটা মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি, যে কেউ বলছে দেখেছে, আবার কেউ বলছে না এই ধরনের কথা শুনিনি।
তবে আমি আর সুমন কি ফিল করেছি বা কি অনুভব করেছি সেটা আপনাদেরকে বলবো না, আপনারা যদি চান আসেন একবার এই ব্রিজে, একলা একবার হেঁটে দেখেন আসলে আমরা কি বলতে চাচ্ছি।
রাইট, এটা যেহেতু পুরোটা ফিলিংস এর বিষয়, সো একবার আপনি ফিল করে যেতে পারেন। আর যদি আপনি না জেনে থাকেন হয়তোবা এই ব্রিজটা, আমার ধারণা কেউ যদি না জেনে থাকে এই ব্রিজটার ঘটনা, সে কি একদম নর্মাল ভাবে পার হয়ে যেতে পারবে, এটা একটু দেখার বিষয় ছিল।
আমার মনে হয় না।
রাইট, কারণ যদিও আমি আর তুই জানি বিষয়টা, সো আমাদের কাছে ওরকমই মনে হয়েছে।
সেটাই, তুই যে কথাটা বললি না, ওই কথাটা কিন্তু মনে কর অনেকে আছে যে মনের জোর একটু কম, একটু ভীতু প্রকৃতির, তাদের ক্ষেত্রে হয়তো হতে পারে যে গল্প শোনার পরে তারা এ ধরনের একটা আতঙ্ক ফিল করছে। বাট আমরা কিন্তু অনেক মনে কর 45-year-old লোকের সাথেও কথা বলছি, যারা যথেষ্ট ম্যাচিওর, নিজেদের ব্রেইন তাদের যথেষ্ট কন্ট্রোলে আছে, তারা এসব ব্যাপারে ভয় পাওয়ার কথা না, কিন্তু তারাও কিন্তু সেম আতঙ্কই শো করেছে যে না 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 ওই ব্রিজে রাত্রেবেলা না যাই, কোনো কারণ ছাড়াই কিন্তু না যাই, এরকম একটা ব্যাপার। সো এই কারণেই আমাদের এখানে আসা, সেই আতঙ্কর কিছুটা আমরা অনুভব করেছি বলবো অবশ্যই। বাট আপনারা যদি সত্যি সত্যি অনুভব করতে চান তাহলে ইউ নো ডর ইজ ভেরি স্পেশাল বিকজ অব দ্য স্পট, ভিজিট দ্য স্পট ইফ ইউ ক্যান।
আরো একটা কথা বলে রাখি, আপনাদের আশেপাশে যদি কোনো ধরনের কোন লোকেশন থাকে, সম্পূর্ণ ডিটেইলস কিভাবে কি করতে হবে আপনাদের ঠিকানা সহ প্লিজ আমাদেরকে পাঠিয়ে দিন, আমরা অবশ্যই যোগাযোগ করব আপনাদের সঙ্গে।
চল দোস, আজকে উঠি।
চল উঠি, নাকি বসবি কিছুক্ষণ?
আর না, চল।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
শেষ হয়ে গেল আজকের মতো ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। 57তম পর্বে বাংলাদেশের আরো একটি হন্টেড জায়গা থেকে আরজে কিপ্রিয়া, সুমন, রেহান এবং সাউন্ডে লোবানের বিশেষ পরিবেশনা থাকবে বরাবরের মতোই। অনেক ভালো থাকুন, আগামী বৃহস্পতিবার রাত 11:20 আমরা আবারও ফিরছি ডর নিয়ে।